8 جنوری 2017 روز ترجمان کابیر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر ہاتھیہ جہاز مرائے سوا 3 گھنٹار بیان
میں مہربانی کرے کہ وہ چھوڑی تل بننا ویڈیو کو بننا بیان ریکارڈنگ کر لے کون بادہ نہیں جو اللہ واسطے چھوڑی تل بننا ویڈیو کو بننا الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله عز وجل صار آمنا في بلاده وقال النبي صلى الله تعالى عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات قال أبو هريرة قلت أنا يا رسول الله فعد 5 فقال اتق المحارم تكن عبد الناس وارض بما قسم الله لك تكن أمن الناس وأحسن إلى ذلك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما فلا تكسر الزيت فإن كثرة الزيت تميت القلب أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم میں قرآن کریم ہدایت کتاب کہ قرآن کریم نوری نور پوری پورن امر پیر مرشد قطب عالم عارف باللہ حضرت مولانا شاہ حکیم محمد اختر صاحب رحمۃ اللہ علیہ بولتن لذت دو جہاں ملی ان کے کلام سے مجھے لذت دو جہاں ملی ان کے کلام سے مجھے اس کے قریب بیٹھ کر راحت دو جہاں ملی یہ قرآن پاک مہان رب العالمین امن و کتاب یعنی بولیں گے قرآن پاک اور کافی بھوسلو دو جہاں شم کی امن نصیب ہے جنت موقع قرآن پاک اس کے لوگ منہ سے بہت قرآن کریم ایمن کتاب آسمانی جو تو کتاب اصل ہو قرآن پاک نازل ہوار پورے سمست آسمانی کتاب منسوخ ہوئے جیسے روہت ہوئے جیسے ایسو عظیم الشان کتاب قرآن شریف سے شروع تھی مہان رب العالمین بولسن ذالک الکتاب ای مہمن تو کتاب ایسو بڑو عظمت والا کتاب لا ریب فیہ یہ قرآن کریم مجھے سندر کنو ابوکاش نہیں کنو سجگ نہیں سجن للمتقین یہ کتاب ہدایت اسکل بندہ در جنو جرا دھیرے دھیرے تمام غیر اللہ گناہ سے مکت ہویا اللہ کو جلد پوچھے اللہ کے پیغرے امر خیر قرآن پاک پوچھی تھی لفظ ہدایت قرآن پاک پوچھی تھی آیت مجھے نوری نور پوری پورن در سخون مستی منم چون بوئے گل در برگ گل تر کی دید مائل دارت در سخون بینت مرا. مولانا جلال الدین روی رحمت اللہ علیہ مصنوی شریف بولین چیز قرآن اے کلام حق سناس رونمائے رب دناس آمد گناس. یہ بھائی جانو ای قرآن پاک کی جنیس آئینہ مدد جرکون تمرا نیزر چہرہ دیکھو ای دنیا کے کنو محلوط محلوط بھی اللہ کے دیکھتا ہے تو قرآن پاک آئینہ مدد محمد عبدالعالمین کے دہر ہے. اللہ پاک در لجلال و امن حوالی قرآن پاک محبت آمدے کے نصیب کریں. قرآن پاک عظمت بھوک کی سبت آمدے کے نصیب کریں. قرآن مطابق زندگی اللہ تعالیٰ آمدے کے دان کریں. پیار نبی محمد رسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وسلم بولیں جے خیرکم من تعلم القرآن و علمہ. یہ دنیا مانوس তোমাদের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে মর্তবাওয়ালা, সবচেয়ে ভালো মানুষ তারা যারা আল্লাহর কোরআন পড়ে এবং আল্লাহ পাকের কোরআন শিক্ষা দান করে, নিজে শিক্ষা গ্রহণ করে এবং অন্যদেরকে কোরআনে পাকের শিক্ষা দান করে. এই হাদিস শরীফে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কোরআন আকওয়ামান وَيَذَرُ بِهِ آخَرِينَ. এই কোরআনে কারীমের বরকতে আল্লাহ পাক কিছু লোকদেরকে উচ্চ মর্যাদাওয়ালা বানান আর এই কোরআন ত্যাগের কারণে অনেক লোকদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত, অবদস্থ এবং অবকোচিত করেন. আমার ভাইয়েরা, আজকে দুনিয়াতে মুসলমানদের মধ্যে পর্যন্ত কোরআনে পাক শিখবার মতো আগ্রহ অনেকটা কমে গেছে. এক জমানা ছিল ঘরে ঘরে কোরআন পাক পড়ার জন্য মানুষ বিচ্ছায়ন হইত, বেকারার হইত যে আমার ছেলে কোরআন পড়ে, আমার মেয়ে কোরআন পড়ে, বিবাহ করা যেত ওই মেয়েটা কোরআন পড়ে কিনা, কোরআন শরীফ জানে কিনা, এটা মানুষ খোঁজ খবর নিত. ইকবাল, ডক্টর ইকবাল মরহুম, তিনি বলতেন যে হে মুসলমান, আজকে তোমাদের মধ্যে অনুযোগ, অভিযোগ বা হৃদয়ের ফটকা যে মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআনে ওয়াদা তোমাদেরকে দুনিয়াতে সর্বত্রই আমি উচ্চতম উচ্চ মর্যাদাওয়ালা রাখবো. আল্লাহ পাক লালু আমানু কোরআন শরীফে নিজেই ঘোষণা দিতেন. অথচ দেখা যায় দুনিয়াতে সবচেয়ে বেশি লাঞ্ছিত, অপদস্থ, নির্যাতিত এই মুসলমানরা. এর কারণ কি? ডক্টর ইকবাল বহু নিজেই এর উত্তর দিয়া বলেন মঞ্জিলে দার সে উঁচু কে শুধু খাম যায় আপনি বাবলু কে দবায়ে হয়ে কোরআন যায়. মুসলমান আল্লাহর সে ওয়াদা ওই মুসলমানদের জন্য ছিল যে মুসলমানরা চলতে ফিরতে কোরআনের আলো নিয়ে চলতেন. যখন তারা উটের রাখাল ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের সাহাবায়ে কেরাম যখন উটের রাখালের কাজ করতেন তখনও কোরআনে পাকের তেলাওয়াত করতে থাকতেন আর কোরআনের নূরের মধ্যে নিঃশ্বাস ফেলতেন এবং জিন্দগি কাটাইতেন. যাদের জীবন কোরআনের আলোতে এরকম আলোকিত ছিল মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যে ঈমানওয়ালাদেরকে এত উচ্চ মর্যাদা দেওয়ার কথা এবং ঘোষণা এবং অঙ্গীকার সেটা তো সেইরকম কোরআনওয়ালা, সেইরকম ঈমানওয়ালাদের জন্য. ভারতের এক মহান বুজুর্গ হযরত হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ মাওলানা শাহ আসফ আলী সাহাবুদ রহমতুল্লাহ আলীর খলিফা হযরত খাজা আজমুল হাসান মজুর রহমতুল্লাহ আলী বলেন ওয়াদায়ে গালবাহ হে মুমিন কে লিয়ে কুরআন মে ফির জো তু গালিব নহি কুছ কসর হয় ঈমান মে. হে মুসলমান, এটা আল্লাহ পাকের অঙ্গীকার কোরআনে পাকের মধ্যে দুনিয়ার যে কোনো প্রান্তে মুসলমান থাকবে মুসলমানকে আল্লাহ পাক উচ্চ মর্যাদা প্রতিষ্ঠিত রাখবেন. কিন্তু তুমি মুসলমান হওয়া সত্ত্বেও আজকে দাঁড়ে দাঁড়ে তুমি লাঞ্ছিত, অবদস্থ, আল্লাহর অঙ্গীকার এবং ওয়াদা সেটার খেলাফ কুশ্চিনকালো আল্লাহ তারা করতে পারেন না. কুশ্চিনকালো আল্লাহ পাক নিজের ওয়াদা ভঙ্গ করেন না. কিন্তু তুমি যে আজকে লাঞ্ছিত মুসলমান হওয়া সত্ত্বেও বোঝা যায় আসলে যেরকম ঈমান জিন্দগি হলে, যেরকম ইসলাম জিন্দগি হলে আল্লাহ পাক এই ওয়াদা করছেন সেরকম ঈমান আর ইসলামের জিন্দগি বানানোর ক্ষেত্রে তোমার আমার মধ্যে মস্তবড় ত্রুটি এবং ঘাটতি রয়ে গেছে। আল্লাহ পাক জেলে জালাল ওয়া মানাওয়ালু আমাদেরকে কামিল ঈমান ওয়ালা বানান, কামিল ইসলাম ওয়ালা বানান। হযরত বিখ্যাত মুহাদ্দিস আবু নুয়াইম আসফাহানি রহমতুল্লাহ আলাইহি দালায়লুন নবুওয়া কিতাবের মধ্যে লিখছেন, এক সাহাবী ছিলেন হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম যে দরিয়ার কিনারাতে তিনি পৌঁছছেন সৈন্য বাহিনী নিয়ে, দরিয়া পার হবেন কিন্তু কোন নৌকা নাই, জাহাজ নাই পার হওয়ার জন্য। হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জে হলেন এবং তিনি বললেন যে হে আল্লাহ, আপনার পয়গম্বর মূসা আলাইহিস সালামের জন্য আপনি ফিরাউনের বিরুদ্ধে দরিয়ার মধ্যে মূসা আলাইহিস সালামকে আপনি রাস্তা করে দিয়েছেন। হে আল্লাহ, আমরা প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি, আপনি আমাদের জন্য দরিয়ার ভিতরে রাস্তা বানায় দেন। কিছুক্ষণের মধ্যেই তিনি তার সৈন্যদেরকে নির্দেশ করলেন, ঘোড়া নিয়ে দরিয়ার উপরে ঝাঁপায়া পড়ো। নির্দেশ পাওয়ার সাথে সাথে তার সঙ্গে থাকা সাহাবায়ে কেরাম সে ঘোড়া নিয়ে দরিয়ার উপর ঝাঁপায়া পড়লেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজের চোখে দেখতেছিলাম যে কোন একটা ঘোড়ার খুর পর্যন্ত পানিতে ভিজে নাই। এইভাবে তারা দরিয়া পার হয়ে গেছেন। ফজনা থে জো রাহ পর আর রূপে হাদি বন গয়ে, ক্যা নজর থি জিসনে মুর্দু কো মসীহা কর দিয়া। প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে যে দীন ঈমান এবং ইসলাম তারা লাভ করছিলেন সেটার উপর অক্ষরে অক্ষরে তারা আমল করতেন, তার বাইরে এক কদম তারা রাখতেন না। কোন সাহাবি নবী ছিলেন না, নবী নবী সাহাবি সাহাবি, নবীর সচ্চা অনুসারী এক এক সাহাবি, কিন্তু কোন সাহাবি মাসরুম না। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে হাজারো তাদের ঈমান এবং এলম এবং তাদের আমলের যোগ্যতার মর্তবা সত্ত্বেও ভুল চুক মানবীয় কারণে হইতে তো পারে, কিন্তু মহান রব্বুল আলামিন যাদেরকে নিজের মকবুল বান্দা বানান, যাদেরকে নিজের প্রিয় পাত্র বানান, নবী না হওয়া সত্ত্বেও আল্লাহ পাক তাদেরকে কোনো ভুলের উপরে কায়েম থাকতে দেন না। ভুল হলে আল্লাহ পাক লাল মানাওয়ালু তওবা করায়া সেই বান্দাদেরকে পাক ও সাফ বানায় আনেন, পবিত্র বানায় আনেন। এজন্য কোরআন শরীফের মহান রব্বুল আলামিন রসুল্লাহ সাল্লাহ আলাই ইসলামের সাহাবাদের মর্তবা নিজে বয়ান করতেছেন, পবিত্র কোরআনে বলেন দেখেন যে হযরত মির্জা মজহার জানে জানে রহমতুল্লাহ আলাইহির সচ্চা অনুসারী হযরত কাজী সানাউল্লাহ পানিপুত্র রহমতুল্লাহ লিখছেন যে এই আয়াতে পাকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সমস্ত সাহাবিদের ব্যাপারে মহান রব্বুল আলামিন কি প্রশংসা করতেছেন, কি উচ্চ প্রশংসা করতেছেন। ফাসসাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাহাবা তারা মুহাজির হন কিংবা আনসার। মুহাজির তাদেরকে বলে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, আর আনসার ও সকল সাহাবা যারা মদিনা শরীফে ছিলেন মদিনার বাসিন্দা কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাহায্যে তারা আগায় আসছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সাহায্যে তারা আগায় আসছেন। মহান রব্বুল আলামিন তাদের প্রশংসা করতে গিয়া শুরুতেই বলেন ওয়াসসাবিকুন, তারা সকলেই দীন ঈমানের ক্ষেত্রে অগ্রগামী, আল আউয়ালুন এবং সকলেই ফাজিলুন ফাজ। আল্লাহ পাক জালাল ওয়া মানাওয়ালু যাদেরকে সাবিকুন বলেন, অগ্রগামী বলেন, আল্লাহ পাক তাদেরকে আউয়াল বলেন, আউয়ালুন একদমই ফাজিলুন ফাজ। এক আয়াতে পাক আল্লাহ পাক বলছেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতু লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, হে বান্দা, তোমার কথা তো এই হবে যে আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ, আমার ইবাদত, আমার জিন্দগি, আমার বন্দেগি, আমার হায়াত, আমার মৌত সব কিছু এক আল্লাহর জন্য উৎসর্গিত, সব কিছু এক আল্লাহর জন্য কুরবান। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, আল্লাহর সঙ্গে আর কেউ শরীক নাই আর এই বিষয়ের উপরে আমাকে আদেশ করা হয়েছে। وانا اول المسلمين اللہ حکم لو আমি নম্বর اول আমি সকলের আগে অগ্রগামী এই আয়াত পাক আল্লাহ পাক জাল্লালু মানাওয়ালহু এক মুমিনের সর্বোচ্চ মর্যাদা নিজে বয়ান করছেন যে মুমিন বলবে যে ওয়ান আউয়াল মুসলিমিন ইসলামের জন্য যারা জীবন দানকারী এবং আল্লাহর সামনে নিজেকে যারা সম্পূর্ণরূপে সঁপে দেয় তাদের মধ্যে আমি একদম প্রথম সারিতে এবং আমি একদম অগ্রগামী এই আয়াতে পাক সাহাবীদের সামনে আল্লাহ পাক সে আউয়াল শব্দটাই নাজিল করছেন যে আস-সাবিকুন আল আউয়ালুন আমার নবীর সাহাবীরা তারা মুহাজির হন কিংবা আনসার তারা সকলে আউয়াল মত মানে ফার্স্ট ডিভিশন পাস শুনতেছেন প্রিয় বন্ধুরা ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান এবং আল্লাহ পাক বলেন এমনকি আমার নবীর সাহাবা যারা মুহাজির হন কিংবা আনসার তাদের সাচ্চা অনুসরণ যারা করবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট যেমনটা তারা আমার উপর সন্তুষ্ট ওয়াআদাল্লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার এবং তাদের জন্য জান্নাত আমি একদম এখনই রেডি করে রেখে দিই আদম আমি প্রস্তুত করে রেখে দিচ্ছেন আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত তাজরি তাহতাহাল আনহার যেই জান্নাতের ভিতরে যে জান্নাতের বাগবাগানের ভিতরে এখনই নহর প্রবাহিত আছে তো এই আয়াতে পাক তো মহান রব্বুল আলামিন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের এত উচ্চ প্রশংসা করলেন অথচ কোন সাহাবী নবী তো ছিলেন না তাহলে এই আয়াতে পাকের মর্ম অর্থ কি দাঁড়াইল প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের সম্পর্কে একবার বলছিলেন যে আমার বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের মর্তবা এত বড় যে লাল্লাল্লাহ ইত্তালা আলাইহিম ফাকালা ইফালু মা শিতুম ফাইন্নি কদ গাফারতু লাকুম যে এত উচ্চ মর্তবা তাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার তো মনে হয় যে রব্বুল আলামিন তাদের দিকে তাকায় বলেন যে যাও যা খুশি করো আমি তোমাদেরকে নিঃসন্দেহে মাফ করে দিলাম তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দ্বারা কোনো ভুল যে সংঘটিত হয়ই নাই এমনটা কেউ বলতে পারবে না কিন্তু কোন ভুলের উপর তারা কায়েম ছিলেন এটাও বলা কোরআন সুন্নাহর আলোকে কোন ক্রমই সহি না আমার প্রিয় বন্ধুরা আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবাদের মহব্বত দান করেন এবং সাহাবিদের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি নসিব করেন দুনিয়ার ইংরেজ লেখকরা ইংরেজ ঐতিহাসিকরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সামনে ইহুদি খ্রিস্টানদের প্রচারিত এবং লিখিত লিপিবদ্ধ নানান ইতিহাস থেকে এমন কথাবার্তা প্রচার করতে থাকছে যেগুলো দুনিয়ার বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পৌঁছতে থাকছে এবং সেগুলো দেখে দেখে আমাদের অনেক মুসলিম বন্ধুরা নানান বিভ্রান্তির শিকার হন আমার প্রিয় বন্ধুর আমরা মুসলমান মুসলমান তাকে বলে যে আল্লাহকে বিশ্বাস করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল হিসাবে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে দুনিয়ার সকল লেখকদের লেখা এবং সকল ইতিহাস বক্তাদের ইতিহাসের ঊর্ধ্বে তো কোরআনের পাকের মর্যাদা আল্লাহর রাসূলের এক একটা কথার মর্যাদা এজন্য দুনিয়ার কে কি বললো সেদিকে নজর দেওয়ার আমাদের কোন সুযোগ নাই আমাদের সামনে তো ঈমান এবং ইসলাম সবচেয়ে বড় জিনিস কোরআনের হেদায়ত সবচেয়ে বড় জিনিস সারা জাহান খিলাফ হো পরওয়ানা চাহিয়ে মদ্দ নজর তো মর দিয়ে জানা না চাহিয়ে সারা দুনিয়া কি বলে এবং সারা দুনিয়া আমার কথায় খুশি না বেজার সেদিকে আমার নজর করার কোন সুযোগ নাই আমার তো একমাত্র নজর রাখতে হবে মহান আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নবাল কথার উপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হেদায়তের উপরে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নবাল আমাদের সকলকে কবুল করেন এবং তৌফিক দান করেন তো আমি যে আয়াতে পাক পড়ছিলাম এই আয়াতে পাক মহান রব্বুল আলামিন বলেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নবাল বলেন যে সকল বান্দারা আমি আল্লাহর দেওয়া সীমা অতিক্রম করবে ও আসরাল হায়াত দুনিয়া এবং দুনিয়াকে সে প্রাধান্য দিবে হারাম নাই হালাল নাই জায়েজ নাই নাজায়েজ নাই এগুলো কোনো ফিকির নাই তার ফিকির হলো শুধু দুনিয়া দুনিয়ায় দুনিয়ার উপরে তার নজর ফাইনাল জাহিম হিয়াল মাওয়া মহান রব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে তার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করেন আমার প্রিয় বন্ধুরা এই দুনিয়ার চিরস্থায়ী ঠিকানা তো না এখান থেকে আমাদেরকে নিশ্চয়ই একদিন বিদায় গ্রহণ করতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটি মানুষের কবর প্রতিদিন তাকে ডাকে এবং বলতে থাকে আনা বাইতুল গুরবতি, আনা বাইতুল ওয়াহদতি, আনা বাইতুল তুরাবি ওয়া আনা বাইতুল দূর। আমি মাটির ঘর, আমি অন্ধকার ঘর, আমি নির্জন ঘর, এখানে সাপ বিচ্ছু পোকামাকড় ভর্তি, তুমি তোমার ব্যবস্থা গ্রহণ করো। সেই ব্যবস্থা কি জিনিস? সে একই ব্যবস্থা, সেটা হল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা আলা ইন্না আওলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন, যে সকল বান্দারা ঈমানওয়ালা আর জিন্দেগীর সর্বক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করতে থাকবে, আমার ভয় নিয়ে দুনিয়াতে জিন্দেগী কাটাবে, তো আল্লাহ পাক বলেন যে এরা সকলে আমার আউলিয়া, আমার সঙ্গে গভীর সম্পর্কওয়ালা। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়া এবং আখিরাতের জীবনে তাদের পরেশানির কোনো কারণ নাই। আখিরাতের জীবনে তো কোনোই ভয় নাই, কোনো শঙ্কা নাই, কোনো কিছু হারানোর বেদনা এবং ব্যথাও তাদের থাকবে না। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনেও এবং আখিরাতেও। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালের সঙ্গে যে বান্দার সম্পর্ক ভালো, তো তার চেয়ে বড় মর্তবা কারো নাই, তার চেয়ে সুখে কেউ নাই, তার চেয়ে শান্তিতে কেউ নাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাত দুনিয়া তাদুর ইনদাল্লাহি জানাহা বাউযা মা সাকা কাফিরাম মিনহা সারবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার সারাটা দুনিয়ার আল্লাহ পাকের নজরে একটা মশামাতির পর বড় যদি কোনো মূল্য থাকত, আল্লাহ পাক কোন কাফের মুশরিককে এক ঢোক পানি পর্যন্ত পান করতে দিতেন না। এবং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ঈমান ইযা কুযিফা ফিল কলব ইনফাসালাল সাদর কিলা হাল যালিকা মিন আলম ক্বাল নাআম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে যে ঈমান যখন কারো অন্তরে, ঈমানের নূর আল্লাহ তাআলা কারো অন্তরে যখন দান করেন, তো তার অন্তরটা অনেক বড় হয়ে যায়। মাওলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে বলেন, দর ফরাসে আরশায়ে আকাশ গা তঙ্গ আয়াত আরশায়ে হাত আসমা। যে আল্লাহর ওলি যারা হন, যাদের অন্তরকে আল্লাহ নূর দ্বারা পরিপূর্ণ করে দেন, তাদের নজরে এই বিশাল বড় আসমান জমিন পুরাটা মিলায় একটা ঘরের ছোট্ট বারান্দার থেকে তুচ্ছ মনে হয়। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম ঈমান নসীব করে দেন। ইন্নাল ঈমান ইযা কুযিফা ফিল কলবে ইন্নান নূর ইযা কুযিফা ফিল কলবে ইনফাসালাল সাদর কিলা হাল যালিকা মিন আলম। এক সাহাবি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যার অন্তরে ঈমানের নূর দান করেন এবং তার অন্তরটা বিশাল বড় হয়ে যায়, তো তার কি কোনো আলামত আছে? নাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই আলামত আছে। আত্তাজাফিয়াম দারিল গুরুন আবতিলা দারিল খুলুদ ওয়াল ইসতিদাদু লিল মাউত ক্বাবলা নুজুলি। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার অন্তরে আল্লাহ পাক ঈমানের নূরে দান করেন, তো এই দুনিয়ার মধ্যে থাকে বটে, কিন্তু দুনিয়ার মধ্যে তার দিল লাগে না। কোনো ক্রমেই কোনো হারাম কাজ, কোনো গুনাহের রাস্তায় তাকে ডাকলে কোনো ক্রমেই সে পাপের পথে, নাফরমানির পথে সাড়া দিবে না। আর তাজাফি আন্দারিল গুরুর আর ইনাবতুইলা দারিল হলুদ, আর তার দিলে টান থাকবে সর্বদা আখিরাতের দিকে। আম যাহা যাতে হ্যাঁ তেরা ফসানা ছেড়ে দেতে হ্যাঁ কই মাহফিল হো তেরা রঙে মাহফিল দেখ লেতে হ্যাঁ। দুনিয়ার যে কোনো জায়গাতেই থাকবে, যে কোনো কাজের মধ্যেই থাকবে, এই বান্দা এক মুহূর্তের জন্য আল্লাহকে নারাজ করার হিম্মত পাবে না। আর যদি কখনো তার দ্বারা কোনো ভুল বিচ্যুতি ঘটে, নিঃসন্দেহে বেচারা বেকরার হইয়া সে আল্লাহকে রাজি করার জন্য তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহর নিকট মাপ চাইবে, আল্লাহ পাকের নিকট কান্নাকাটি করবে। তার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবকু ফাইনাম তাকু ফাতাবাকাও, তোমরা কান্না কাটি করো জাহান্নামের আগুন নিভানোর জন্য এবং জান্নাতের গেট খোলার জন্য। যদি তোমরা টানতে না পারো ফাইনাম টানকু ফতামা কাও, যদি তোমরা টানতে না পারো তো কান্নার ভান করো। এর মানে হলো যে তার চোখের পানির দ্বারা যেরকম জাহান্নামের আগুন নিবে, যে বান্দা চোখের পানি দিয়ে কানতে না পারে সে বান্দা যদি কান্নার ভান ধরিতাও করে এর দ্বারাও জাহান্নামের আগুন নিভে যায়। ইয়ে আসু হে নদামতকে বুঝা দেবে জাহান্নাম কো। এক হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুল আদিল ওয়াসাবু নাসা ফি ইবাদাতিল্লাহ রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا اينا ورجل ذات امرأة ذات حسب وجمال وقال اني اخاف الله ورجل تصدق بصدقة فاخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه الله الرسول صلى الله عليه وسلم বলেন কাল কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষদেরকে মহান আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। প্রথম শ্রেণী হল ইমাম আদিল, ওই রাষ্ট্র শাসক যারা ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করে। ও সাবুন নাসাতি ইবাদাতিল্লাহ, এবং ওই যুবক যার যৌবন কাল কাছে আল্লাহর হুকুমের অধীন চালায়, নাফরমানির পথে কোনো কমই পা বাড়ায় না। আল্লাহ পাক আমাদের যুবক তরুণদেরকে সেই রকম ঈমান জিন্দেগি নসীব করে দেন। ফরজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই মানুষটা যে আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করলো, তারপরে ঘর থেকে যখন বের হয়ে গেল তার মনটা ছটফট করতে থাকে, কখন আবার সে আল্লাহ পাকের জন্য নামাজে গিয়ে হাজির হবে, এজন্য বিচারণ থাকে বেকারার থাকে। হযরত হাকিমুল উম্মত মুজাহিদুল মিল্লাত মাওলানা আসাদ আলী ফারুকী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার ভাই মুসলমান দুনিয়ার যেখানেই থাকো তুমি যেন আল্লাহ পাকের মহব্বতে ছটফট করতে থাকো। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ শাহ এলাহাবাদ রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে তরফনে হামকো ফকত কাম হি বস মোহব্বত কা ইনাম হে, যেই বান্দা আল্লাহর মোহব্বতের জিন্দগি লাভ করে এই সারাটা জীবন আল্লাহর জন্য সে সফর করতে থাকে। আল্লাহ তাআলা আল্লাহর মোহব্বতের জ্বালা পিপাসা এবং নেশা আমাদের সকলকে নসীব করেন। হযরত হাকিম উম্মত মাওলানা শাহ সাদর ফারুকী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমার ভাই মুসলমান আল্লাহর মোহব্বত অর্জনের জন্য তুমি আল্লাহর ডাকে যখন সাড়া দিবে, যখন আজান শুনলে নামাজে দাঁড়ায় গেলা, এই নামাজের বরকতে তোমার মধ্যে আল্লাহর মহব্বত বাড়তে থাকবে, যখন জিকির করলা জিকিরের বরকতে আল্লাহর মহব্বত বাড়তে থাকবে, যখন আল্লাহর সামনে কান্নাকাটির চেষ্টা করলা এর বরকতে আল্লাহর মহব্বত অন্তরে বাড়তে থাকবে। মহব্বত বাড়ার এই তো হলো এক তরিকা, যে আমলের মধ্যে লাগিয়ে থাকা, আমলের মধ্যে জুড়ে থাকা। একটা মানুষ যখন একটা কুকুরকে পালে, প্রতিদিন কুকুরকে যত্নের সাথে কিছু খাইতে দেয়, একবার দুইবার দশবার, যার পিছনে কিছু মেহনত হয় তার প্রতি মায়া মহব্বত আপনাকেই পয়দা হয়ে যায়। তো কোনো বান্দা প্রতিদিন পাঁচ বছর নামাজের জন্য যখন উজু করে, কষ্ট স্বীকার করে, আলো অন্ধকারে ঠান্ডা গরমের ভিতরে এইভাবে আল্লাহ পাকের ডাকে যখন সাড়া দেয়, বারবার গিয়ে সে নামাজে হাজির হয়, যখনই আল্লাহ একবার বলে দেওয়া অন্তরে আল্লাহর মহব্বত পয়দা হতে শুরু করে, যখন রুকু করে আল্লাহ পাকের মহব্বতের জল তুফান বইতে শুরু করে, যখন সে জমিনে চিন্তা করে আল্লাহ পাকের মহব্বতের জল তুফানো তীব্র হইতে শুরু করে। আল্লাহ তাআলা আল্লাহ পাকের হুকুম তামিলের তৌফিক এবং নেশা আমাদের সকলকে নসিব ফরমায় দেন। আমার প্রিয় বন্ধুরা, অনেকের অনেক নেশা, কারো মদের নেশা, কারো গানের নেশা, কারো টেলিভিশন দেখার নেশা, কারো সে মোবাইলের ভিতরে নানান নষ্ট প্রোগ্রাম দেখার নেশা, আর কারো আল্লাহ পাকের নামের নেশা, কারো নামাজের নেশা, কারো কোরআনে পাকের তেলাওয়াতের নেশা। আল্লাহ তাআলা আল্লাহর মহব্বত ও বন্দিগির নেশা আমাদের সকলকে নসিব করে দেন। হযরত হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহ ভারতের এক মহান বুজুর্গ ছিলেন, যিনি হিজরত করে মক্কা শরীফ চলে গেছিলেন। কাবা শরীফের গেলাস ধরে কাঁদতেন এবং বলতেন যে কোই তুসে কুছ, কোই কুছ মানতা হে ইলাহি, মে তুসে তলবগার তেরা, হে আল্লাহ এ দুনিয়ার হাজারো মানুষ আপনার নিকটে হাজারো কিছু চায়, আপনার বন্দা এমদাদুল্লাহ, হে আল্লাহ আপনার নিকট শুধুই আপনাকে চায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের বলি হিসাবে কবুল করেন। ভারতের এক মহান বুজুর্গ হযরত খাজা আজিজুল হাসান বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার প্রিয় বন্ধুরা, যতক্ষণ না আল্লাহকে রাজি করবা, খুশি করবা, শান্তির কোন সন্ধান তোমার জীবনে কখনো নসিব হবে না। কই মজা মজা নিহি, কই খুশি খুশি নিহি, তের বগর জিন্দগি মৌত হয় জিন্দগি নিহি। প্রিয় মাওলা, আপনাকে খুশি করা ছাড়া কোনো আনন্দের আনন্দ নাই, কোন বস্তুর ভিতরে কোন স্বাদ নাই, কোন মজা নাই। নমরুদ কি জানে যে আল্লাহর নেয়ামতের কি স্বাদ কি মজা? হযরত হাজী ইমদাদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী ফারুক রহমতুল্লাহ আলাইকে একবার বলছিলেন, নিয়ে আসতে পারি পানি পিও তো ঠান্ডা পিও, তাকে হার গুনে মুখে শুকর নিকলে। নিয়া যখন গরমের দিনে পানি পান করবা, ঠান্ডা পানি পান করবা, তো আল্লাহ পাকের নেয়ামতের স্বাদ আর লজ্জত যখন তোমার অনুভব হবে, তো তোমার দেহের বিন্দু বিন্দু শিরা শিরা থেকে আল্লাহ পাকের শুকর আদায় তৌফিক নসিব হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, কাফের দুনিয়াতে বাস করে, নমরুদ ফেরাউন আবুল হাব আবু জাহালরাও বাস করে, আর আল্লাহর প্রিয় বান্দা হযরত আবু বকর সিদ্দিকরাও বাস করেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরাও বাস করেন, জুনায়েদ বাগদাদি শামসুদ্দিন তাব্রিজিরাও বাস করেন। আমার প্রিয় বন্ধুরা, সকলের নজরে এ আসমান জমিনের সব নেয়ামত সমান না। নমরুদের আসমান ভিন্ন, নমরুদের জমিন ভিন্ন, হযরত সিদ্দিক আকবরের আসমান ভিন্ন এবং তার জমিন ভিন্ন। হ্যাঁ, এক বুজুর্গ ভারতের তিনি বলছিলেন, আর ও জমা না ও মকা না ও জমিন আসমা, তুনে জাহান বদল দিয়া, আজ মেরি নিগাহ মে। এক ইমানওয়ালা যার অন্তরে আল্লাহ পাক কামিল ইমান নসিব করেন, সে দুনিয়ার যেদিকেই তাকায় বিন্দু বিন্দুর ভিতরে সে আল্লাহ পাকের সৌন্দর্য দেখতে পায়, আল্লাহ পাকের নূর আর নূরই দেখতে পায়। আল্লাহ নূর সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, এই আসমান হলো আল্লাহ পাকের নূর, এই বিশ্বের সব কিছুর ভিতরে আল্লাহ পাকের নূর। ভারতের এক বুজুর্গ তিনি একবার ফুল বাগানে গেলেন এবং বিভিন্ন রকমের ফুল দেখলেন, তো তিনি সেখান থেকে আসলেন এবং একটা কবিতা বললেন, যে গুলস্তানে যা করো কি হার গুল তো দেখা, তেরি হি সি রঙ তেরি হি সি বো হ্যায়। হে প্রিয় মাওলা, আমি ফুল বাগানে গেলাম, ফুলের বাগানের মধ্যে যতগুলো ফুল দেখলাম, প্রতিটি ফুলের সৌন্দর্যে হে আল্লাহ আপনারই সৌন্দর্য দেখলাম, প্রতিটি ফুলের গানে আপনারই ঘ্রাণ শুধবার আমার তৌফিক নসিব হল। সেরকম চক্ষু, সেরকম বুধ, সেরকম নূর আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে দেন। তো হযরত হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী ফারুক রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর মহব্বত অর্জনের জন্য একটা আমলের রাস্তায় লাইজা থাকা চাই, আন্দরি রামি তরাস রমি ফরাস, তা দমে আখের দমে ফারিদ মবাস, তা দমে আখের দমে আখের গুয়াদ, কে নয় বাতু সাহেবে। আমার ভাইরা, যে বন্দা আল্লাহ পাকের রাস্তায় ঘুরে থাকে লাগে থাকে, আল্লাহ পাকের নামের মজা পাওয়া যায়, জিকির মজা পাওয়া যায়, সেজদার মজা পাওয়া যায়। ভারতের বুজুর্গ ছিলেন হযরত তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার হযরত হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী ফারুক রহমতুল্লাহ আলাইহি বললেন, হযরত জি, জব মাই আল্লাহ কা নাম লু হো তো মেরা মুহ মিঠা হো যাবে হ্যায়, আর খুদা কি কসম মেরা মুহ মিঠা হো যাবে হ্যায়। হযরত জি, যখন আমি আল্লাহ আল্লাহ জিকির করি, আমার মুখটা একদম মিঠা লাগে আল্লাহ পাকের নামের মধুর বরকতে। হযরত জি, আল্লাহর কসম, আমার মুখটা একদম মিঠা লাগে। হ্যাঁ, আল্লাহ পাকের নামের জিকির এত স্বাদওয়ালা, এত মজাওয়ালা। মাওলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি প্রচলিত রয়েছে বলেন, যে আল্লাহ আল্লাহ গো বেরো তা সবকে আর এসে নেহরা যেতে গর্দার চলকে ফর্স, আল্লাহর নামের জিকির করো আমার ভাই, আল্লাহ পাকের নামের জিকিরের বরকতে এত উঠছে তুমি উঠবে, তুমি সেখান থেকে লক্ষ্য করলে দেখবে সাত আসমানও আছে তোমার পায়ের নিচে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আল্লাহ গো বেরো তা সবকে আর পেশ নেহরা যেতে গর্দার চলকে ফর্স। এবং মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, নামে উঠ বর্দমান নবাদ, হর বুনে মো আজ আসল জো এ সবাদ। আমার বন্ধুরা, আল্লাহ পাকের নামের জিকিরে যখন আমি মশগুল হই, তো আমার দেহে বিন্দু বিন্দু, দর্রা দর্রা, শিরা শিরা, এমনকি আমার প্রতিটি লোম টুক পর্যন্ত মধুর দইয়ায় পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা আল্লাহ পাকের নামের জিকির লজ্জত আমাদের সকলকে নসিব করে দেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহূহু বুকরাতাও ওয়াসীলা। এই ইমানওয়ালারা আল্লাহ পাকের নামের জিকির তোমরা বেশি বেশি করবে, সকালে সন্ধ্যায় উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ পাকের নামের জিকির। এক হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু সা হাত্তা ইয়াকুল আহাদ আল্লাহ। আরেক হাদিসে, লা তাকুমু সা হাত্তা ইয়ুকাল ফিল আরদি আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোন বান্দা এই জমিনের ভিতরে আল্লাহ পাকের নামের জিকির করবে ততক্ষণ পর্যন্ত এই জমিনে কিয়ামত কায়েম হতে পারবে না, এই পৃথিবী ধ্বংস হইতে পারবে না। কিসের আলোকে? আমার প্রিয় মুর্শিদ আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আফতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, এতে প্রমাণিত হয় আল্লাহ পাকের নামের জিকিরের মধ্যে আসমান জমিনের ধ্বংসকে ঠেকানোর মতো তাকত আল্লাহ পাক রাখছেন। আমার প্রিয় বন্ধুরা, তাহলে আল্লাহ পাকের নাম কত বড় নূরওয়ালা, কত বড় বরকতওয়ালা। হ্যাঁ, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যে বহুত বড় আজমতওয়ালা, বড় আলিশান, বড় মহিমান্বিত, মহিমাওয়ালা সেই আল্লাহ যার হাতে সমস্ত কর্তৃত্ব, সমস্ত কর্তৃত্ব ক্ষমতা এবং সমস্ত রাজত্ব এবং বাদশাহী। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতেন যে, আমার প্রিয় বন্ধুরা, যে মানুষ ঈমানওয়ালা, দ্বীন মুতাবিক জিন্দেগীওয়ালা, শূন্য শরীয়ত মুতাবিক চলনেওয়ালা আর আল্লাহ পাক জিকিরওয়ালা, সেই মানুষের জবানকে পর্যন্ত আল্লাহ পাক বরকতওয়ালা বানায় দেন। অনেক আউলিয়া বুজুর্গানের দিনকে দেখা যাবে যে এরকম কেউ তার কাছে গেলেন কোনো ঝাড় ফুঁকের জন্য, কোনো কিছু পড়া ছাড়াই দেখা যায় অনেক সময় একটা ফু দিয়ে দেন এবং আল্লাহ পাক ওর ভিতরে আসর এবং ফায়দা দিয়ে দেন। এই ওলির কোনো ক্ষমতার ভিতরে নাই। আসলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর ক্ষমতা ধর তো মহান রব্বুল আলামিন। তো যখন কোনো বান্দা আল্লাহর সঙ্গে একটা নিবিড় সম্পর্ক পয়দা করে তো আল্লাহ পাক তাকে বরকতওয়ালা বানায় দেন, তার দৃষ্টিকে বরকতময় বানায় দেন, তার জবানকে বরকতওয়ালা বানায় দেন, তার দুয়া মুনাজাতকে বরকতওয়ালা বানায় দেন। এজন্য ভারতের এক বুজুর্গ হযরত ফাজা আব্দুল হাসান মজুম রহমতুল্লাহ বলছিলেন যে, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক পয়দা করি তমাম হারাম দুনিয়াকে আমরা ত্যাগ করে দিই এবং এতে আমার যত কষ্ট হয়, যে চোখের হেফাজতে কষ্ট, জবান হেফাজতে কষ্ট এবং দিলকে হেফাজতে কষ্ট, আলো অন্ধকারের হাজার গুণা থেকে বাঁচতে আমাদের কষ্ট তো হবে, এই কিন্তু এই কষ্টের দ্বারা যেই পরিমাণ কষ্ট, এত লাভ সঙ্গে উচ্চ নৈকট্যের সম্পর্ক আমাদের পয়দা হবে। এক বুজুর্গ বলছেন যে, জিতনি তুমারি কুরবানি উতনি খুদা কি মেহরবানি, ফির তো হয় লজ্জত রুহানি কর্ম কা সরবত লাসানি। আল্লাহর জন্য যে বান্দা যেই পরিমাণ কষ্ট স্বীকার করবে আল্লাহ পাক এত উচ্চ মর্তব এবং নৈকট্য তাকে দান করবেন। এজন্য এই ভারতে এই মহান বুজুর্গ হযরত ফাজা আব্দুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার প্রিয় মাওলা, জুতু মেয়েরা তো সব মেয়েরা, ফলক মেয়েরা, জমি মেয়েরি, আগর একটু নেহি মেয়েরা তো কোন সে নেহি মেয়েরি। হে আল্লাহ, যদি আপনি আমার হয়ে যান তাহলে সব আমার, এ আসমান তা আমার, পৃথিবীটা আমার, আপনি যদি আমার না হন, হে আল্লাহ, আমার বলতে আর কোনো কিছুই নাই, সব ধ্বংস, সব বরবাদ হয়ে গেল। ভারতের এক বুজুর্গ নকশবন্দিয়া তরিকার হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমার প্রিয় বন্ধুরা, দুনিয়া তো টানে, এই দুনিয়ার নারী সৌন্দর্য টানে এবং সুদ ঘুষ সবকিছুই টানে দুনিয়ার দিকে, কিন্তু আমার প্রিয় বন্ধু, আল্লাহ টানে ভিন্ন দিকে। আর কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ফাফিরু ইলাল্লাহ, সব ত্যাগ করে তুমি ছুটো মহান আল্লাহর দিকে। এবং সেই বুজুর্গ বলেন যে, মে উনকে সেবা কিতনে ফেদা হো ইয়ে বতা দে, লা মুঝকো দেখা উনকি তারা কই আগর হয়, আমার আল্লাহর মতো কে আছে যার জন্য আমার জীবনটাকে আমি উৎসর্গ করবো, আমার ভাইরা আমার আল্লাহর মতো কাউকে তোমরা দেখাও তো, কেউ তো নাই মহান রব্বুল আলামিনের মতো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমস্ত কেউ নাই এবং কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা আল্লাহর মহব্বত আমাদেরকে খুব নসিব করেন। এজন্য আমার ভাইরা, ভুল ত্রুটি আমাদের জীবনে হাজারো আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যদি আল্লাহর নিকট মাফ চাও তো আল্লাহ পাক নিঃসন্দেহে তোমাদেরকে মাফ করে দিবেন। এজন্য তু হো কিসি ভি হাল মে মাওলা সে লাউ লাগায়েগা, কুদরতে জুল জালাল মে ক্যা নহি গির গিরায়েগা, খোলে ও যা না খোলে দর উস পে হো তু তেরি নজর, তু তো বস আপনা কাম কর ইয়ানি সদা লাগায়েগা। আমার ভাইরা, এজন্য যে নিজে যত নিকৃষ্ট অবস্থার মধ্যে আছি, যত গুনাই আমার দ্বারা সংগঠিত হোক না কেন, বিলম্ব না করি এখনই ছুটি মহান আল্লাহর দিকে, আল্লাহ পাকের নিকট তওবা করি, আল্লাহর নিকট মাফ চাই, আল্লাহ পাকের নিকট কান্না কাজি করি। কান্না না আসলে কান্নার জন্য আমরা চেষ্টা করি, কান্নার ভান ভূমিকা করি। প্যার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কান্নার জন্য বারবার তাকিদ শুরু করেন নাই, বরং মহান রব্বুল আলামিন হাদিস কুদসি পর্যন্ত শুনেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু বলেন, লআমিরুল মুজিবিন আহাব্বু ইলাইয়া মিন জাদালিল মুসাববিহিন, যে সকল বান্দারা সারা দুনিয়া দিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইত্যাদি হাজারো জিকির মধ্যে মজগুল আছে, মহান রব্বুল আলামিন বলেন তার পাশে কোন গুনাগার বান্দা যদি কাঁদতে শুরু করে, সারা দুনিয়ার সুবহানাল্লাহর জিকিরের আওয়াজের চেয়ে গুনাগারের আওয়াজ আমি আল্লাহর নিকট বেশি পছন্দ লাগে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদেরকে কান্নাকাটি করার তৌফিক দান করেন, আল্লাহ তাআলার জন্য আল্লাহ পাকের দুয়ারে মাগফিরাত চাওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু তো যে দিন রাত 24 ঘন্টা অপেক্ষা থাকে রহমত নিয়া মাগফিরাত নিয়া, যে হাত বাড়াও আমার নিকট থেকে তোমরা ক্ষমা গ্রহণ করো, রহমত গ্রহণ করো। আমাদেরই গাফলত, আমাদেরই ত্রুটি, আমাদেরই সীমালঙ্ঘন, আমাদেরই বেপরোয়া জিন্দগি, আমরা সেই পথে হাঁটি না। এজন্য ভাইরা পড়ে থাকি ভাঙ্গা চূড়া টুটা ফুটা যাই কিছু ইবাদত বন্দিগি এবং আমলের তৌফিক হয় রাস্তায় পড়ে থাকি আর আল্লাহ ভরাদের সঙ্গে উঠা বসা করতে থাকি। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ মাওলানা শাহ আশরাফ আলী থানভি নবরুল্লাহ তাআলার কাছে এক ঘটনা লিখছেন, যে এক বুজুর্গ ছিলেন 70 বছর পর্যন্ত মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দিগির মধ্যে জিন্দগি কাটায় দিচ্ছেন। প্রতিদিন রাতে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, কোন একদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ত্যাগ করতেন না, ছাড়তেন না। এই বুজুর্গের এক খাদেম যুবক মানুষ কিছুদিন থেকে বুজুর্গের খেদমতে সে মজগুল, হঠাৎ সে একদিন ভোর রাত্রে তাহাজ্জুদের জন্য উজুর পানি উজুর লোটা আগায় দিয়া বলে, হুজুর আমি আসমান থেকে কি শুনলাম? তো বুজুর্গ বললেন, কি শুনলে তুমি? যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে বলা হচ্ছে লাখ তুমি ইবাদত করো, লাখ তুমি তাহাজ্জুদ করো, কোনো ইবাদত কোনো তাহাজ্জুদ আমার দরবারে কবুল না। ওই বুজুর্গ বললেন, যে বেটা তুমি আজকেই শুনলা আর আমি 70 বছর যাবতই প্রতিদিন তাহাজ্জুদের সময় যখন উঠি আসমান থেকে আওয়াজই আমি শুনতে পাই। তো ওই যুবক বলল, হুজুর তাহলে আপনি আর কিসের জন্য ইবাদত করেন, কিসের জন্য এত কষ্ট করেন, কেন এই তাহাজ্জুদ পড়েন, কি ফায়দা? ওই বুজুর্গ বললে, যে বেটা শোনো, এই খোদা ছাড়া আর তো কোনো খোদা নাই, এই মাহবুদ ছাড়া কোনো মাহবুদ নাই, এই দুয়ার ছাড়া আর তো কোনো দুয়ার নাই, কবুল হলে দুয়ারই পড়ে থাকবো, কবুল না হলেও এই দুয়ারই পড়ে থাকবো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ আসলো, প্রভু লক্ষ্যে গর্তে হুনার নেসার কে যুগমা পানাহে দিদার নেসার, হে বাংলা এমন এক কথা তুমি শুনাইলা আমি কবুল না করলেও তুমি আমার দুয়ার ছাড়বে না, তোমার এক কথা এত সুন্দর লাগলো, এক কথার কারণে তোমার জিন্দগি সব আমল ইবাদত আমি একসঙ্গে কবুল করলাম। আমার প্রিয় বন্ধুরা, এজন্য হাজার ভুল ত্রুটি সত্ত্বেও আল্লাহর রহমত থেকে পশ্চিম গেল নিরাশ হতে নেই। প্যার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো কঠিন কঠিন গুনাহগারদের বিষয়াদি পর্যন্ত আমাদের ঘটনাবলী পর্যন্ত আমাদের সম্মুখে এই জন্য তুলে ধরছেন যাতে এই উম্মতের কোনো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর গুনাহগার পর্যন্ত আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয় এবং জান্নাতের রাস্তা ত্যাগ না করে দেয়। প্যার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেন, যে হাদিস বুখারী শরীফ এবং মুসলিম শরীফে আছে, ایک حدیث رسول پاک صلی اللہ تعالی علیہ وسلم بولیں کہ پوروبرتی کون امتر مدد ایک گناگار مسلمان چلو بڑ بے پڑوا جو 99 جن مانوش کے سے ہتھا گئے, کنتو اے دوست ایام جب بھلے آتے ہیں گھات ملنے کی وہ خود آپ ہی بتلاتے ہیں, کرو جب ہدایت سمر ہوئے تو آسمان سے مہان رب العالمین پکھو تک تب ہدایت انتظام ہوتے شروع کرے, تر من بھر بے چینی پیدا ہوئے, انتاب پیدا ہوئے, ان سوچنا پیدا ہوئے اللہ والا کسے جاوار جنو عالم علماء دیندار لوگر کسے جاوار جنو تر مدد ایک اوستیو کا پیدا ہوئے جے پینے کے تبے حساب پیلی اب ہے روز حساب تا بھڑکا جے دھوم سے رکاز برماد رکاز نوستہ مرکاز کونے کشتی ہاں ای موک کال قیامت مہان اللہ کے آمی کیوں بھابے دکھا بھو سار ایک بکل ہوتا ہے بگ بھی چینی ایک اوستیو کا پیدا ہوئے جائے ای لوگ کا دیر ہو لو ایمان ایک مانوش کے جگہ سے کر لو ایک راہب کسی جگہ سے کر لو جی بھائی ہمارے میرا نبیجن تو ہتھا کر لام تو ہم ایک توبہ کر لے اللہ ربر مرے ہمار توبہ قبول ہوگی کی نا وہی لوگ کا بولیں جی آرے جی میرا نبیجا ہتھا تار پر توبہ قبول دیکھیں گا بھی سمبھو وہی لوگ ہمی تو تار مون خراب ماتا ٹھیک نہ ہے ای لوگ کا کو ہتھا کرے ایکسیڈن پورا کرے دن نعوذ باللہ تعالی من ذالک گناہ جہاں مانوس کرتے تھے گناہ گناہ دیگے ٹانتے تھے ایک گناہ اور ہزار گناہ دیگے مانوس کے ٹانتے تھے نعوذ باللہ تعالی من ذالک کارن گناہ جہاں کرے مانوس رسول پاک صلی اللہ تعالی علیہ وسلم بولیں جو پوتی دی گناہ کرنے انتر بھیتر ایک کالو داغ پڑے گا جدی سے توبہ کرے تو اللہ پاک سے انتر کے نور درابر پرسکار کرے دینا وہ آلوکت بنایا دین اور نہ گناہ بڑھتے بڑھتے انتر کالو تھی کالو کچھ ہوتے تھے اللہ تعالیٰ ہمارے سکل کے حفاظت کریں رسول پاک صلی اللہ تعالی علیہ وسلم بولیں এই লোক একসজনকে হত্যা করার পর যেহেতু আসমান থেকে মহান রব্বুল আলমের পক্ষ থেকে তার জন্য হেদায়তের ফয়সালা হয়ে গেছে, এই লোকটা আবার বেচারা বেকার হয়ে আরেকজন আরেকজনকে জিজ্ঞাসা করলো যে আমি তো একসজনকে হত্যা করলাম, এখন কি আমার জন্য আল্লাহ পাকের দরবারে কবুলিয়তের কোন রাস্তা আছে, আমি যদি তওবা করি তা আমার তওবা কি কবুল হবে? ওই মানুষটা বললেন যে আরে নিয়ে 100 জন হত্যা সারা দুনিয়ার গুণা সারা পৃথিবীর গুণা করার পরও সেই বান্দা যদি মহান আল্লাহর দিকে ছুটে আসে এবং তওবা করে নিঃসন্দেহে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন। তবে আমার ভাই আপনাকে একটা পরামর্শ দিই, আমাদের এই এলাকাটা এটা হলো দুষ্ট মানুষদের এলাকা, নাফরমানদের এলাকা, এখানে দিন রাত গুনার কাজ হয়, দিন রাত নাফরমান হতে থাকে। আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হুফতিল জান্নাতু বিল মাকারে হুফতিন নারু বিস সাহাবাত, হ্যাঁ যে জান্নাতের রাস্তার মানুষ হাতে কষ্টই কষ্ট স্বীকার করতে থাকতে হয়, এর দ্বারা তার জান্নাতের রাস্তা আসান হতে থাকে, তাকে সহজ এবং সুগম হতে থাকে। আর মানুষ যখন মজা এবং মজার জন্য এক নেশাময় দুনিয়ার দিকে ছুটতে থাকে তো তার জন্য জাহান্নামের রাস্তা তৈরি হতে থাকে, নাউযু বিল্লাহি তাআলা মিন যালিক। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দাকে এই মানুষটা পরামর্শ দিলেন যে যেখানে গুনাহ হয় সেখানে তো আযাব আর লানত আসতে থাকে, আর যেখানে নেক কাজ হয়, জিকির হয়, নামাজ হয়, আল্লাহ পাকের বন্দিগি হয়, আসমান থেকে রহমতি বর্ষণ সেখানে বর্ষণ হতে থাকে, আল্লাহ পাকের রহমতের বাড়ি ধারা সেখানে বর্ষণ হতে থাকে। এই জন্য আমার ভাই এই যে আমাদের ওইদিকের একটা এলাকা আছে যেটা আল্লাহর মুরিদের এলাকা, আউলিয়া বুজুর্গানের এলাকা, যেখানে মানুষ আল্লাহর বন্দিগি করে, আল্লাহ পাকের জিকির করে, আল্লাহর ধ্যান আর খেয়াল নিয়ে তাদের জিন্দগি, আয় খেয়াল দোষ আয় বেগানা সাজে মা সেবা اس بھری محفل میں تو نے مجھ کو تنہا کر دیا, وہ مانوس گلو دنیا ہوش نئی مانے حرام دنیا سنگے تر کومپرک نئے یہ رکم اللہ والا بستی بھائی سیکھنے آپ سے علاقہ جان سیکھنے جو توبہ کریں تو جلدی اپنا توبہ اللہ پاک دربارے قبول ہو گئے। এই মানুষটার দিলে এই কথাটা খুব আসর করলো, দিল সে যে বাত নিকলতি হয় আসর রাখতি হয় পর নেই তাকতে পরওয়াজ মগর রাখতি হয়, অন্তর থেকে মানুষ কোনো কথা যখন বলে আর এক অন্তরকে সেটা প্রভাবিত করে। ওই গুনাগার ভাই, ওই গুনাগার মুসলমান ভাই তিনি সাথে সাথেই ওই আউলিয়াদের এলাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন রাস্তার মধ্যে লোকটা অসুস্থ হয়ে গেল আর চলতে পারে না, তখন সে کو مضبوط رب کرتے جس جان دے دی میں نے ان کے نام پر اس کے لیے سوچا نہ کچھ انجام پر جیون دی مولا جنو تبو آمی پوچھ سے پھر بنا ہما جنو دیا زمین اوپر سے چلتے تھکتے راستر مجھے ہوتا تر بیت ہوئے جیسے سنتے سنتے یہ بندی رہا پیار نبی محمد رسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وسلم بولے بس روح نوار جنو دو جن فرشتہ حاضر ہوئے جیسے ایک جن ہلو نیک کاد روح جی فرشتہ نمی آجائے اور ایک جن فرشتہ جارا بدکاد روح نی آجائے اوبہر مجھے بیتر کو سارا بولے بدکاد چلوئی لوگ تار روح امرا نیب اور ایک دل بولے نیک کار چلے لوگ یہ جن تار روح امرا نیب کارن سے تو اللہ والا دیر علاقات دیگے جائتے چل ہاں چار لوگ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم بولیں ابھی دل فرشتہ اللہ پاک نکٹ دیے حاضر اور تارا بولیں ہے اللہ یہ بندر جن کی فیصلہ اپنار اللہ پاک جل جلالہ امن والے بولیں جو تمہارا جاؤ یہ زمین کے میچے دیکھو ہمارے بندہ سے نافرمان در علاقار نکٹ برتی نہ کہ اولیاء در ہمار نیک بندہ در علاقار نکٹ برتی جی علاقار جی کے نکٹ برتی ہوگے سی زمین باسندہ حسابے سے گنہ ہوگے جدی مدکار در علاقار زمین نکٹ برتی ہوئے مدکار در مدد شامل ہوگے اور جدی نیکار در علاقار نکٹ برتی ہوئے سے ہمار اولیاء در مدد تار نام شامل ہوگے رسول اللہ صلی اللہ علیہ وسلم بولیں ایک دیگے مہان اللہ ایک فیصلہ دیا فرشتہ دے کے پاتھایا دیلیں اور بستہ اصلے ایک گناہگار بندہ ایکن پر جن تو وہ نافر مان دنی علاقہ نکٹ برتی روئے گے سلیں رسول اللہ صلی اللہ علیہ وسلم بولیں اللہ پاک جل جلالو امن اوالو نافر مان در علاقہ زمین کے نجیس کر لیں اے زمین تسپر ارو دور جا اور اولیاء در علاقہ زمین کے نجیس کر لیں اے زمین تھی ہماری بندر ارو نکوٹے آس بس اولیاء در علاقہ زمین نکوٹے آس لو تو پھر اس طرح کی ہم ماپ لے لیں دیکھ لیں جے ارے یہ بندہ تو ایک زمین اولیاء دری زمین نکوٹ بڑتی تو اولیاء در روح جانا نہیں آجائے کہ پھر اس طرح کا روح نہیں آجائے ایسا بے آپ کی ابن حضرت قلائق حمد اللہ علیہ فتح الباری سرے بخاری مجھے لکھیں جے اللہ پاکر کی بیس پر کرو مہربانی کنو کسی کلپو نہ کرا جائے میرے کریم سے گر خطرہ کسی نے مانگا تو دریا بہا دیئے ہیں در بے بہا دیئے ہیں بھارو تیرے ایک مہان بزرگ بول سلیں امار پیو بھائی مسلمان امار اللہ تے ایک سیما ہین دویا والا تم جی دی مہان اللہ رہی کچھ ایک فٹا چاہو تو اللہ پاک ایک ساگور تمہا کے دان کرے دیلیں ایرون ساگور بھرا مونی موچا اللہ پاک تمہا کے دان کرے دیلیں ایسا جہن و کچھین پاپی اس کے کوئزن مسلمان آسے امار کو تا سنتے سن امار پیو بندی رہا আমাদের হালত তো ভালো না, আমাদের জিন্দিগি নষ্ট এবং ভ্রষ্ট, আমাদের চোখে গুনার দাগ, আমাদের জবানে গুনার দাগ, আমাদের আত্মায় গুনার দাগ, আমাদের পুরা জীবন ভরা গুনার দাগ, কিন্তু এই গুনার দাগের পর আমরা যাব কোথায়? আরেকজন খোদা তো আমাদের কাছে নাই, আরেকজন আল্লাহ তো নাই, আরেকজন স্রষ্টা তো নাই, আরেকজন মাহবুব তো নাই। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন যে কুল ইয়া ইবাদিয়া আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দারা, হে রাসূল, আপনি ওদেরকে বলেন যে আমার এই কথাটা আপনি শুনাইয়া দেন। হে আমার বান্দারা, তোমরা চরম থেকে চরম সীমা লঙ্ঘনকারীও যদি হও, তোমরা মহান আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হও না। তোমরা যদি আল্লাহর নিকট তওবা করো, মাফ চাও, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলতেছি নিঃসন্দেহে তোমাদের সবগুলো গুনাহ আমি মাফ করে দিব। এজন্য কোন বুজুর্গ বলছিলেন যে বাজ আ আর উনসে হাসি বাজ আ গর কাফির গবরু বুত পরস্তি বাজ আ এ দরগাহে মা দরগাহে নাওমি দিলে সব বার গর তওবা সে কস্তি বাজ আ হাজার বার লাখো বার যদি তুমি তওবা ভঙ্গ করে থাকো, হে বান্দা ফিরে আসো, আল্লাহ পাক তোমাকে নিঃসন্দেহে এই মুহূর্তেই রহমতের কোলে তুলবেন। এই যে আয়াতটি পড়ছিলাম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এই আয়াত পাকের যে নুজুল, এই আয়াত পাকের নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারী যে মানুষটা ছিলেন তার নাম হলো ওয়াকি। এই ওয়াকি হত্যা করার পর তো তিনি চলে গেলেন পালায়া, মক্কা বিজয়ের পরে প্যারবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী সাল্লাম তার এই প্রান্তীয় চাচা হামজা রাজিউল্লাহ হত্যাকারী বহির নিকট দূত পাঠাইয়া পয়গাম দিলেন, এই বহি তুমি যদি ইসলাম গ্রহণ করো আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে জান্নাত দান করে দিলেন। قال رسول الله صلى الله عليه وسلم ان الاسلام يهدي ما كان قبله মানুষ যখন ইসলাম কবুল করে তার অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেন এবং তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই পয়গাম শোনার পরে বহু খুশি হওয়ার কথা, কিন্তু তিনি পাল্টা বার্গেনিং শুরু করলেন এবং দূতকে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাকে ইসলাম কবুলের উসিলায় জান্নাতের সুসংবাদ দেন এবং ক্ষমা পাওয়ার সুসংবাদ দিলেন আমি তো বুঝতে পারি না, কারণ যে কোরআন তার উপর অবতীর্ণ হয় তার মধ্যেই মহান রব্বুল আলামিন এই কথা বলছেন যেই বান্দা গুনার কাজ, যেই বান্দা জিনা করে, যেই বান্দা মদ পান করে এবং যেই বান্দা কোনো মানুষকে অন্যায় ভাবে হত্যা করে ইয়ালকা আসামা সে তো নিঃসন্দেহে তার আজাব ভোগ করতে হবে কালকে আমাকে। এই কোরআনের ভিতরেই আল্লাহ পাকের পক্ষ থেকে এই কথা বলা আছে। আর এই তিন ধরনের পাপই আমার দ্বারা সংগঠিত হয়েছে, জিনার কর্ম আমার দ্বারা সংগঠিত হয়েছে, মদ পানের গুণা আমার দ্বারা হয়ে গেছে, অন্যায়গত হত্যা এমনকি আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার মতো ভয়ঙ্কর পাপও আমি আক্রান্ত। আর যেখানে কোরআন বলে এই তিন পাপ যে ব্যক্তি করবে নিঃসন্দেহে তার শাস্তি তাকে ভোগ করতেই হবে, এরপরে আমার জন্য ক্ষমার পয়গাম কিভাবে আমি তো বুঝতে পারি না। দূত যেহেতু নিজের পক্ষ থেকে কোনো কিছুই বলার অধিকার নেই, কারণ ইসলাম নিজের মাথার গবেষণার বিষয় না, যে আমরা কোরআন শরীফ পড়ি নিজেরা বুঝে বুঝে গবেষণা করি এ আছে কি অর্থ হলো কি মর্ম হলো। আমার প্রিয় বন্ধুরা, এই পদ্ধতি তো সহি না, কারণ কোরআনের প্রতিটি আয়াতই হিদায়ত, আমরা সকল মুসলমান মানি আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা ওয়ালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করছিলেন কাবা প্রতিষ্ঠার লগ্নে কাবা নির্মাণের সময়, সেই দোয়াকে আল্লাহ তাআলা কোরআন শরীফে নাযিল করছেন, রব্বানা ওয়া বাকিহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা ওয়ালু ইব্রাহিম আলাইহিস সালামের যে ভাষা বর্ণনা করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছিলেন হে আল্লাহ এই আরব জাতির মধ্যে এমন এক মহান রসুল আপনি পাঠান যিনি আপনার আসমানি কিতাবের আয়াত সমূহ তাদেরকে বিশুদ্ধভাবে পড়ে পড়ে শোনাবেন এবং শিক্ষাদান করবেন এবং ওয়াইযাক্কিহিম তাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি তিনি সংশোধন করবেন, এসলা এবং তাসকিয়া করবেন। এখানে লক্ষণীয় বিষয় হল ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা আলাদা বয়ান করছেন আল্লাহ তাআলা, ওয়াইযাক্কিহিম আলাদা, একদিকে কোরআন এবং সুন্নাহর তালিম আরেকদিকে তাসকিয়া করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত খারাপ দিক এবং খারাপ চরিত্র এই সব কিছু থেকে তাদেরকে পরিশুদ্ধ করবেন, পরিমার্জিত করবেন। ওয়াইয়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা এবং তাদেরকে কোরআনে পাকের সবিস্তার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝায় বলবেন এবং কোরআনের আলোকে মুকাম্মাল ইসলামী জীবন যেটাকে সুন্না বলে সে মুকাম্মাল পূর্ণাঙ্গ ইসলামী জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষা দান করবেন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা ওয়ালু এই আয়াতে পাকে যে কথা উল্লেখ করলেন যে আল্লাহর রসুল যে আরবি লোকদেরকে কোরআনে পাক শিক্ষা দিবেন, কোরআনে পাক বুঝায়া দিবেন, শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো আরবের যে মানুষগুলো আবু বকর সিদ্দিক উমরে ফারুক উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা প্রত্যেকই বড় বড় মানের সাহিত্যিক ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো উচ্চ মানের সাহিত্যিক এবং কবিও ছিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অনেক উচ্চ মানের সাহিত্যিক এবং কবি ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাদেরকে কোরআনে পাক বুঝাইয়া দেন এবং শিক্ষা দেন এই আয়াতের এই অর্থ এবং এই আয়াতের এই মর্ম। হুকুম করছেন এটা সেজদা সম্পর্কে, যে সেজদার মধ্যে তোমরা সুবহান রব্বিয়াল আলা বলবে, বাহ্যিকভাবে আয়াত থেকে কোন ক্রমেই এই অর্থ বুঝবার কোন সুযোগ নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিয়ে বললেন যে সাব্বিহ রব্বিকাল আলা, এর অর্থ হল যে সেজদার ভিতরে, নামাজের সেজদার ভিতরে সুবহান রব্বিয়াল আলা আমাদেরকে বলতে হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? অনুরূপ ভাবে সূরা আল নাসা এর মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হে রাসূল আপনার জিকির, আপনার স্মরণ এবং আলোচনাকে আমি উচ্চ মর্যাদা দান করলাম। এখন এই অর্থ তো পরিষ্কার পরিষ্কার বোঝা যায় যে আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের আলোচনা, আল্লাহ রসুলের প্রশংসা, এটা বড় মর্যাদাপূর্ণ জিনিস। বাহ্যিকভাবে আয়াত থেকে এতটুকু বুঝে আছে, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই আয়াতের অর্থ কি তা জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম। জিবরিল আমিন আল্লাহর নিকট থেকে যায় না, আমাকে জানাইছেন এই আয়াতের অর্থ হল যে মহান হে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মহান রব্বুল আলামিন নিজে বলেন এই আয়াতের অর্থ হল যে আই ইজা জুকির তু জুকির তামাই, হে রসুল যেখানে আমার কথা আসবে সেখানে আপনার কথাও আসবে, যেখানে আমার আলোচনা আসবে সেখানে আপনার আলোচনা অবশ্যই আসবে, আমি আপনার বিষয়টাকে আপনাকে আমি এত উচ্চ মর্যাদা সম্পূর্ণ বানাইছি। এই আয়াত পাকের এই অর্থ বললেন, ফের মুফাসসিরিন ব্যাখ্যা করে বললেন, যেমন নাকি যখন আজান শুরু হয় আজানের মধ্যে আল্লাহ পাকের নামের প্রশংসা করা হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড়, কিন্তু এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই, তারপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান হচ্ছে খালিস তাওহীদি ইবাদত, নামাজের দিকে ডাকা হচ্ছে, কিন্তু তার মধ্যে পর্যন্ত আল্লাহর একত্বের কথা, আল্লাহর মহত্ব এবং বরত্বের কথা সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং তার রিসালাতের বয়ান এবং প্রশংসা সেটাও উচ্চারিত হচ্ছে। অনুরূপ ভাবে নামাজ দাঁড়াবে, এখন এই মুহূর্তে নামাজ আল্লাহু আকবার নামাজ শুরু হবে, যেই নামাজ শুধুই আল্লাহর জন্য আর কারোই জন্য না, সেই নামাজের শুরুতে যখন একামত হয় সেখানে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একামতের মধ্যে নাই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ইজা জুকির তু জুকির তামাই, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়াল বললেন, আব মেরা তেরা নাম দিয়ে আয়েগা মেরে নাম কে সাথ, হে রসুল যেখানে আমার নাম আসবে সেখানে আপনারও নাম আসবে। কি আশ্চর্য মর্যাদা আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়াল তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দান করছেন। যখন আমরা আত্তাহিয়াত পড়ি, আত্তাহিয়াত লিল্লাহ ওয়া সালাওয়াত ওয়া তাইয়্যিবাত, হে আল্লাহ আমার ভক্তি, আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা, আমার এই অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত বন্দেগী, আমার ধন সম্পদ সব কিছু আপনার জন্য উৎসর্গ এবং কুরবান। এই আত্তাহিয়াত যখন পড়ে বান্দা একদম আল্লাহ পাকের সামনাসামনি, আল্লাহ পাকের সামনে গভীর এবং সীমাহীন ভক্তি শ্রদ্ধা তার অন্তর থেকে পেশ করে, কিন্তু আশ্চর্যের বিষয় এইরকম একান্ত তৌহিদি বিষয়, একত্ববাদের বিষয়, এক আল্লাহর যেখানে অধিকার এবং প্রশংসার বর্ণনা, সেখানে পর্যন্ত আমরা আত্তাহিয়াতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পড়ি না, ওয়াহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ি না, পড়ি কি পড়ি না, কি আশ্চর্যের বিষয় যে নামাজ খাঁটি একদম আল্লাহর খাঁটি ইবাদত, তাওহীদি ইবাদত, সেই নামাজের মধ্যে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথা। এবং কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত বিশ্বের বিখ্যাত এক উচ্চমানের মুহাদ্দিস, তিনি আশিফা বি হুকুকুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে লিখছেন যে হযরতে আদম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের আল্লাহ পাক দুনিয়াতে তাকে পাঠাইয়া দিলেন আর তিনি কাঁদতে থাকলেন, কাঁদতে কাঁদতে সে নহরকে নহর পয়দা হয়ে গেছে তার চোখের পানির দ্বারা, হযরত আদম আলাইহিস সালাম একদিন বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক নিজে ফাতালাক্কা আদম মির রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বলেন যে আদম যখন কাঁদতেছিলেন আমি তার অন্তরে এমন কিছু কথা ঢাললাম যেটা বললে আমি খুশি হব, তালাক্কা আদম মির রব্বিহি, আল্লাহর পক্ষ থেকে তিনি কয়েকটা কথা পাইলেন, কালেমা পাইলেন, এবং সেটা আল্লাহ পাকের সামনে যখন পেশ করলেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই কালিমাত কি জিনিস, এর দুইটা ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো যে অধিকাংশ মুফাসসিরিন যেটা লেখেন সেটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার তো কঠিন ভুল হয়ে গেছে, মারাত্মক অন্যায় হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। যারা বড় হন তারা নিজের বড়দের সামনে ছোট ভুল কেও ভয়ঙ্কর কঠিন মনে করেন। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররবীন। হ্যাঁ, যে যারা নাকি ভালো মানুষ সে ভালো কাজ করে, কিন্তু বড়দের সামনে গেলে সে ভালো কাজও ভালো থাকে না, এরকম হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে কুরআন শরীফে রব্বুল আলামিন নিজে বলেন, ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম ভুলে গেছিলেন, ইচ্ছাকৃত ভাবে আমার কথার বাইরে তিনি যান নাই। আল্লাহ পাক নিজে বলেন, নাসিয়া ফাল ওয়ালাম নাজিদ লাহু আজমা। এজন্য আসা আদম রব্বাহু ফাগাওয়া, এক আয়াতে আল্লাহ পাক বলছেন আসা, এই আসার অর্থ নাসিয়ার কারণে করতে হবে। হযরত আল্লাহ পাক বলেন যে আদমকে আমি বললাম কিছু, তিনি আরেকটা করে উঠছেন, আমার কথা রাখেন না, আমার কথার বাইরে চলে গেছেন। কিন্তু কেন গেছেন সেটা আরেক আয়াতে আল্লাহ পাক বয়ান করছেন, ইবলিস যে জান্নাতের বাইরে থেকে সে হঠাৎ হযরত আদম আলাইহিস সালামকে কসম করে বলল যে আমি আল্লাহর কসম করে বলি, আপনি যদি ওই গাছটার কিছু খান ফল, তাহলে কিন্তু অনন্তকাল জান্নাতেই থাকবেন। আসল ভেদ হলো ওই ভেদটা আমি জানি, আল্লাহর কসম করে বলি। মুফাসসিরিনে কেরাম তাফসীর মাযহারিতে তাফসীর ইবনে কাসীরে ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসীর রহমতুল্লাহ লিখছেন, তাফসীর মাযহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ লিখছেন, তাফসীর বয়ান করেন হাকিম উম্মত মাওলানা আশরাফ আলী খানুর রহমতুল্লাহ লিখছেন, যখন হযরত আদম আলাইহিস সালাম এইরকম ইবলিসের মুখে আল্লাহর কসম কথাটা শুনছেন, তার কোনো হুশ নেই যে আমার আল্লাহর নামের কসম করে কেউ কেউ ভিন্ন রকম কথা বলতে পারে। ওই আদম হাওয়া দুজনে গিয়ে ওই গাছের ফল খেয়ে বসছেন, কি কথা বুঝেন না ভাইরা? তো এটা একটা এক্সিডেন্ট ছিল, এক ইচ্ছাকৃত এই অপরাধ তিনি করেন নাই। আর আল্লাহ পাক কোরআনে সেটাই তুলে ধরছেন, নাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম ভুলে গেছিলেন আমার কথা, ওই কসমের চোখে তার হুশ ছিল না, খেয়াল ছিল না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু এত সত্ত্বেও হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক নিকট এতটা নত হলেন, অনুতপ্ত হলেন, কান্নাকাটি করতে থাকলেন এবং রব্বুল আলামিনের নিকট বললেন, হে আল্লাহ, আমরা তো কঠিন গুনাহ করে ফেলছি, জালাম না মানি জুলুম মানি, কঠিন গুনাহ, মারাত্মক গুনাহ করে ফেলছি। হে আল্লাহ, যদি আপনি মাফ না করেন, ধ্বংস থেকে রক্ষা পাওয়ার অর্থ কোনো পথ নাই। ইলাহি আমতুকাল আসি আতাকা মুকিররাম বুজুনু ওয়া ওয়াকাদ দাকা ফাইন তাগফির ফান্তাহুম লিদাকা ওয়াইন তাতরু ফামান ইয়াগফির সিওয়াকা। এই আয়াতে পাকে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আমাদেরকে সবক দিচ্ছেন যে ইন্নাহু আল গফুরুর রহিম, যে তোমাদের বাবাকে যেভাবে আমি মাফ করে দিছি, হে আদম সন্তানরা, তোমরা যদি এইভাবে কাকুতি মিনতি করে আমি আল্লাহর নিকট মাফ চাও, আমি ওয়াদা করলাম আমি তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জান্নাতের ফেরদাউসের ফয়সালা করেন। এই আয়াতে পাঁচের এক ব্যাখ্যাতেই যে হযরত আদম আলাইহিস সালাম বলছিলেন রব্বানা যালামনা আনফুসানা, কিন্তু কাজী ইয়াদ রহমতুল্লাহ আলাইহির মতো বিখ্যাত মুহাদ্দিস তিনি আশরাফ বি হুকুকুল মুস্তাফা কিতাবের মধ্যে লিখছেন যে হযরত আদম আলাইহিস সালাম ওই মুহূর্তে হঠাৎ রব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। এখানে তাসবীহ হলো যে রব্বানা যালামনাও বলছেন, আবার এই কথাও বলছেন, ফিনিশিং এ এই কথাও তিনি বলছেন যে রব্বানা যালামনার পরে হযরত আদম আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, মুহাম্মদের উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। তো আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু বললেন, হে আদম, তুমি মুহাম্মদকে জানো কোথেকে? হযরত আদম আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, আপনি আমাকে যখন সৃষ্টি করলেন, আমি যখন মাথা উঠাইলাম, দেখলাম যে আপনার আরশের প্রতিটি পায়ের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যে প্রতিটি পায়াতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ তো আল্লাহর রাসূল। বাস ওখান থেকে আমি জানতে পারলাম যে নিঃসন্দেহে আপনার নামের পাশে যার নাম আছে, নিশ্চয়ই তিনি আপনার একান্ত ঘনিষ্ঠ, অনেক বেশি প্রিয় বান্দা হবেন। সেজন্য আমি তার উসিলা দিয়ে এই মুহূর্তে মাফ চাইলাম। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু বললেন যে হে আদম, তুমি বিলকুল ঠিক বলছো, যদি মুহাম্মদকে না সৃষ্টি করতাম, আমি তো তোমাকেও সৃষ্টি করতাম না। এবং ওই কাজী ইয়াদ রহমতুল্লাহ ওই কিতাবই আছে মকতুবুন আলা কওয়ায়েমিল আরশ, لا الہ الا اللہ محمد الرسول اللہ عرشের প্রতিটি পায়ের উপর লেখা আছে لا الہ الا اللہ محمد الرسول اللہ শুনছেন প্রিয় বন্ধুরা مكتوب على ابواب الجنه لا اله الا الله محمد رسول الله জান্নাতের প্রতিটি গেইটে গেইটে লেখা আছে لا اله الا الله محمد رسول الله এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে জান্নাত কিয়ামতের দিন আসরের মাঠে যখন হিসাব কিতাব হবে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মারওয়াল নির্দেশ করবেন জান্নাতের যে প্রধান রিজওয়ান তাকে ফেরেশতাকে নির্দেশ করবেন যতক্ষণ না আমার প্রিয়া মুহাম্মদ জান্নাতের ভিতরে আছেন কারো জন্য জান্নাতের দুয়ার খুলবা না হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের ভিতরে যাবেন ফেরেশতা জিজ্ঞাসা করবেন কে আপনি আওয়াজ দিবেন যখন দরজা খোলার জন্য বলবেন যে আপনি কে বলবেন যে আমি মুহাম্মদ ফেরেশতা তখন বলবেন যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে যতক্ষণ পর্যন্ত আমার মুহাম্মদ এই জান্নাতের গেটে না আসবেন তার আগে কারো জন্য জান্নাতের গেট খুলবে না তারপরে ফেরেশতা জান্নাতের গেট খুলে দিবেন আমার প্রিয় বন্ধুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত বড় মর্যাদা দিয়েছেন এই সবগুলো বিষয় আরো অনন্ত বিষয় আদি এই একটামাত্র আয়াতের মধ্যে তিনি আল্লাহ পাক বয়ান করছেন ওরাফানা লাকা যিকরাক আমরা তো পড়ি ওরাফানা লাকা যিকরাক কিন্তু এর যে এত তাফসীর এত ব্যাখ্যা এত মর্ম এত বিশাল পরিধি এটাকে আমরা জানি যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে জিব্রিলে আমিন আমার নিকট বয়ান করছেন আল্লাহ পাক নিজে আয়াত পাকের তাফসীর এবং ব্যাখ্যা করছেন তো কোরআনে পাঁচ আরবি কিতাব যে সাহাবায়ে কেরাম সকলে বাহ্যিক আরবি অর্থটা বুঝতে পারছেন কিন্তু এই আয়াতের দ্বারা আল্লাহ পাকের কি উদ্দেশ্য কি লক্ষ্য কি নির্দেশ কি আদেশ কি নিষেধ সেটা বুঝে ওঠা সম্ভব হইত না যদি না আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বয়ান করে দিতেন এজন্য কোরআন শরীফে মহান রব্বুল আলামিন নিজেই বলেন ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম হে রাসূল আপনার নিকট আমি কোরআন নাযিল করলাম আপনার দায়িত্ব হচ্ছে এই কোরআনের প্রতিটি বিষয় প্রতিটি আয়াতকে বিস্তারিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনার উম্মতকে বুঝিয়ে দেওয়া লিতুবাইয়িনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম বাইয়্যানা ইউবাইয়িনু মানে বিস্তারিতভাবে বর্ণনা শুনতেছেন প্রিয় বন্ধুরা তাহলে বুঝা গেল কোরআন খালি নিজের মস্তিষ্ক থেকে বুঝা এবং ইয়াতাদাব্বারু এই যে একটা আয়াত পাইছি আমরা যে কেন তারা কোরআন সম্পর্কে গবেষণা করে না এই আয়াতের পাকের মর্ম কোরআন থেকে ব্যক্তিগত মাথা দিয়া হুকুম আহকাম বিধানাবলী উদ্ধার করা আদৌ নয় বরং এই আয়াতের পাকের উদ্দেশ্য হচ্ছে যে কোরআনে পাক করো এর থেকে উপদেশ গ্রহণ করো কিন্তু যদি কোরআনের হুকুম আহকাম আর বিধানাবলী জানার বিষয় হয় এই ব্যাপারে রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কোরআন শরীফের আয়াত আরেকাতে নির্দেশ দান করছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন তোমরা যারা কোরআন হাদিসের এবং ইসলামী শরীয়তের আহকামাত এবং বিধানাবলী সম্পর্কে সম্যক জ্ঞান রাখো না তোমাদের দায়িত্ব হল ওলামায়ে দ্বীন থেকে জিজ্ঞাসা করা কোরআনের প্রতিটি আয়াত যদি পালনীয় হয় তাহলে ইয়া আয়াতে পাকে এই নির্দেশ এটা কি পালনীয় না এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলোনা মা ওয়ারাসাতুল আমবিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস ওয়াইনাল আমবিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলম নবী রাসূলগণ কাউকে যারা দিনার দিরহাম টাকা পয়সার ওয়ারিস বানান নাই আসমানি এলমের ওয়ারিস বানায় গেছেন তার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই আসমানি এল যেটা পুরা দিন আর দিন ইন্না হাযাল ইলম দীন এই আসমানি এলমি হচ্ছে দিন এই দিন তোমরা নিবে ওলামায় দিন থেকে কিন্তু আজকে বিশ্বের মুসলমানরা সব মুসলমানই আল্লাহকে ভালোবাসে সব মুসলমান আল্লাহর রসুলকে ভালোবাসে সব মুসলমান কোরআনকে ভালোবাসে কিন্তু মুসলমানরা কোরআন সুন্নাহ থেকে দিন নেওয়ার পদ্ধতি নির্ধারণ করতে না পারার কারণে বড় বিভ্রান্তের শিকার হচ্ছে আল্লাহ তাআলা সকল মুসলমানের প্রতি দয়া করেন সব মুসলমানকে সমস্ত অন্ধকার থেকে মুক্ত হইয়া হেদায়েতের নূর এবং আলোর দিকে আসার তৌফিক দান করেন যাই হোক এ তো প্রসঙ্গক্রমে একটা কথা আশ্রত বললাম আসল তো ওই বিষয়টা বলতেছিলাম ওয়াসির নিকট রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দূত পাঠাইলেন সে দুধ একদমই উত্তর কোন উত্তর করতে পারলেন না। আল্লাহ রসুল যাকে দুধ বানায় পাঠাইছেন নিঃসন্দেহে অযোগ্য লোককে তো পাঠান নাই, নবী যাকে দুধ হিসাবে নির্বাচন করছেন, কোন প্রধানমন্ত্রী তো নির্বাচন করেন নাই, কোন মণিমন্ত্রী মিনিস্টার কোন রাজা বাদশার বিষয় তো ছিল না, সারা দুনিয়ার রাজা বাদশার নির্বাচনের চেয়ে আল্লাহর নবীর নির্বাচন নিঃসন্দেহে অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। এজন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কথা আর হেদায়তের আলোকে যদি আমরা সারা দিই প্রিয় বন্ধুরা, নিঃসন্দেহে আমাদের জন্য নাজাত এবং মুক্তি এবং সফলতা নিশ্চিত হবে। বেরানবীর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলেন ইন্নাল্লাহ ইখতারানি, আল্লাহ নিজে আমাকে নির্বাচন করছেন, ওয়াখতার আলী আসহাবান ওয়া আনসারান ওয়া আসহারান, এবং কারা আমার সাহাবি হবেন আল্লাহ পাক নিজে নির্বাচন করে দিচ্ছেন, কারা আমার শ্বশুরালয়ের আত্মীয় হবেন আল্লাহ পাক নিজে নির্বাচন করছেন, শুনতেছেন প্রিয় বন্ধুরা, এবং কারা আমি মদিনায় গেলে আমার আনসার হবেন আল্লাহ পাক নিজে নির্বাচন করছেন। তো মহান রব্বুল আলামিন নির্বাচিত যারা, তো তাদের ব্যাপারে ভিন্ন রকম ধারণা করলে আমাদের জন্য সেটা কল্যাণ হবে না বিপদ হবে, আমাদেরকে কিছুই বোঝা উচিত না। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতে কামেল নসিব করেন, নূরে কামেল নসিব করেন। ওই দূত একদম নিরুত্তর তিনি ফিরে আসলেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এবং ঘটনা শুনালেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে এই ব্যাপারে আমি কোনো উত্তর দিতে পারবো না, আমি অপেক্ষায় থাকবো, মহান রব্বুল আলামিন যা বলবেন সেটা ছাড়া আমার তো কোনো কিছু রাস্তা নাই। হ্যাঁ না, কোরআন শরীফের মহান রব্বুল আলামিন বলেন ওয়ান-নাজমি ইযা হাওয়া মা যাল্লা সাহিবুকুম মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন আমার রসুল নিজের পক্ষ থেকে কিচ্ছু বলেন না, যতক্ষণ না আমি বলি নিজের পক্ষ থেকে কোনো কিছুই তিনি বলেন না। এক সাহাবি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে মুবারক থেকে যা কিছু উচ্চারিত হইত সব কিছু লিখতেন, লিপিবদ্ধ করতেন। তো কিছু লোক বললেন যে আপনি যা শুনেন নবীর জবান থেকে সবই লেখেন, নবী কখনো স্বাভাবিকভাবে বলেন, কখনো গোসা ক্রোধের হালতেও বলেন, গোসা এবং ক্রোধের হালতে মানুষ যা বলে সেটা প্রকৃত উদ্দেশ্য হয় না, রাগ করে মা বাপ বলে বসে জাতির বাইরে যা তুই আমার ছেলে না এরকম বলে না, তাই বলে কি সেই কথাটা কি একদম মূল কথা হয়, আসলে কি তার ছেলে না সে, আসলে কি ঘর থেকে তিরতের বের হওয়ার নির্দেশ চলবে সে, এরকম তো না, এটা একটা রাগ রাগ বসত পোষাবশত কিছুক্ষণের কথা মাত্র, তারপরে কথা ভাওয়ায় ভেসে যায়, এটার কোনো বাস্তবতা থাকে না। তা আপনি তো আল্লাহ রসুলের স্বাভাবিক হালতের কথা আর গুসার হালতের কথা সবগুলোকেই আপনি লিখতে থাকেন, এটা কি ঠিক হচ্ছে? ওই সাহাবি চুপচাপ হয়ে গেলেন, রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের নিকট গেলেন এবং বললেন যে ইয়া রসুল্লাহ, আমাকে একজন এরকম প্রশ্ন করছে, আমি তো আপনার যা কিছু আপনি বলেন স্বাভাবিক হালতে বলেন আর গুসার হালতে বলেন সবটাই আমি লিখি, তো আমার কি এটা ঠিক হচ্ছে? রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মুবারকের দিকে ইশারা করে বললেন, আমার এই দুই উৎসের মধ্যখান থেকে যা কিছু বাই হয় যে কোনো হালতে হেদায়েত ছাড়া এক অক্ষর কখনো বের হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম মহান রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জে থাকলেন, আল্লাহর পক্ষ থেকে কি জবাব দেওয়া হয়, বস আয়াত নাযিল হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ পাক বললেন যে হ্যাঁ, এই সকল গুনাহ যেগুলো ওয়াসি উল্লেখ করলেন এই সকল গুনার কারণে এই শাস্তি তো অবধারিত এবং নিশ্চিত, কিন্তু কোন বান্দা যদি তওবা করে এবং ঈমান আনে এবং বাকি জীবন নেক আমলের মধ্যে কাটায়, আমিলা আমালান সালিহা, এই বিষয়ের উপরে আমিলা আমালান সালিহা, এটা যে কত গুরুত্বপূর্ণ বিষয়, ওই এক আয়াত আছে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সেই আয়াতের পাকটাগুলি এই আয়াতের পাকের সঙ্গে আমরা মিলায়া এই আয়াতের ব্যাখ্যার সঙ্গে মিলায়া বুঝার চেষ্টা করি, তো আমরা বুঝতে পারবো আমরা যখন যারা লোকদেরকে দিনের দিকে ডাক দিই আমাদের ডাকটা কতটুকু গ্রহণযোগ্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এটা মধ্যখানে একটা আয়াত একটা বিষয় আমি হালকা টাচ দেওয়ার জন্য বললাম, এই আয়াতে পাঁচ সম্পর্কে মুফাসসিরিন লিখছেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আসলে এই আয়াতে পাঁচের উদ্দেশ্য হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহর দিকে ডাকেন আর তার নিজের জীবন এত সুন্দর এবং চমৎকার, আর তিনি তো আল্লাহর হুকুমের বাইরে এক কদমে এক নিঃশ্বাস ফেলেন না। এইরকম বান্দা যখন আল্লাহর দিকে ডাকেন তার চেয়ে উত্তম কথা কার কথা হবে? এই আয়াতের এক ব্যাখ্যা লিখছেন মুফাসসিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জে থাকবো। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে বান্দা তওবা করবে, ঈমান আনবে, বাকি জিন্দেগি নেক আমলের মধ্যে কাটাবে, আমি তাকে মাফ করে দিব। যে শাস্তির কথা আমি ঘোষণা করছি সেই শাস্তি তার হবে না। কি কথা বুঝছেন ভাইয়েরা? তওবা করলে আল্লাহ মাফ করে দিলেন। এখন এই আয়াত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূতকে আবার ওয়াসির নিকট পাঠাইলেন। ওয়াসির আয়াত বাদ যখন শুনলেন তখন তিনি বললেন যে কি চমৎকার কথা যে আল্লাহ পাক বলছেন তওবা করলে ঈমান আনলে তিনি মাফ করে দিবেন, কিন্তু একটা কথা এর মধ্যে আছে, ওয়া আমিলা আমালান সালিহা হাযা শর্তুন শাদীদ, এটা তো বড় কঠিন শর্ত ভাই। আমি তওবা করতে পারবো, আমি ঈমান আনতে পারবো, কিন্তু বাকি পুরা জিন্দেগি যে আমি নেক আমলের মধ্যে কাটাইতে পারবো আর কখনো আমার তারা কোনো গুনাহ হবে না বা এ সকল গুনাহ হবে না, এই গ্যারান্টি আমি কিভাবে দিতে পারি? কি কথা বুঝেন নাই? আমার দ্বারা কোনো ভুল হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু আমার ভবিষ্যৎ জীবনে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমার ক্ষমা হবে কি না, এই আয়াতে পাকে সেটার তো উল্লেখ নাই। এখন ওই দুধ বেচারা আবার একদম নিরুত্তর হয়ে গেছেন, হা এটা কি করবো। এই তাফসীর দেখেন তাফসীরে মাঝারিতে তাফসীর ইবনে কাসীরের মধ্যে। আচ্ছা দুধ ফিরে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট, পুরা ঘটনা বয়ান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে একটা ব্যাখ্যা তো দিলেন, যারা মনে করেন যে কোরআন নিজে নিজে গবেষণা করে বোঝা যায়, লিয়া তাদাব্বারুল কোরআন, কোরআন শরীফ গবেষণার করে আল্লাহ রাসূল কোন উত্তর দিতেন? কোন উত্তর দিলেন না। ওই ওমায়ুতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুল ইউহা, মহান আল্লাহর পক্ষ থেকে ওহী যুগে কি বলা হয় সেটার জন্য তিনি অপেক্ষমান থাকলেন। আবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো আমার প্রিয় বন্ধুরা, আমি কি বলবো আপনাদেরকে, অনেক গভীরভাবে লক্ষণীয় বিষয়, সেটা হলো একটা মানুষ ওয়াসি, যেই মানুষটার অতীত জীবনে কোনো সুন্দর রেকর্ড নাই, কোন ভালো রেকর্ড নাই, যে এই ভালো লোক এই ভালো কাজটার উচিরাতে আল্লাহ পাক তার জন্য হেদায়াতের ব্যবস্থা করলেন, এমন কোন ঘটনাই তার জীবনে দেখা যায় না, বরং তার জীবনে এত ভয়ঙ্কর অধ্যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষ্ঠুরভাবে হত্যাকারী এই লোক। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সারা পৃথিবীর সমস্ত আউলিয়া, সমস্ত ওলামা, সমস্ত গাউস আব্দাল, সমস্ত মুজাদ্দিদিনকে হত্যা করার চেয়ে একজন সাহাবীকে হত্যা করা আরো বেশি কঠিন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কারণ হযরত বড় পীর বিলাল রহমতুল্লাহ আলাইহি তাকে মানুষ বড় পীর নামে চিনে খালি, কিছু লোক আছে তাদেরকে পিসা বলতে বলতে লোকেরা মনে করে এই লোকগুলোর এলেম কালাম কিচ্ছু নেই। আহা কি মুসিবতের কথা, যে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম আর মুহাদ্দিস ছিলেন, যে হাম্বলি মাযহাবের বিখ্যাত ইমাম ইবনে কুদামা হাম্বলি তিনি পর্যন্ত হযরত বড় পীর জিলানিরই একজন শিষ্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে বড় পীর বলতে বলতে আমাদের উপমহাদেশের পীর বলে বলে লোকদেরকে এক সমালোচনার মুখোমুখি বানায় দেওয়া হয়, যে ইনি আলেম পিসাব মানুষ, ইনি আলেম টালেম কিছু না, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আরে পীর এই সন্ত্রাস দিয়ে এরকম যন্ত্রণার কি সমস্যা হলো? আরে স্কুল কলেজে প্রফেসর বলে, স্কুল কলেজে সে একজন ভাতৃত্বে একজন ডিন হয়, একজন প্রফেসর হয়, একজন ভিসি হয়, এটা নিয়ে কি কোনো আমাদের কোনো ঝগড়া আছে যে প্রফেসর বললে গুনাহ হবে, ভিসি বললে গুনাহ হবে, ডক্টর বা ডক্টর বললে বা ডিন বললে গুনাহ হবে, এমন কোনো বিষয়? ইসলামের যে সকল বিভিন্ন বিষয়ের বিভিন্ন অধ্যায় আছে, কেউ কোরআনে পাক বিশুদ্ধ পড়ান তাকে কারি সাহেব বলে, যিনি হেফজ পড়ান বা হেফজ ভালো কোরআন শরীফ তিরিশ পারা মুখস্থ করছেন তাকে হাফেজ সাহেব বলে, যিনি হাদিস শরীফ পড়ান তাকে মুহাদ্দিস বলে। এই মুহাদ্দিস বলার জন্য কি রাসূলুল্লাহ বলছেন? কি বলে যে কারি সাহেব বলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়েছেন? যিনি কোরআনে পাক হেফজ করবেন তাকে হাফেজ সাহেব বলা কি আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন না সাহাবীরা শিক্ষা দিয়েছেন? বরং যে বর্তমান দুনিয়াতে হাফেজ বলা হয় কোরআনে পাক তিরিশ পারা মুখস্থ করলে তারপর, আর অতীত যুগে হাফেজের এই পরিভাষা ছিলই না, বরং কোরআনে পাক যারা পড়াইতেন তাদেরকে কারি বা বুকরি বলা হইত, আর যারা হাদিস ব্যাপকভাবে মুখস্থ করতেন তাদেরকে হাফেজ বলা হইত। যেমন হাফেজ ইবনে হাজার আসকালানি, এ হাফেজ মানে কোরআন শরীফের হাফেজ না, এ হাফেজ মানে হাদিসের হাফেজ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ একজন হাফেজ ছিলেন, এ হাফেজ মানে তাকে হাফেজের দুনিয়া বলা হইত, যে দুনিয়াতে যত হাদিস আছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবটা তার মুখস্থ ছিল। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, শুনছেন প্রিয় বন্ধুরা, তো তিনি হাফেজের দুনিয়া মানে কোরআন শরীফের হাফেজ না, তিনি হাদিস শরীফের হাফেজ ছিলেন। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে হাফেজ বলা যদি দোষ না হয়, মুহাদ্দিস বলা যদি দোষ না হয়, কারিসাব বলা যদি দোষ না হয়, প্রফেসর এবং ডক্টর এবং ডিসি বললে যদি দোষ না হয়, গুণা না হয়, তাহলে খালি ইসলামের একটা অধ্যায় যারা শিক্ষা দেন, অর্থাৎ তাকিয়া সম্পর্কে যারা শিক্ষা দেন, আল্লাহর মহব্বত, সুন্নতের জীবন, নিষ্কলুক আখলাক চরিত্র, আল্লাহর সঙ্গে নির্ঘাত সম্পর্কের জীবন যারা তালিম করেন, শিক্ষা দেন, তো পৃথিবীর কোন কোন দেশে তাদেরকে যে পীর বলা হয়, এতে তাহলে সমস্যা কোন জায়গায়? আর পীর শব্দের আরবি হল শায়েখ, আরবিতে শায়েখ বলে না, শায়েখ কেইফ আনতা, শায়েখ বললে কোনো দোষ নাই। আর শায়েখের যে ফার্সি তর্জমা পীর শব্দ, এটা বললেই দোষ হয়ে যায়, এটা কি বিষয়? আসলে এটা আমাদের বুঝের কমি, আমাদের বুঝের ভুল অথবা আবেগের ভুল। এমনটা ভুলের মধ্যে থাকলে কাল কেয়ামতের ময়দানে আমাদের উপায় হবে কি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুন্নু বিল মুমিনিনা খায়রা, মুমিনদের সম্পর্কে তোমরা নেক ধারণা রাখবে, এটা আমার নির্দেশ। এই জন্য হাদিস পাকের আলোকে প্রতিটি মুসলমান সম্পর্কে সুধারণা পোষণ করা মুস্তাহাব না, সুন্নত না, ফরজে আইন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? একটা মানুষের প্যান্ট শার্ট পরা অথবা মুখে দাঁড়িয়ে নেয়, আরেকজন খুব ইসলামী পোশাকওয়ালা, নামাজওয়ালা, তাহাজ্জুদওয়ালা, আর মুখে সুন্দর দাঁড়িওয়ালা, আর তিনি মনে করলেন এই প্যান্ট শার্টওয়ালা আর দাঁড়িবিহীন যত মুসলমান এগুলো সব আমার চেয়ে নিকৃষ্ট। আল্লাহর কসম, এরকম ধারণা করা সম্পূর্ণ হারাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমাদের মহান বুজুর্গ বাংলাদেশের বিখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহ একবার লালবাগ মাদ্রাসাতে বসা অনেক আলেম ওলামা তার সম্মুখে উপবিষ্ট, তার খাদেম যে ফরিদপুরের হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহ, তিনি আমাকে বললেন, হঠাৎ দেখলাম কি এক ইংরেজি শিক্ষিত যুবক প্যান্ট শার্ট টাই লাগায় আসতেছে। কাছে আসলে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহ, যাকে সদর সাহ হুজুর বলা হইত, তিনি উঠলেন, আগায় গেলেন এবং ওই লোকটাকে একদম বুকে জড়াইয়া ধরলেন এবং টাইনে নিয়ে এসে একদম নিজের সাথে বসাইলেন। সকলে হতবাক, ইংরেজি শিক্ষিত একটা ছেলেকে এতটা মহব্বত আর সম্মান দেখানো, এটা তো বুঝলাম না। ওই লোকটা কিছুক্ষণ পরে ওই যুবক ছেলেটা যখন চলে গেল, তখন ওই মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহ, যিনি বিএ পাশও ছিলেন, দারুল দেওবন্দ থেকে দাওরা হাদিসও পড়ছিলেন, তিনি বলেন যে আমি বললাম হুজুর কাজটা কেমন হলো, কি এই যে আপনি এই প্যান্ট শার্টওয়ালা টাইওয়ালা ছেলেটাকে এত সম্মান করলেন, এত সমাদর করলেন, এই অন্যান্য আলেমদের নজরে হুজুর একটু দৃষ্টিকটু লাগে না, ওর তো মুখে দাঁড়িয়েও নেই। তো সদস্যরা হুজুর বললেন যে ফজলুর রহমান ওর দাঁড়িয়ে আছে, তোমরা দেখো না আমি দেখি, তোমরা দেখো না আমি দেখি, সব জায়গায় কথা বলো না। এই এই আলেমে দিন আমাকে বলেন, আমি এই লোকটার পিছিয়ে লাগিয়ে থাকলাম দেখি কি হয়। পরে বলেন যে দেখতে দেখতে দেখলাম যে হায় হায়, এই লোকটা যে একসময় দিন থেকে বিলকুল বিমুখ ছিল, মানে বহু দূরে ছিল দিন থেকে, নামাজ রোজা থেকে, এই লোকটাকে আমি নিজে আমার চোখে দেখছি যে ঢাকার বাইতুল মোকাররমের পাশে স্টেডিয়ামের বড় দোকানের মালিক, আরো একটা বিশাল ফ্যাক্টরির মালিক, এই মানুষটাকে দেখতাম মুখে একদম সুন্নত মোতাবেক সুন্দর পুরা দাঁড়ি এবং একদম ইসলামিক পোশাক সব সময় হাতে স্ত্রী, আর সকালবেলা প্রতিদিন দীর্ঘ সময় কোরআনে পাক তেলাওয়াত করতেন। তারপরে কোরআনের ওই সকল তাফসির যা আমাদের বুজুর্গানের দিনে লেখা সেগুলো দীর্ঘ সময় পড়তেন। এটা কমপ্লিট হওয়ার পরে তখনই কেবল তিনি যাত্রা করতেন, এর ব্যতিক্রম একদিনও তিনি করতেন না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, তো কোন মুসলমানের প্রতি কুধারণা করা তো জায়েজ নাই, তাদের আলেম ওলামা বুজুর্গানের সম্পর্কে কুধারণা করা, এটা সুন্নত কিভাবে হবে, এটা ইসলাম এবং দ্বীন কিভাবে হবে, এটা আখেরাতে মুক্তির সনদ কিভাবে হবে? আমার ভাইরা, আমাদের উচিত হবে আমাদের জীবনের কোন অধ্যায় যেন আমরা নিজের দায়িত্বে দাগ না লাগাই, শাহ আব্দুল গনি খুবুল রহমতুল্লাহ আলাই ভারতের এক মহান বুজুর্গ ছিলেন, অনেক বড় আলেমে দিন ছিলেন। এই হাদিসে পাকের আলোকেই তিনি বলতেন, আমার ভাই মুসলমান যে কোনো মানুষকে দেখলেই মনে করবা, মুখাস্ত মনে করবা, বিনা দলিল মনে করবা, উনি অনেক ভালো, আমার চেয়ে ভালো। এই ধারণা করো, যেটা তুমি পালন করো, এটাকে তুমি পূরণ করো। বাকিগুলো তার অন্যায়গুলো, অন্যায়গুলো অন্যায়, সে অন্যায়গুলোকে তুমি সাপোর্ট করো না, কিন্তু সে অন্যায় আল্লাহ যদি মাফ করে দেন। অথবা এই মুসলমান ভাই কিছুদিনের মধ্যে তওবা করলেন, আল্লাহ পাক তওবা কবুল করলেন, তাকে মাফ করে দিলেন, তার জন্য জান্নাতে ফয়সালা করলেন। কিন্তু তুমি যে কুধারণা করলে, এটা তো গুনাহে কবিরা নিঃসন্দেহে। আর একটা মাত্র গুনাহে কবিরার কারণেই যদি আল্লাহ পাক জাহান্নামে তোমাকে নিক্ষেপ করে দেন, তো তোমার তো বাঁচবার কোনো পথ থাকবে না। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেন এবং বুঝ দান করেন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই বাচ্চারা তোমরা বসো ভাই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির নাম আসলো তো, ওনার কিছু ঘটনা বলিও মনে বসছিল, কিন্তু সেটা আগে যেটা বলতেছিলাম সেটাই না হয় বলি, আর না হলে সেই বিষয়টা কেবলই বিলম্বিত হচ্ছে। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে গবেষণা করে কোনো ফয়সালা দিলেন না, বরং তিনি বললেন যে আমি মহান আল্লাহর দিকে মুতাওয়াজ্জে থাকবো। মুহাম্মদ হারিজ না গুপ্তা তা না গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারিজ না গুপ্তা তা না গুপ্তা কে দেগা। রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত বলতেন না যতক্ষণ না জিবরিল আমিন পয়গাম পৌঁছে দিতেন, আর জিবরিল আমিন ততক্ষণ পর্যন্ত বলতেন না যতক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন না বলতেন। আবার আয়াত নাযিল হল, এই একটা লোক, যে লোকটা এত চরম ভয়ঙ্কর, এত কঠিন অপরাধী, সারা দুনিয়ার সবগুলো মানুষকে হত্যা করলে যত বড় অপরাধ না হইতো, এক হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা তার চেয়েও ভয়ঙ্কর অপরাধ। কিন্তু আশ্চর্যের বিষয় হল সেই মহাশীকে হেদায়ত দেওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে কি হচ্ছে এটা ইন্তজাম, হুসনে কা ইন্তজাম হতা হ্যায়, ইশকে কা ইউহি নাম হতা হ্যায়। আমার প্রিয় বন্ধুরা, যে জান্নাতের রাস্তা আল্লাহ পাক বানায় দেন, আল্লাহ ইয়াহদি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউরিদ। আল্লাহ যাকে তা নিজের দিকে টান দেন, আল্লাহ পাক যাকে চান তাকে হেদায়ত দান করেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আবু তালেব রসুল্লাহ সাল্লাহ আলাইহি ইসলামের চাচা, এত উপকার করলেন, এত খেদমত করলেন কঠিন দুর্দিনে, যখন আরবের কাফের মুশরিকরা প্রেরণী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটানা তিনটা বছর পর্যন্ত লেনদেন, বেচা কিনা, ব্যবসা বাণিজ্য সবটা বয়কট করে রাখছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার সাহাবীদের এমন কঠিন দুর্দিনে, যিনি পৃষ্ঠপোষকের মতো কাজ করতেন, যিনি সবসময় পাশে দাঁড়ায় ছায়ার মতো কাজ করতেন, তিনি ছিলেন খাজা আবু তালেব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সেই আবু তালেব যখন দুনিয়ার থেকে বিদায় হন, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন, হে চাচা, আপনি খালি কাল মাথা পড়েন, আমি আল্লাহর নিকট এটাকে বাহানা বানায় সুপারিশ করবো আপনার জন্য। ঐতিহাসিকরা লিখছেন যে আবু তালেব ওই মুহূর্তেই কালেমা পড়তে শুরু করবেন, ছোট নড়তেছে, এমন সময় আরবের নেতারা বলে উঠল, হে আবু তালেব, যে সারা জীবনে তোমাকে নিয়ে আমরা গর্ব করি, তুমি আমাদের মহান নেতা, আর আজকে দুনিয়ার থেকে বিদায়ের মুহূর্তে আমাদের কপালে চুনকালি দিয়ে তুমি তাই দেখেছ। বস, খাজা আবু তালেব কবি ছিলেন, স্বতঃস্ফূর্তভাবে তিনি কতগুলো কবিতা আবৃত্তি করলেন, যার মর্মার্থ ছিল, হে মুহাম্মদ, আমার অন্তর্ত বলে তোমার দিন সত্য, তুমি সত্য, তোমার দিন সত্য, কিন্তু এই মুহূর্তে বিদায়, দুনিয়ার থেকে বিদায়ের মুহূর্তে আমি যদি ইমান নিয়ে কবরে যাই, আমি যদি তোমার প্রতি ইমান আনি, তোমার ইসলাম আর দ্বীনের প্রতি ইমান আনি, তা আরব জাতির কাছে চিরদিনের জন্য আমাকে কলঙ্কিত হতে হবে। নার আলাল আর নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। তিনি বললেন যে হে মুহাম্মদ, এজন্য এত বড় অপমান হচ্ছে, জাহান্নামের আগুনকে আমি গ্রহণ করলাম। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা? রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম অনেক বড় আঘাত পাইলেন, ব্যথা পাইলেন, আমার চাচাকে কোনো ক্রমে রক্ষা করা গেল না। এই মুহূর্তে মহান রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, হেদায়েত আপনার হাতে না, আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারেন না, পশ্চিম কালো আপনি সেটা পারেন না, আমি গ্যারান্টি দিয়ে বলছি হেদায়েত আপনার হাতে না, ইন্নাকা আমি গ্যারান্টি দিয়ে বলছি হেদায়েত আপনার হাতে না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই আমি তাকে হেদায়েত দান করি, আল্লাহ যাকে তার তাকে হিদায়ত দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই আয়াতে পাঁচ পড়লে পরে তো অন্তরাত্মা সবসময় কাঁপতে থাকা উচিত। আমাদের আজকে কত বড় গর্বের বিষয়, খুশির বিষয়, আনন্দের বিষয়, আমাদের কৃতজ্ঞতা কৃতজ্ঞ হওয়া উচিত রব্বুল আলামিনের সামনে। আমি মুসলমান তো আমার মা বাপ মুসলমান, আমার দাদা দাদি মুসলমান, আমার পূর্বপুরুষ মুসলমান, আমার ঘরের লোকজন মুসলমান, আমরা এত বড় নিয়ামতের কি শুকরিয়া আদায় করি। কোরআন শরীফে তো মহান রব্বুল আলামিন বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এ বান্দারা, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করলাম, তোমরা যদি নিয়ামতের শুকরগুজারি করো, আমি অঙ্গীকার করলাম নিশ্চয়ই তোমাদের নিয়ামত আমি আরো বাড়াই দিব। আরে কায়াত আল্লাহ বাগ বলছেন, আমার শুকরগুজারি করো, আমার অকৃতজ্ঞ তোমরা কেউ হবে না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, আমরাই চরম, আমরাই সীমা লঙ্ঘনকারী, আমরাই পড়ুয়া। আর না হলে রব্বুল আলমকে এত বড় রহমতওয়ালা তিনি বলেন যে মা ইয়াকালুল্লাহ বিআযাবিকুম ইন শাকারতুম আমানতু। হে আমার বান্দারা, তোমাদেরকে আযাব দিয়ে আমার লাভটা কি? তোমরা শুকরগুজার বান্দা হও, আমি আল্লাহর নিয়ামত খাও এবং আমার গুণগান করো, আমার গুণগান করো, আমার শুকরগুজারি করো, যে তোমাদের জন্য তো জান্নাত আমি বানাই রাখছি, আমি তোমাদেরকে আযাব দিলে আমার কি ফায়দা, আমার কি লাভ? আল্লাহ পাকের তো কোনো লাভ নাই। কি আশ্চর্য আয়াত পাক, আল্লাহ তাআলা নিজ দয়া নিজ করণে আমাদেরকে হেদায়ত দান করছেন। এক বুজুর্গের ভাষায়, আজ নিয় দা দাই বা জম মুসলমা কর দাই, হে খোদা কুরবা সওয়াম এহসা বা এহসা কর দাই। হে আল্লাহ, মানুষ বানাইছেন পশু না বানায়া, তিনি ইসলামের এবং ইমানের দৌলত দান করছেন, আর আল্লাহ জীবনটা আপনার জন্য উৎসর্গ করবো, এই নেয়ামতের সুক্রিয়া আমি কিভাবে আদায় করবো? শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, হেদায়েত নসিব করেন, ঈমান এবং ইসলামের উপর আমাদের জিন্দেগী এবং মৌত আল্লাহ তাআলা মঞ্জুর করেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন অপেক্ষা করলেন, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু আয়াত নাযিল করলেন, কি এই ওয়াসির ইসলামের জন্য আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এটা নিশ্চিত যে আল্লাহ শিরক করলে মাফ করেন না, কিন্তু শিরক ব্যতীত আর যে কোনো গুনাহই হোক না কেন, আল্লাহ যাকে চান তাকে মাফ করে দিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওই যে ওয়াসু বলছিলেন, এই গুনাহ যদি আমার দ্বারা হয় বা অন্য কোনো গুনাহ যদি আমার দ্বারা হয়, যে সেটা সেই ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং মুক্তির কোনো ওয়াদা অঙ্গীকার ঘোষণা তো আমার জন্য নাই। ওই প্রেক্ষিতে আয়াত নাযিল হলো, যে আয়াতে আল্লাহ পাক বললেন শিরক ব্যতীত আর যত গুনাই হবে সব গুণা আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু শিরক ব্যতীত আর সব গুণা মাফ করবেন, শিরক মাফ হবে না, এই কথাটাও সাধারণভাবে আমরা শুনতে থাকি লোকদের কাছে, কিন্তু মানুষ এটা ব্যাখ্যা জানে না। আমার প্রিয় বন্ধুরা, অনেক মানুষ এটা সঠিক ব্যাখ্যা জানে না। আমি আপনাদেরকে সহজ ভাষায় বলি, এই আয়াতে পাকের মর্ম হলো, কোন মানুষ যদি শিরক নিয়ে মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে তো চিরদিন জাহান্নামে থাকবে, তার মুক্তি হবে না। কিন্তু এই দুনিয়ার জীবনে লাখ কোটিবার শিরকে লিপ্ত হওয়ার পরেও যদি সে তওবা করে, নিঃসন্দেহে তওবা কবুল, সব শিরক মাফ হয়ে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। মানুষ মনে করে শিরক করলে আর ক্ষমা নেই, আর শিরক করলে ক্ষমা নেই কোনো মুখস্থ কথা, এই আয়াতে পাকের অর্থ এটাই। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করছেন প্রিয় বন্ধুরা, এই যে কত বড় রহমত, কত বড় নেয়ামত, চিন্তাই করা যায় না, কল্পনাই করা যায় না। আমি বুখারী শরীফে হাদিস যখন পড়ি যে ভীষণ আশ্চর্য লাগে, যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, তার নাম ছিল আজর, তিনি কি মুসলমান ছিলেন না কাফের? চিন্তা করা যায়, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আমরা এই সর্বশেষ উম্মত, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর এই উম্মতকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ উম্মত ঘোষণা করছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মতিন উখরিজাত লিন্নাস, সর্বশ্রেষ্ঠ উম্মত, কিন্তু সেই সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়া সত্ত্বেও এই উম্মতের প্রতি মহান রব্বুল আলামিন নির্দেশ যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিসসালাম তোমরা অনুসরণ করবে। সেই হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মর্যাদা তাহলে কত বড়। সেই হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতাকে কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন যে হে আল্লাহ, আপনি তো ঘোষণা করছিলেন যে কিয়ামতের দিন আমার কোন নবীকে আমি অপদস্থ করব না, আমাকেও বলছিলেন আপনি হে ইব্রাহিম তোমাকে আমি কিয়ামতের দিন অপদস্থ করব না, আমার বাবা আমার চোখের সামনে আজকে জাহান্নামে নিক্ষিপ্ত হবেন, এর চেয়ে বড় আমার অপমান কি হইতে পারে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তখন মহান রব্বুল আলামিন বললেন হে ইব্রাহিম ইন্নি হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, হে ইব্রাহিম শোনো আমাকে অস্বীকার করছে যারা সে কাফিরদের জন্য তো আমি জান্নাতকে হারাম করে রাখি, জান্নাত তাকে আমি দিতে পারি না। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, তার পিতা জাহান্নামে যেতেছেন, হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন প্রিয় চাচা এমন খেদমতদার হাজা আবু তালেব, তিনি জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে গেছেন এবং অনন্তকাল জাহান্নামে থাকবেন। আমার প্রিয় বন্ধুরা, সেক্ষেত্রে আপনারা আমার মধ্যে যে আল্লাহ পাক ঈমান আর ইসলামের দৌলত দান করছেন, আমার প্রিয় বন্ধু সেটাকে হেফাজত করা কি আমাদের কর্তব্য না? কি আশ্চর্য, মুসলমানরা আজকে নানান দলে বিভক্ত হইয়া ঝগড়া করতে করতে নিজের ঈমানটুকু ক্ষতবিক্ষত করিয়া এর কবরস্থানের দিকে আমরা রওনা হইতেছি। তারস্তান নারসি বকাবায় আরবি কে রাতে তুমি রবি বতুর্কিস্তান, এক লোক সে তুর্কিস্তানের এরোপ্লেনে উঠার পরে সে বলতেছে আমি কিছুক্ষণের মধ্যে কাবা পুষতেছি, তুর্কিস্তান আর রাশিয়া এর এরোপ্লেনে উঠার পরে তুমি কাবা শরীফ পর্যন্ত পৌঁছবে কিভাবে? আমার প্রিয় বন্ধুরা, প্যারানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াস্লামের হেদায়ত সম্বলিত হেদায়তের আলোক দীপ্ত যে ইসলাম, সেটা অনুসরণ করার দ্বারাই নিষ্ফলক ভাবে জান্নাত নসিব হবে, আর না হলে মধ্যখানে কঠিন বিপদ হবে। আল্লাহ তাআলা সব মুসলমানকে বুঝ দান করেন, হেদায়ত নসিব করেন, আমাদের সকলকে আল্লাহ সিরাত মুস্তাকিমের কামিল হেদায়ত দান করেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালু যখন এই কথা বললেন যে শিরক ব্যতীত সব গুনাহই আমি আল্লাহ যাকে চাই তাকে মাফ করে দিব, রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই আয়াত নিয়ে আবার দুধকে প্রেরণ করলেন ওয়াসির নিকট। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা, এইবার তো ওয়াসির খুশি হওয়ার কথা না যে কিরে সব গুনাহই আল্লাহ পাক মাফ করে দিবেন বলছেন, আমি তো ঈমান আনলাম না, আমি যদি ঈমান আনি তো আমি মুসলমান হয়ে গেলাম, তা আমি তার মুশরিক থাকলাম না, বাস এরপরে তো যে কোনো গুনাহ করলে সব গুনাহই আল্লাহ বলছেন আল্লাহ তাআলা সব রকমের গুনাহ মাফ করে দিলেন যাকে আল্লাহ পাক চান। দূত এই আয়াত নিয়ে পৌঁছানোর পরে ওয়াসির বললেন কি কথা তো চমৎকার, কিন্তু ওই যে কিন্তু একটা বাইরে, কিন্তু কি আল্লাহ পাক ইয়া দেখছেন যে আরবের লোকদের কোরআনের বুঝ কি, আমরা একটুখানি কোরআন শরীফের বাংলা ইংরেজি অনুবাদ করে আমরা মনে করি ডক্টর অফ ইসলাম হয়ে গেছি। কি আশ্চর্য, এই মানুষটা এখন পর্যন্ত মুসলমানই হন নাই কিন্তু তার মধ্যে আর ওই ভাষার জ্ঞান কতটা প্রখর চিন্তা করা যায়। এই মানুষটা তখন বললেন কি যে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, ইন্নাল্লাহ মানে আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন যে শিরক না থাকলে সব গুনাহ আমি মাফ করে দিবই আমি যাকে চাই, গ্যারান্টিযুক্ত ঘোষণা, এরপরে টেনশনের তো কিছু নাই। কিন্তু এই ওয়াসি বললেন যে এই গ্যারান্টিযুক্ত চমৎকার ঘোষণা তো ঠিক আছে কিন্তু এর মধ্যে একটা কথা আছে, সেটা হলো আল্লাহ পাক বলছেন যাকে তিনি চান তাকে তিনি মাফ করবেন, আমাকে তিনি চাইবেন কিনা সেটা তো আমি জানি না। আরে ভাই কি করো তুমি কিছু বুঝো না, আজি ইনসান তুমিও ওয়াজ শোনাই ব্যস্ত, আমার প্রিয় বন্ধুরা আল্লাহ তাআলা শুকর না সবাম না সব পরস্তাম কি হাদিসে খাব গোয়াম মান গুলাম আফতাবাম হামার যে আফতাব গোয়াম, আল্লাহ তাআলা শুকর যে পৃথিবীর শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম শ্রেষ্ঠ মুহাদ্দিসিন শ্রেষ্ঠ ওলামায়ে দ্বীনের কাছ থেকে কোরআন সুন্নাহর এলেম শিখার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করছেন। এজন্য আমরা অন্ধকারে থাকি না যে আমাদেরকে অন্ধকার থেকে হাতড়ায় হাতড়ায় এখান থেকে কিছু ওখান থেকে কিছু দিতে হবে এবং বলতে হবে, বরং বিশ্বের সেরা উলামায় দিন আল্লাহ পাক যে বিশ্বের উলামায় দিন থেকে মুহাক্কিক বিজ্ঞ আল্লাহ ওয়ালা উলামায় দিন থেকে দিন শিখতে বলছেন, দিন দিতে বলছেন, সেই রকম শ্রেষ্ঠ উলামায় দিনের নিকট থেকে দিন ইমান এবং ইসলাম এবং ইলমে দিন শেখার এই সবক পড়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করছেন। এজন্য আপনাদের সামনে যে সকল কথা বলি কোনো টেনশনের মধ্যে থাকি কথা বলার কোনো দরকার হয় না, যেভাবে এটা কি হলো না হলো আল্লাহ জানে, ভুল হলো কিনা ভুল হলো কি, কোরআনের কথা বলবো এটা আমার ভুল কি, আর কোরআনের কথা আমি ব্যাখ্যা করবো কেন, যে মহান বুজুর্গান উলামায়ে দিন যারা ব্যাখ্যা করার যোগ্যতা সম্পন্ন ছিলেন তারা ব্যাখ্যা করে দিচ্ছেন, আর নির্ভুল ব্যাখ্যা আমাদের সামনে মজুদ, এখন আমাদের কাজ হলো খালি সেটা সেখান থেকে নেওয়া। এখন জমজম তালাশ করতে যদি আপনি পদ্মা নদীতে যান, মেঘনাতে যান, যে জমজম কোথেকে পাবেন, জমজমের ঠিকানা মতো পৌঁছতে হবে তো মহান রব্বুল আলামিন যেখানে পরিষ্কার কোরআনের পাকে বলতেছেন আমার দিন নিবে তোমরা উলামায়ে দিন থেকে, আর আমরা দিন নিতে যাব চিন্তাবিদদের নিকট থেকে, হ্যাঁ গবেষকদের নিকট থেকে এবং কবিদের নিকট থেকে, সাহিত্যিকদের নিকট থেকে, রাজনীতিকদের নিকট থেকে, তো সেটা দিন হবে কিভাবে, রাজনীতিক রাজনীতি সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখেন, এবং একজন কবি সাহিত্যিক সাহিত্য এবং অলংকার সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখেন, একজন জজ একজন ব্যারিস্টার তার জগৎ সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখেন, একজন ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ার লাইনে ব্যাপক জ্ঞান রাখেন, কিন্তু দিন সম্পর্কে যদি কথা উঠে হয় নবীর থেকে নিতে হবে, আর না হলে নবীর সচ্চা নায় গুলামায় দিন থেকেই নিতে হবে, তবেই সেটা দিন হবে, আর না হলে সেটা নিখুঁত দিন হওয়ার কোন সুযোগ থাকে না। আমার প্রিয় বন্ধুরা নিজের উপর রহম করি, নিজের জান্নাতের কাঁটা জান্নাতের পথের কাঁটা নিজ দায়িত্বে সরানোর চেষ্টা করি, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের সাড়া দিয়া। হ্যাঁ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তারাক্ত ফীকুম আমরাইন লান তাযিল্লু বাদি মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আমি দুনিয়ার থেকে যাব কিন্তু তোমাদের নিকট রেখে গেলাম দুই মহান সম্পদ আসমানি কিতাব আল্লাহর কোরআন আর তোমার নবীর পূর্ণাঙ্গ জীবন আদর্শ, এই দুইটাকে তোমরা ধারণ করে থাকো তাহলে কঠিন কালো তোমরা পথ হারা হবে না। কিন্তু আমরা এই দুইটাকে ধরতে গিয়েও আমরা ইচ্ছে করতে থাকি, দুইটাকে ধরতে গিয়া যে আল্লাহর 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 কথা কোরআন শরীফ আর রাসূলুল্লাহর কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যে আল্লাহ আল্লাহ পাক বারবার বলেন যে ইন্নামা ইয়াসাল্লাহু মিন ইবাদিহি উলামা ওয়াত্তাবি সাবিলা মান আনাব ইলাইয়া ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যে সত্যিকার ভাবে আমাকে মানেন এবং ভয় করেন তো উলামায় দিন, হ্যাঁ না, এবং আল্লাহ পাক বলেন আলেমদের থেকে নাও যারা সত্যা ভাবে আমি আল্লাহর জন্য জীবন উৎসর্গকারী একদম পূর্ণভাবে আমি আল্লাহর জন্য নিবেদিত সেই বান্দাদের তোমরা অনুসরণ করো। ওই আয়াতগুলোর দিকে আমরা খেয়াল করার কেন সুযোগ হয় না? ওই হাদিস যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইন্নাল আলিম ইয়াসতাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা ইতান ফি জাওফিল মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যিনি সত্যি আলেম দিন তার জন্য আসমান জমিনের তমাম মাখলুকাত আল্লাহর নিকট মাগফিরাতের দোয়া করতে থাকেন, এমনকি দরিয়ার মাছে মাছেরা পর্যন্ত দোয়া করতে থাকেন, বাতার নাম লাকি জোহরে হা, এমনকি গর্তের পিপিলিকা পিপড়া পর্যন্ত তার জন্য আল্লাহর নিকট দোয়া করতে থাকেন। আলেম দিনের এত বড় মর্যাদা তুলে ধরে বর্ণনা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটামাত্র উদ্দেশ্য ছিল যে নবীর পরে বিশ্বে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষের নজর জন্য হেদায়েত লাভের জন্য আলেমদের উপর স্থির থাকে নিবদ্ধ থাকে। এবং এই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন সাররাকুম আন তুকবালা সালাতুকুম ফালিয়া উম্মাতুকুম ওয়া মাআকুম বাইনাহু আব্দুল লাকুম বাইনাকুম ওয়া বাইনা রাব্বিকুম, তোমাদের যদি ইচ্ছা জাগে তোমাদের যদি অন্তরে চায় যে নামাজ পড়লা যেন কবুল হয়ে যায় তো আলেমে দিনের পিছনে তোমার আমাজ অদায় করো। এবং এই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা খালফা আলিমিন তাকীন ফাকাআন্নামা সাল্লা খালফা নাবিয়্যিন, যে ব্যক্তি নামাজ পড়ল কোন পরেজগার মুত্তাকি পরেজগার আলেমে দিনের পিছনে সে যেন একজন নবীর পিছনে নামাজ আদায় করলো, তার নামাজ এত উচ্চ মর্তবাওয়ালা। আমরা এখানে নামাজ পড়ি, আমাদের মসজিদে নামাজ পড়ি, কি ঠিক আছে না? আমরা যদি এই এই নামাজ মসজিদে নববীতে গিয়ে পড়ি এক বর্ণনা মোতাবেক 50,000 রাকাতের সওয়াব, কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? আরেক রেওয়ায়েত তো কম আছে। আর এই নামাজটা যদি পড়ি আমরা কাবা শরীফে মসজিদুল হারামে গিয়া এক রাকাতে 100,000 রাকাতের সওয়াব, শুনতেছেন প্রিয় বন্ধুরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হাদিসে কি অর্থ দাঁড়াইলো, তুমি তোমার নামাজ পড়লা কিন্তু তোমার নামাজ যদি তুমি কোন মুত্তাকি আলেম দ্বীনের পিছনে আদায় করো যেন তুমি একজন নবীর পিছনে নামাজ আদায় করলা, এত উচ্চ নূর ওয়ালা এত বড় মর্তবা ওয়ালা হবে তোমার নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলামায়ে দ্বীন সম্পর্কে এই কথা কেন বললেন? এবং আমার আশ্চর্য লাগে যে সকল ভাইয়েরা এই সকল বিষয় এখনো বুঝতে পারতেছেন না যে কোরআন শরীফে আপনি তো পড়েন, আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো আল্লাহ পাক তাকে উচ্চ মর্যাদা দান করেন। এই আয়াতে পাকের এই অর্থ না ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ পাক উচ্চ মর্যাদা দেন তাদেরকে যারা ঈমান আনলো। ঠিক আছে প্রিয় বন্ধুরা, তাহলে এই আয়াতে পাকের প্রথম যে লক্ষ্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবা যারা কুফর এবং শিরক ত্যাগ করে ঈমান আনলেন, আল্লাহ পাক এই আয়াতে তাদের জন্য উচ্চ মর্যাদার ঘোষণা দিলেন। আর কিয়ামত পর্যন্ত যারা ঈমান আনবে তাদের জন্য উচ্চ মর্যাদার ঘোষণা হলো। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে কি, একই সঙ্গে আল্লাহ পাক একটু আলাদা করে বলতেছেন এই আয়াতে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ পাক একসঙ্গে বলতেছেন কিন্তু যারা আসমানি এলেম ওয়ালা সে উলামায় দিয়ে তো মর্তবার উপরে মর্তবা মর্তবাই মর্তবা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে সাধারণ মুমেন মুসলমান যারা তাদেরকে উচ্চ মর্যাদা ওয়ালা বললেন কিন্তু তার পাশেই উলামায় দিয়ে এত উচ্চ উচ্চ মর্তবা আল্লাহ পাক কেন ঘোষণা করলেন? যাতে ইমান ওয়ালারা ইমানের জিন্দগি ভরার জন্য উলামায় দিন থেকে ইলমে দিনের আলো কিয়ামত পর্যন্ত গ্রহণ করতে থাকেন। আজকে উম্মত যত রকমের বিধান্বিত শতভাগ লক্ষ্য সত্তর মূল লক্ষ্য করলে দেখা যাবে হকানি উলামায় দিন থেকে বিচ্ছিন্ন হওয়া। এটা আমার জন্য কল্যাণকর বিষয় না, আল্লাহ তাআলা অকল্যাণের সকল পথ আমাদেরকে পরিহার করে চলার তৌফিক দান করেন। যাই হোক, এই ওয়াসি যখন বললেন এই আয়াত তো দারুণ চমৎকার ভীষণ হৃদয়গ্রাহী, কিন্তু যে কথা হলো এখানে এই যে আল্লাহ পাক তো বলছেন যে তিনি যাকে চান তাকে মাফ করবেন। এই আয়াতে এতটুকু বুঝলাম জিনা ব্যভিচার পতল খুর মদ্যপান দুনিয়ার যে কোন রকমের গুনাহ হবে সব গুনাই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু বিষয় হলো যে আল্লাহ পাক বলছেন যে যাকে তিনি চান তাকে তিনি মাফ করবেন, তা আমাকে তিনি চাইবেন কিনা হ্যাঁ এটা তো আমি বুঝলাম না। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, এইবার দূত আবার একদম নির্বাক নিরুত্তর, কোনো ভাষা নাই তার, নিজের থেকে গবেষণা করে বলার মতো ভাই ব্যাপারটা হলো কি, ব্যাপারটা কি আবার রব্বুল আলামিন বলবেন তারপর তো ব্যাপারটা, এর আগে কোনো ব্যাপার চাই নাই, কিন্তু আমাদের নিকট ব্যাপারের কোনো অভাব নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই ফাঁক খবর দিয়া এভাবে আমাদের ভুল বুঝ পয়দা হতে থাকে। যত লোক বেদাতি বেদাতিদের যে সকল কথাবার্তা আমি যতটুকু খেয়াল করে শুনলাম এদের মধ্যে আল্লাহর মহব্বত ভীষণ, অনেক মহব্বত দেখলাম, রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের মহব্বত অনেক, আল্লাহ রসুলের ব্যাপারে একটু এদিক সেদিক কিছু বললে আর তার ক্ষমা নেই, পারলে তারা মুহূর্তে তাকে খুন করে ফেলে। কি কথা বুঝেন নাই প্রিয় বন্ধুরা, কিন্তু এরপরও সমস্যাটা কোন জায়গায়, সমস্যাটা একটা জায়গায়, সেটা কি ভারতের এক মহান বুজুর্গ যিনি আলিমও ছিলেন বহুত বড় বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন আল্লাহ রসুলকে ভালোবাসার দুইটা পদ্ধতি, একটা হলো আমার বুঝ বিচার রুচি মতো আমি আল্লাহ রসুলকে ভালোবাসব, আরেকটা হলো আল্লাহ রসুলকে ভালোবাসবো আল্লাহ রসুলের বুঝ বিচার আর রুচি মোতাবেক সিদ্ধান্ত মোতাবেক। বলো যে দুইটা পথ, যে যদি আল্লাহ রসুলকে ভালোবাসো আল্লাহ রসুলের বাতলানো পদ্ধতিতে তার বুঝ আর রুচি মোতাবেক, সেটা সুন্নত তরিকা, এটা জান্নাতের রাস্তা। আর যদি আল্লাহ রসুলকে ভালোবাসো কিন্তু নিজের বুঝ মোতাবেক নিজের গবেষণা মোতাবেক নিজের রুচি মোতাবেক নিজের পছন্দ মোতাবেক, এটা বেদাত, এটা জাহান্নামের রাস্তা। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার প্রিয় বন্ধুরা কারো প্রতি আল্লাহর কসম আক্রমণের কোন খেয়াল কোন নিয়ত আমার নাই, সব মুসলমানের কল্যাণ চাই। আমার প্রিয় বন্ধুরা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে ব্যক্তি বেদাতে লিপ্ত থাকবে তার জীবনের ফরজ নফল কোন আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক, তাহলে আমাদের প্রত্যেকের কি কর্তব্য না যে বেদাত কর্ম থেকে নিজেদেরকে সম্পূর্ণ মুক্ত রাখার চেষ্টা ফিকির জারি রাখা, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নিকট মুখ দূর যখন ফিরে আসছেন এবং বললেন যে বহসিতে এই কথা বললেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম, সেই অবস্থা যে আমি জানি না রব্বুল আলামিন কি বলেন, এইবার আল্লাহ পাক এই জিলিল আমিনকে পাঠাইলেন এই আয়াতে পাক দিয়া কি যেটা আমি পড়ছিলাম কিছুক্ষণ পূর্বে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আহা ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু রসুল্লাহ সাল্লাহ আলাইসলামকে সম্বোধন করে বললেন, লক্ষ্য করে বললেন, হে রসুল, আপনি আমার এই কথাটা ওদেরকে শুনে দেন। কে? আমার আহ্বান, আমার ডাক, যে আমার ওই সকল বান্দারা যারা চরম থেকে চরম সীমা লঙ্ঘনও তোমরা করছো, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর গুনাহও করছো তোমরা, আশরাফু বলতে এটাই বুঝেছেন আল্লাহ তাআলা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা কেউ নিরাশ হইও না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এরপরে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সবগুলো গুনাহ মাফ করে দিবেন তোমরা তওবা করলে। এখানে আর যাকে চান এই কথাটা আর থাকলো না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম, এই জন্য না যে তুমি খুব যোগ্য আল্লাহ তাই মাফ করে দিচ্ছেন, বরং এই কারণে যে আল্লাহ পাকই ক্ষমা করার যোগ্য। ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম, আল্লাহ পাক তো সীমাহীন ক্ষমাওয়ালা, আল্লাহ পাক তো সীমাহীন দয়াওয়ালা, রহমতওয়ালা। এই আয়াত পাক মিয়া এইবার আবার দূতকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসির নিকট পাঠাইলেন। ওয়াসি যখন এই আয়াত পাক শুনলেন, মাথা উঁচু করলেন, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিকট ছুটলেন এবং ইসলাম কবুল করলেন। আল্লাহ পাক ওয়াসির মতো গুনাগারকে মাফ করে দিয়া তার জন্য জান্নাতের ফয়সালা করলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই আয়াত যখন নাজিল হল, সাহাবায়ে কেরাম তো এতক্ষণ অপেক্ষায় ছিলেন, ঘটতেছে কি এটা, কি আশ্চর্য ঘটনা এটা, যে ওয়াসির মতো মানুষকে জান্নাতে নেওয়ার জন্য একের পর এক আয়াত নাজিল হচ্ছে। সর্বশেষ যখন এই আয়াত পাক নাজিল হল, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযিহি লাহু খাসা আম বিল মুমিনিনা আম্মা, হে আল্লাহর রাসূল, এই যে আল্লাহ পাক সব ধরনের গুনাহ ক্ষমা চাইলে তওবা করলে গ্যারান্টির সাথে ক্ষমা করে, ক্ষমা করার ঘোষণা দিলেন, এটা কি খালি ওয়াহির জন্য না কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য, সমস্ত মানুষের জন্য, হ্যাঁ সমস্ত মুমিনের জন্য? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, বাল লিল মুমিনিনা আম্মা, কিয়ামত পর্যন্ত সমস্ত গুনাহগার মুসলমানদের জন্য আছে পাকের ঘোষণা, যে কোনো মুসলমান যত গুনাই হোক সে যদি মাফ চায়, তওবা করে, নিঃসন্দেহে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানওয়ালু মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসার জন্য তৌফিক দান করেন, সব গুনাহ ত্যাগের হিম্মত তৌফিক দান করেন। আমি ওই হাদিস শরীফ বলছি পড়তে শুনেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানওয়ালু কিয়ামতের দিন আরশের সায়া দান করবেন। তার মধ্যে একটা শ্রেণী, তিন নম্বর শ্রেণী হল রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যে মসজিদ থেকে বের হলো আবার মনটা ছটফট করতে থাকে, মন তার আল্লাহর ঘরের সঙ্গে ঝুলন্ত থাকে, কখন সে ফিরবে মহান রব্বুল আলামিনের সামনে আবার নামাজ পড়বে। আরে নামাজ এত মজা যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুয়িলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে নামাজ পড়লে তো আমার চক্ষু শীতল হয়ে যায়, আল্লাহ পাক নামাজের মধ্যে আমার চক্ষু শীতলতা রাখছেন। নামাজ দিলের দিলের ঠান্ডক, দিলের শীতলতা, নামাজ চক্ষুর শীতলতা, নামাজ নূরই নূর। হযরত মাওলানা ফজলুর রহমান গঙ্গোপাধ্যায় রহমতুল্লাহ আলাইহ এক বুজুর্গ ছিলেন ভারতে, তিনি বলতেন যে একবার হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী ফারুক রহমতুল্লাহ আলাইহকে বলছিলেন যে মাওলানা আসফ আলী শোনো, তোমাকে আমি আমার একটা গোপন কথা বলি, যে মাওলানা জব মাই সিজদা করতা হু তো মুঝে এসা মালুম হতা হ্যায় মেরা আল্লাহ মেরা প্যার লে রাহা হ্যায়, মাওলানা যখন আমি সিজদা করি না তো আমার মনে হয় কি ওই সময় আমি টের পাই যে আল্লাহ পাক সিজদার মধ্যে আমাকে আদর করতে থাকেন, মায়া করতে থাকেন। আমার প্রিয় বন্ধুরা, নামাজ এত, আল্লাহর কসম, নামাজের ভিতরেই তো এক জান্নাত নসিব হয়ে যায়, কারণ জান্নাতুল ফি দুনিয়া বিল হুজুরি মাল মাওলা ও জান্নাতুল ফিল উকবা বিল লিকাই মাওলা, যে আল্লাহ পাক এত বেশি ঘনিষ্ঠতা পাওয়া যায়, জান্নাতের সে বড় দৌলত সে দুনিয়াতেই পাওয়া যায়। জান্নাত তো আরামের জায়গা ভাই, কিন্তু জান্নাত এই জন্য জান্নাত যে জান্নাতের মধ্যে মহান রব্বুল আলামিনের দিদার নসিব হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য জান্নাতিরা যখন জান্নাতে যাবে তো জান্নাতের নেয়ামত ভোগ বিলাসের ভিতরে যখন উল্লসিত থাকবে, হঠাৎ তারা দেখতে পাবে যে কি এক নূর চমকাচ্ছে, তো উপরের দিকে যখন নজর তুলবে দেখবে যে মহান রব্বুল আলামিন তাদের দিকে তাকায় আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে এক নজর দেখার পরে জান্নাতিরা সমগ্র জান্নাতকে ভুলে ফেলে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ಇದನ್ನು ನಮಾಜರ ಜೆ ಮೊಗ ನಮಾಜರ ಜೆ ಸಾಥ್ ಬಂದುರ ಪುರಾಣ ಪಾತ್ರ ಸೇಲಾವಾತ್ರ ಜೆ ಮೊಗ ಏ ಮಾವಣ ಫುಲ್ ರಹಮಾನ್ ಗದ್ಬುರದವಲಿ ರಹಮತುಲ್ಲಾಹ ಅಲೈ ಬೋಲ್ತೇನ್ ಜೆ ಅಲ್ಲಾಹ್ ಪಾಕರ ರಹಮತ್ ಜುದಿ ಜನ್ನತೆ ಜೈತೀ ಪರಿ হুররা যখন আমার নিকট আসবে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সময় দেওয়ার জন্য আমি হুরদেরকে বলব কি বি কোরআন সুন্নাহ তো ব্যাস নেই তো আপনি রাহ বেগম কোরআন শরীফ সুন্নাহ আমি কোরআন তেলাওয়াত করবো বসো তাহলে আর যদি অন্য মতলব থাকে তাহলে রাস্তা মাপো এই কোরআনের পাকের সঙ্গে কি মহব্বতের সম্পর্ক কি এস মহব্বত কোরআনের পাকের সঙ্গে আল্লাহ পাক দান করছেন তার প্রেমিকদেরকে আল্লাহ তাআলা কোরআনের এরকম মহব্বত আমাদের সকলকে নসিব করেন ورجل قلبه معلق بالمسجد اذا خرج منه حتى يعود اليه ورجلان تحابا في الله استمع عليه وتفرقا عليه ওই দুই মুসলমান যারা একজন আরেকজনকে ভালোবাসত শুধুই আল্লাহর জন্য এই দুজনকে কাল কিয়ামতে আল্লাহ পাক আরশে নিচে ছায়া দান করবেন আমরা ভাই কে কাকে আল্লাহর জন্য ভালোবাসি এই ফর্মালিটি পূরণ না খালি রুটিন পূরণ না যে কোন রকম আমার ব্যবসায়ী বন্ধু আমার দলের বন্ধু আল্লাহর জন্য মহব্বত আল্লাহর জন্য কোন মুসলমানের সঙ্গে মহব্বত রাখা সম্পর্ক রাখা এত দামি এত মূল্যবান قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته زائرا اخاه سيئه 70000 ملك كلهم يصلون عليه اللهم اغفر له اللهم ارحمه ها যে কোন এক মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে যখন কোন মুসলমান ভাই ঘর থেকে বের হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 70,000 ফেরেশতা তার সঙ্গে সঙ্গে চলতে থাকে এবং খালি না 70,000 ফেরেশতা রাস্তা ভর তার জন্য দোয়া করতেই থাকে হে আল্লাহ এই বান্দাকে আপনি মাফ করে দেন আল্লাহ এই বান্দার প্রতি আপনি খাস রহমত নাজিল করেন খাস রহমত কোথেকে পাইলাম কারণ এক পাইকারি রহমত যেটার দ্বারা যে দুনিয়ার কাফের নমরুদ এবং ইবলিস পর্যন্ত যার ভাগ পায় এই রহমত হল পাইকারি রহমত সাধারণ রহমত আর এক রহমত হল মুমিনদের জন্য সেটাকে খাস রহমত বলে আর খাস রহমত কি জিনিস যে আয় আল্লাহ এই বন্দার জন্য নেক কাজের তৌফিক হয়ে যায় আয় আল্লাহ এই বন্দার সব গুণা ছুটে যায় আয় আল্লাহ এই বন্দার জন্য ইমানের সাথে মৌত নসিব হয় বিনা হিসাবে যেন এই বন্দার জান্নাত নসিব হয় এটা হলো খাস রহমত 70,000 ফেরেশতা এই দোয়া করতে থাকেন এই বন্দার জন্য যে এক মুসলমান ভাইয়ের সঙ্গে শুধুমাত্র আল্লাহর জন্য সাক্ষাৎ করতে গেল শুনতেছেন প্রিয় বন্ধুরা আজকে মুসলমান ভাইয়ের আমাদের কাছে গুরুত্ব নাই মূল্য নাই আমার দলে যোগ না দিলে আমাদের জামাতে আমাদের পার্টিতে যোগ না দিলে কি হলো আজকে মুসলমানদের মুসলমান সে হাজার গুণা বলা হোক না কেন ইমান তো তার সিনাতে আছে সে তো ইহুদি না সে তো খ্রিস্টান না সে তো কাফের মুশরিক না সে তো বৌদ্ধ না সে তো বিধর্মী না সেই মুসলমানের প্রতি ইমানের কারণে আল্লাহ রসুলের প্রতি তার বিশ্বাস কোরআনের প্রতি বিশ্বাস এই কারণে মুসলমান ভাইয়ের প্রতি আমার একটা মহব্বত থাকা এটা কি ইমানের টাকা জানা এই দায়িত্ব এই কর্তব্য আমরা ভুললাম কিভাবে এই পথে এই আলোকদীপ্ত পথে এই সুন্দর পথে আমরা ফিরব কবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া যাদের সিরাত ইমান আছে তারা তো সকলে ভাই ভাই আর আমরা সকলে ভিন্ন ভিন্ন দলের লোক হয়ে আছি এটা কি আল্লাহ পাকের আয়াতের সঙ্গে এ আমাদের মিল হল এই ভুল থেকে আল্লাহ পাক আমাদেরকে তওবা করে তৌফিক দান করেন ورجلان تحابا في الله ورجل ذات امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله আরেকটা শ্রেণী হলো যে এক বান্দা তাকে কোন সুন্দরী নারী ভালো বংশের মেয়ে সে মতলবের জন্য ডাকছিল কিন্তু এই বান্দা সিরফ আল্লাহর ভয়ে সে কাজ থেকে বিরত থাকলো আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু এই বান্দাকে কাল কিয়ামতে আরশে ছায়া দান করবেন আরেকটা হাদিস আরেকটা আরেকটা শ্রেণী ওরাজুলুন জাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা ওই এক বান্দা নির্জনে একলা একলা আল্লাহর জন্য কাঁদছিল কোনো সাক্ষী নাই আর তার চোখ থেকে পানি ঝরছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বান্দাকে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশে ছায়া দান করবেন আর যাদেরকে আরশে ছায়া দান করবেন তাদেরকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দান করবেন শুনতেছেন প্রিয় বন্ধুরা কেন যে হাসের ময়দানে যখন সমস্ত মানুষ ছেড়ে সাম থাকবে ওই সময় আল্লাহ পাক এই বান্দাদেরকে ডেকে এনে আরো নিচে খাস রহমতের মধ্যে জায়গা দান করবেন যে আরেকবার তাদেরকে পেনশানিতে ফেলার জন্য যে ওরা তোমরা কিছুক্ষণ থাকো এখানে আরামে তোমাদেরকে জাহান্নামে দিব শেষে এই অর্থ নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক আল্লাহ পাকের রহমতের সাথে এটার কি কোনো সম্পর্ক থাকে কোন সম্পর্ক আছে? এজন্য আমার প্রিয় বন্ধুরা মহাদ্দেশীন বলেন যে এই সাত শ্রেণীকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর এক শ্রেণী হল পরাজন জাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, একলা একলা কান্দা। আমার প্রিয় বন্ধুরা এই চুপচাপ গোপনে দুনিয়ার কাউকে না জানাই একলা একলা আল্লাহ পাকের জন্য কান্নাকাটি করার চেষ্টা করি, চোখের পানি ফেলার চেষ্টা করি, যে কোনো ভাবে একটু চোখের পানি নির্জন যদি বের হলো মহান রব্বুল আলামিনের মহব্বতে অথবা ভয়ে, তো ইনশা আল্লাহ কাল কিয়ামতে এই হাদিসের আলোকে আল্লাহ পাক আমাদেরকে আরো সাং দান করবেন। আর একটা শ্রেণী হল ওই মানুষটা যে এতটা গোপনে আল্লাহর জন্য দান করে যে ডান হাতে কি দিল বাম হাত পর্যন্ত টের পায় না, অর্থাৎ খুব গোপনে দেওয়ার তার অভ্যাস, যদিও প্রয়োজনে প্রকাশ্যে দেওয়ার মধ্যেও কোনো বাধা নেই। কোরআন শরীফ আল্লাহ তারা বলছেন ইন্তু সদাকাতি, যদি তোমরা প্রকাশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো সেটাও চমৎকার, আর যদি তোমরা সেটা গোপনে দান করো যোগ্য যারা ফকির মিসকিন তো তাদেরকে দান করো গোপনে, সেটা তো আরো উত্তম। আগেরটাকে আল্লাহ পাক মানা করেননি, যদি প্রকাশ্যে দাও সেটাও সুন্দর সেটাও চমৎকার, কিন্তু গোপন দিলে সেটা আরো উত্তম। কতটা উত্তম এই হাদিসে পাক সেটার ব্যাখ্যা পাওয়া গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা গোপনে দান করে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের নিচে তাদেরকে ছায়া দান করবেন, বিনা হিসাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক জেলা জেলাল মানোয়াল আমাদের সকলকে কবুল করবে এবং তৌফিক দান করে। আমি যে আয়াত শরীফ পড়ছিলাম মহান রব্বুল আলামিন বলেন যে বান্দারা আমি আল্লাহর দেওয়া সীমা অতিক্রম করবে দুনিয়ার রূপে পড়িয়া দুনিয়ার মুহে পড়িয়া, দুনিয়াকে প্রাধান্য দিবে আমি আল্লাহর মর্জির উপরে আমার সন্তুষ্টির উপরে আমার হুকুমের উপরে, তো ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, তো তার ঠিকানা তো হবে জাহান্নাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার অন্তরে ইন্না নূর ইযা কুযিবা ফিল কলবি ইনফাসালাউ সাদর ফিল হাল যালিকা মিন আলম ক্বাল নাআম আত-তাজাফি আন দারিল গুরুর ওয়াল ইনাবতি ইলা দারিল খুলুদ ওয়াল ইসতিদাদু লিল মাউত ক্বাবলা নুযুলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার অন্তর নূর ওয়ালা হয় যে হারাম দুনিয়ার প্রতি সে আকৃষ্ট হবে না, মন চাইবে গুনার দিকে, কষ্ট করে সে গুনার থেকে অবশ্যই দূরে থাকবে, দিন রাত সে নিজের রক্তের বিরুদ্ধে লড়াই করতে থাকবে, যুদ্ধ করতে থাকবে, তার নজরে থাকবে আখেরাতের কামিয়াবি, আখেরাতের আখেরাতের জিন্দগির সুযোগ সুবিধা, আখেরাতের আরাম তার নজরে থাকবে। হ্যাঁ, দুনিয়ার শান্তি তো কয়েকদিনের জন্য, দুনিয়ার মজা তো কয়েকদিনের জন্য, আখেরাতের শান্তি আর আরাম তো ভাই অনন্তকালের জন্য। আর মৃত্যুর আগেই সে মৃত্যুর পরবর্তী জিন্দগির জন্য দিন রাত ব্যস্ত থাকবে সামান জোগাড় করার জন্য, এই নামাজে দৌড়াইতেছে। পড়ল এক অক্ষ এক বক্ত নামাজের বিনিময়ে নিঃসন্দেহে আল্লাহ পাক কমপক্ষে তাকে দশ বক্তের সওয়াব দান করবেন, এক মাগরিবের দশ মাগরিবের সওয়াব, এক জোহরের দশ জোহরের সওয়াব, এক ফজরের দশ ফজরের সওয়াব। প্রতিদিন আল্লাহ পাক জেলা জেলালু মানবালু পঞ্চাশ বক্ত নামাজ ফরজ করলেন, এরপরে কমাইতে কমাইতে রসুল্লাহ সাল্লাহ আলাইসালের সুপারিশে সেটা পাঁচ বক্তে আসলো। সাথে সাথে রব্বুল আলমিন ঘোষণা করলেন আমার কথার কোনো পরিবর্তন হয় না, আমি বলছিলাম পঞ্চাশে পঞ্চাশ বহাল থাকবে, আপনার উম্মত প্রতিদিন পাঁচ রক্ত নামাজ আদায় করবে, পাঁচ রক্তের বিনিময়ে আমি তাদেরকে প্রতিদিন পঞ্চাশ রক্তের সওয়াব দান করব। এবং প্যারালের মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বললেন যে হে আমার সাহাবীরা বলো তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নহর থাকে আর সেই নহরের মধ্যে দিনে পাঁচবার সে গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা কি থাকতে পারে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা তো থাকতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নামাজ এমন এক নূরের জরিয়া, এর ভিতরে যে ব্যক্তি পাঁচবার শরীক হবে পাঁচবার পাঁচ অক্ষ নামাজ আদায় করবে সে যেন নূরের জরিয়ার ভিতরে অবগাহন করলো গোসল করলো, তো তার জীবনে কোন রকমের ময়লা আবর্জনা কোনো ক্রমেই থাকতে পারে না। নামাজের নূরের বন্যা এবং ঝড় তার জীবনের সব গুণা আবর্জনাকে সব দিয়ে সাফ করে ফেলবে, উড়িয়ে নিয়ে যাবে। আল্লাহ পাক জাল্লা জালালু মানওয়াল আমাদেরকে সত্যিকার নামাজি হওয়ার তৌফিক দান করেন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষ যখন নামাজকে যত্নের সাথে ধরে আমার প্রিয় বন্ধু এই নামাজটাকে তার জীবনের সমস্ত অন্যায় থেকে মুক্ত করে। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী গিয়া বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অমুক লোকটা মসজিদে নববীতে আসে, নামাজ তো পড়ে কিন্তু লোকটা চুরির অভ্যাস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে পড়ে না, এই নামাজের অভ্যাসের বরকতে তার চুরির অভ্যাস শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। এই ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়ি ওয়াল মুনকার, এই আয়াত পাঁচের ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম এই হাদিসকে পর্যন্ত উল্লেখ করছেন। এতে প্রমাণিত হয় মানুষ যদি নামাজের সঙ্গে আন্তরিকভাবে জুড়ে থাকে, ইউনিয়া পাতে গাতে রহেঙ্গে, মহাব্বত কা ফল আপনা পাতে রহেঙ্গে, আল্লাহর রহমতের দুয়ারে যে বার বার ভরা দিবে, ঝর্ণা দিবে, ইনশাআল্লাহ তালা এই রহমতের বরকতে তার জীবন পূত পবিত্র মুক্ত হইতেই থাকবে। কিন্তু আমার প্রিয় বন্ধুর একটা কথা আমি বলবই, সেটা হচ্ছে আমার দাদা পীর হযরত মাওলানা শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ তাআলা বলতেন, আম ওয়ালে সে আম মিলতা হয়, অমরুদ ওয়ালে সে অমরুদ মিলতা হয়, কপড়ে ওয়ালে সে কপড়া মিলতা হয়, আর আল্লাহ ওয়ালে সে আল্লাহ মিলতা হয়। আমার ভাইরা আম ওয়ালার কাছে গেলে তুমি তুমি আম পাইবা, যদি পেয়ারা ওয়ালার কাছে যাও পেয়ারা পাইবা, মধু ওয়ালার কাছে গেলে মধু পাইবা, আর খাঁটি তিনি একজনই দীন ইমান ওয়ালা সুন্নত ওয়ালা আল্লাহ ওয়ালা, এরকম আল্লাহ ওয়ালা লোকদের সঙ্গে উঠা বসা করলে তুমি নিঃসন্দেহে আল্লাহকে পাইবা, মানে আল্লাহ সন্তুষ্টি লাভ করবা, আল্লাহ পাকের পছন্দের জিন্দগি তোমার নসিব হয়ে যাবে। এক বুজুর্গ ভারতের তিনি বলছিলেন, যে আর কি খাসিয়ত ও এসকে কি খাসিয়ত, এ খানা বো খানা হ্যায়, এ সিনা বো সিনা হ্যায়। একটা ঘরে আগুন লাগলো, দেখা গেল এই ঘর থেকে আশপাশের ঘরগুলো তো আগুন ধরে গেছে। যেই দিলে কামের ঈমান আছে, কামের ইয়াকিন আছে, আখিরাতের ফিকির আছে, আল্লাহর সত্যিকার ভয় এবং মহব্বত আছে এবং সুন্নত তরিকার জিন্দগি আছে, এরকম কামের আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসার বরকতে ফের এইরকমের জিন্দগি আল্লাহ পাক অবশ্যই নসিব করে দেন। এবং আমার প্রিয় বন্ধুরা, এই বিষয়টা যদি কেবলমাত্র আউলিয়া বুজুর্গানের কথাই হইতো, কোরআন সুন্নাহ থেকে এর অকাট্য স্পষ্ট এবং শক্তিশালী দলিল না পাইতাম, তো আমি কোথাও এটা বয়ানই করতাম না। ও আউলিয়া বুজুর্গানের এমন কোন কথা যেটা কোরআন সুন্নাহর ভিত্তিতে দলিল প্রমাণ আমার নিজের জানা নাই, এরকম কথা আমি বলার জন্য চেষ্টা করি না। বরং এটা এড়ায় গিয়া কোরআন সুন্নাহর ভিত্তিতেই যে কথাগুলো পাওয়া যায় শুধু সেগুলোই বলার জন্য চেষ্টা করি। আমার প্রিয় বন্ধুরা, এই যে আউলিয়া বুজুর্গানের এই কথা, এই কথাটা কোনো মামুলি কথা কিভাবে হইতে পারে? আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? এই ভারত উপমহাদেশে সবচেয়ে বড় যে কোনাবাসা কয়েকজন আলেম ছিলেন, যাদের সামনে ভারত উপমহাদেশের লক্ষ লক্ষ উলামায় দিন মাথা নত করতে বাধ্য, তাদের শীর্ষস্থানীয় একজন হচ্ছেন ইমাম শাহ মরিউল্লাহ মুহাদ্দিস জেহরুল রহমতুল্লাহ। যত উলামা বুজুর্গানের নাম শুনেন, সমস্ত উলামা বুজুর্গানের দিন এই মুজাদ্দিদ আহলে সুন্নাহ এই ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস জেহলভী তাদের সকলের সামনে মাথা নত করতে বাধ্য। কওমি মাদ্রাসা হোক বা আলিয়া মাদ্রাসা, সমস্ত উলামায় দিন এই শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহ, শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহ, শাহুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহ, সৈয়দ আহমদ সৈয়দ রহমতুল্লাহ আলাইহ, এই উলামায় দিনের সামনে মাথা নত করেন না, এরকম উলামায় দিন তো উপমহাদেশে নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সেই শাহ আব্দুল্লাহ জেহলভী রহমতুল্লাহ আলাইহ তিনিও এক আল্লাহওয়ালার হাতে বায়াত, সেই শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহ তিনি এক আল্লাহওয়ালার হাতে বায়াত, সেই সৈয়দ আহমদ সৈয়দ রহমতুল্লাহ আলাইহ তিনি এক আল্লাহওয়ালার হাতে বায়াত, এমনকি শাহুল্লাহ জেহলভী তিনি পর্যন্ত শাহ আব্দুর রহিম জেহলভী রহমতুল্লাহর হাতে বায়াত। বায়াত খেলাফে সুন্নত কিছু না, আল্লাহর কসম বুখারি শরীফের হাদিসের আলোকে এবং কোরআন শরীফের আলোকে বায়াত হওয়া, গুনাহমুক্ত থাকবো আমি, আল্লাহর হুকুম মোতাবেক চলবো আমি, সুন্নত তরিকায় চলবো আমি, এই কথার জন্য বায়াত হওয়া কোরআন সুন্নাহর আলোকে নিঃসন্দেহে শরীয়ত সম্মত এবং একদম সুন্নত তরিকা। যে ভাইয়েরা ভিন্ন মত পোষণ করেন, আল্লাহর কসম তাদের ধারণা কোরআন সুন্নাহর আলোকে কোন রকমই সহি না। যদি কোরআন সুন্নাহর হেদায়ত নিয়ে আমাদেরকে বাঁচতে মরতে হয় তাহলে এই ভুল ধারণা আমাদের সংশোধন করার কর্তব্য। বাকি রইল যে ওলামা বুজুর্গান আউলিয়া কেরামের সঙ্গে সুসম্পর্কের বরকতে সুন্দর জিন্দগি যে নসিব হবেই, তো এমনটা দলিল কোন জায়গায় আছে? আমি আজকে শুধু এক হাদিস শরীফ উল্লেখ করে আমার কথা শেষ করতে চাই। বলুন, হাদিস শরীফটা এত লম্বা তো না, হাদিস শরীফ আরো দিতে মাশাআল্লাহ খুব মহিমান্বিত, কিন্তু আমি যতটুকু পারি সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করব যাতে জলদি ফিনিশিং এর দিকে আসতে পারি। সেটা হলো এক সহিহ হাদিসে রসুল পাক সৈয়াদিস বললাম এটা নিয়েও কথা বলতে ইচ্ছা করে, কিন্তু আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না। কারণ কিছু লোক মনে করে যে হাদিস খালি সহি মানে এরা মনে করে শুদ্ধ হাদিস, সৈয়াদিস মানে মনে করে কি শুদ্ধ হাদিস, আর বাকি হাদিস যা আছে যত কিতাবে সবগুলো অশুদ্ধ হাদিস। প্রিয় বন্ধুরা বিষয়টা তো এরকম না, কি কথা বুঝেন নাই? আমি যখন বরিশাল মাহমুদিয়া মাদ্রাসায় পড়ি তো ওই সময় যে শুনতাম যে আজকে কমিটি মিটিং হবে, তা আমি গাঁওগ্রাম থেকে এই ভোলা থেকে লালমোহন থেকে আসছিলাম মাহমুদিয়ার, তো শুনলাম যে আজকে এখানে প্রেসিডেন্ট আসবেন। আমি আরো ভাই কি ব্যাপার, প্রেসিডেন্ট আসবেন কি বিষয়, কি কথা বলবেন? খুব অপেক্ষা থাকলাম প্রেসিডেন্টকে, পরে আসছেন প্রেসিডেন্ট, তো তালবেরমদা এবং হুজুররা বললেন প্রেসিডেন্ট আসতেছেন, তা আমি বাইর হলাম প্রেসিডেন্টকে, দেখলাম যে দারুল দেওবন্দের ফারিক অনেক বড় আলেম এবং আল্লাহওয়ালা বরিশাল ইবাদুল্লাহ মসজিদের খতিব হযরত মাওলানা নূর আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইনি ওই কমিটির প্রধান, তো ওনাকে প্রেসিডেন্ট বলে। আমি বললাম ওফু, আর আমি ভয়ে কাঁপতে থাকলাম, আল্লাহ প্রেসিডেন্ট আসতেছে, কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো এটা হলো মাদ্রাসার কমিটির প্রেসিডেন্ট, এরকম কমিটির প্রেসিডেন্ট হয় না, আবার রাষ্ট্রের প্রেসিডেন্ট, এটা তো একটা পরিভাষা, কি কথা বুঝেন না প্রিয় বন্ধুরা? তো অনুরূপ ভাবে এই যে হাদিস শরীফ এটা সহি, তো হাদিসের কয়েকটা প্রকার আছে, যে হাদিসগুলো মুহাদ্দিসিনের নজরে হাদিস বিশারদের নজরে গ্রহণযোগ্য, এগুলো তিন প্রকার। তার এই পরিভাষায় একটার নাম হল সহি হাদিস, আরেকটার নাম হাদিসে হাসান, আরেকটার নাম হাদিসে মকবুল, কি কথা বুঝেন না প্রিয় বন্ধুরা? বা হাদিসে জয়ীফ, তো এই তিন কিসিমের হাদিস, এবং জয়ীফ মনে করার মানি হলো এটা বাদ হাদিস, হারিন্দা দুনিয়ার কোন মহাদিস আজ পর্যন্ত কোন জায়গাতেই কথা বলেন নাই জয়ীফ হাদিস, এটা বাদ হাদিস, এটা বাতিল হাদিস, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। যে হাদিস গ্রহণযোগ্য সেটারই তিনটা প্রকার, আর তার তিনটার নাম বয়ান করছেন মুহাদ্দিসিনে কেরাম। এই নামগুলো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন নাই, আবুবকর সিদ্দিক বলেন নাই, কোন সাহাবি বলেন নাই, কি কথা বুঝেন নাই ভাইরা? পরবর্তী যুগে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের বিস্তারিত বর্ণনাকারী যারা, যারা হাদিস বর্ণনা করেন, সে বর্ণনাকারীদের ধারা আছে, আমার উস্তাদ অমুক, তার উস্তাদ অমুক, তার উস্তাদ অমুক, তার উস্তাদ অমুক, এটাকে আরবিতে বলে সনদ বা ইসনাদ, আর এটাকে বাংলায় আমরা বলি সূত্র পরম্পরা, কি কথা বুঝেন না ভাইরা? এই যে বর্ণনাকারীদের মধ্যে কত স্ট্রং, কত মজবুত, এলেনে স্মরণ শক্তিতে, মেধা শক্তিতে, আমলের দিক থেকে, এই সবটা মিলে তখন এই হাদিসের মান নির্ণয় হয়, এই হাদিসের বর্ণনাকারী একদম টপ লেভেলের মেধা শক্তিওয়ালা, কি কথা বুঝেন নাই? টপ লেভেলের মুত্তাকি পরহেজগার, কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? যে এইরকম একদম সব বর্ণনাকারী একটা হাদিসের মধ্যে টপ লেভেলের, তো আমরা এটা সহি হাদিস, কিন্তু এইরকম করা সত্ত্বেও একজনে এক মুহাদ্দিস আরোপ করলেন ইমাম বুখারি, ইমাম মুসলিম বললেন আমি এত কঠোর শর্ত সহি হাদিসের জন্য আরোপ করব না, আমার শর্তটা আরেকটু আমি শিথিল করব, কি কথা বুঝেন নাই? ইমাম মুসলিমের, ইমাম মুসলিমের নজরে সহি মুসলিমের যে হাদিসগুলো আছে সেগুলো সহি হাদিস, ইমাম বুখারি কঠিন শর্তের আলোকে সহির পর্যায়ে হয়তো বা উত্তীর্ণ না, তবুও ইমাম মুসলিম সেটাকে সহি হাদিস বলবেন, কি কথা বুঝেন না আমার? আবার ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজা সহি হাদিসের জন্যই এত কঠিন শর্তাবলী আরোপ করবেন না, আর একটু শিথিল শর্ত আরোপ করে তিনি বলবেন এটাও সহি হাদিস, কি কথা বুঝেন না প্রিয় বন্ধুরা? সহি হাদিস মানে কি রসুল্লাহ বলে গেছেন এটা সহি হাদিস, এটা কোন সাহাবী বলে গেছেন সহি হাদিস, মুহাদ্দিসিনের একটা পরিভাষা মাত্র, আর তাও তিন প্রকার, একটা সহি হাদিস এটাও গ্রহণযোগ্য, একটা হাসান হাদিস এটাও গ্রহণযোগ্য, আর একটা হাদিসে জয়ীফ এটাও গ্রহণযোগ্য। তো হাদিসে জয়ীফ যদি মাত্র একটা হয় এর দ্বারা হুকুম আহকাম সাবেত হয় না, প্রমাণিত হয় না, বরং জয়ীফ হাদিসের দ্বারা কোন আমলের একটা ফজিলত এবং সওয়াবের বর্ণনা দেওয়া যায়, কি কথা বুঝেন না ভাইয়েরা? কিন্তু জয়ীফ হাদিস যদি অনেকগুলো হয়, বিভিন্ন সাহাবির হাদিস বর্ণিত আছে বর্ণনাকারীদের পক্ষ থেকে, এটাও জয়ীফ, সেটাও জয়ীফ, সেটাও জয়ীফ, কিন্তু সবগুলোর মর্মমানি একটাই, এরকম অনেকগুলো জয়ীফ হাদিস একত্রিত হলে সেটাও এক শক্তিশালী হাদিস হয়ে যায়। তো সহি হাদিস মানে শুদ্ধ হাদিস না, সহি হাদিস মানে স্ট্রং হাদিস, সর্বাধিক স্ট্রং হাদিস, কি কথা বুঝতেছেন আপনারা? কি আর বলবো প্রিয় বন্ধুরা, এটা এইসব নিয়ে আজকাল না জানার লোকেরাও ভীষণ ঝামেলা করে। এজন্য একটুখানি হালকা টাচ দিলাম, কোন ভাইকে যদি আল্লাহ পাক বুঝ দান করেন। কিন্তু এই বিষয়ের উপর লম্বা আলোচনার কি সুযোগ এখন আছে? আমি যে হাদিসটা বলতেছিলাম সেটাই এই মুহূর্তে আলোচনা করি, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলছেন যে কোন একদল ফেরেশতাকে পৃথিবীতে, যে ফেরেশতারা সারা দুনিয়াতে ঘুরতে থাকেন এবং খুঁজতে থাকেন যে কোন জায়গাতে কেউ আল্লাহ রসুলের প্রতি দুরুস্বরূপ পড়ল কিনা। যদি কোন জায়গাতে কাউকে দেখতে পান যে এই লোক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুস্বরূপ পড়তেছে, ওই ফেরেশতাই দুরুদ নিয়া সাথে সাথে মদিনা শরীফে গিয়ে হাজির, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হয় এবং হাজির হয়ে বলেন যে ইয়া রসুল্লাহ, অমুক আপনার উম্মত আপনার জন্য দুরুদ শরীফের হাদিয়া পাঠাইছে। ওই লোকের নাম বলেন, ওই লোকের বাপের নাম বলেন, ওই লোকের এলাকার নাম বললেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুরুদের রিপোর্ট পেশ করেন। তা আমি যখন দাওরা হাদিস পড়া শেষ হলো, এরপরে যখন শিক্ষক হইলাম মাদ্রাসাতে গিয়ে পরবর্তী বছরে, তা আমি ছোট ছোট ছাত্র যারা নাহলীর পড়তো, ফঞ্জেগঞ্জ পড়তো, ওদেরকে আমি বলতাম দেখো আমি এই মুহূর্তে তোমাদেরকে ডাইরেক্ট রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সঙ্গে যোগাযোগ করাই দিতে চাই, তোমরা কি চাও? ছোট ছোট পড়ো আমার, এরা বলে যে আমরা বলে কি যে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সঙ্গে যোগাযোগ করাই দিলে, আমি বলি হ্যাঁ পারবো, আমি সেটা পারি, তোমরা যদি রাজি হও আমি এখন করাই দিই। হ্যাঁ তো আমরা প্রস্তুত, আমরা দুরুস্বরূপ পড়ো। পরে ওদেরকে বলতাম যে দেখো দুরুস্বরূপ পড়লে একজন ফেরেশতা তোমার আমার দুরুদের রিপোর্ট বা নাম, বাবার নাম, এলাকার নাম সহ সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে দেন। দুনিয়ার যে কোনো লাইনের যে কোনো সংবাদ, টেলিফোনে ভুল হইতে পারে, চিঠিতে ভুল হইতে পারে, বার্তা বাহকের ভুল হইতে পারে, কিন্তু ফেরেশতাকে দূর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদম পৌঁছে দেন, এটার ভিতরে কোনো ভুল নেই। সেই যে কত স্ট্রং যোগাযোগ ব্যবস্থা বল, ছেলেরা বাচ্চা বাচ্চা মানুষ ভীষণ মজা পায়া উল্লসিত হলো এবং তারা খুব দুরুস্বরূপ পড়তো। আমি বলতাম যে দেখো তাহলে এক কাজ করো, প্রতিদিন সকাল বিকাল অথবা যদি চাও তো পাঁচ অক্ষর নামাজের পরে দশ বার দুরুস্বরূপ পড়ো, নাহলে বিশ বার দুরুস্বরূপ পড়ো, কত বড় ফজিলত অর্জন হবে। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি আমার প্রতি দুরুস্বরূপ পাঠ করে একবার, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহদাতান সাল্লাল্লাহু আলাইহি আসলাম, আল্লাহ পাক তার প্রতি দশ বার রহমত নাযিল করেন। আমার উস্তাদ হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের তর্জমাতে এইভাবেই করছেন, তর্জমারও সনদ পেশ করলাম। যাই হোক, তো যে হাদিসটা এখানে এই সময় আমি শুনাইতে চাইছিলাম যে এই গুরুদের হাদিসের মতো আরেক হাদিস রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই বিশ্বব্যাপী একদল ফেরেশতা ঘুরতে থাকেন, কোথাও আল্লাহর কোন বান্দারা আল্লাহ পাকের জিকিরে মজবুর কি না। এক হলো ব্যক্তিগত জিকির, শুনতেছেন প্রিয় বন্ধুরা, আর এই হাদিসের বর্ণনা হলো জিকিরের মজলিস। জিকিরের মজলিসকে অনেক ভাইরা মানতে চান না, আপনি কি কোরআন মানেন না, আপনি কি হাদিস মানেন না, আপনি কি এই কথা বিশ্বাস করেন না যে হেদায়েতের দুইটা পথ একদম নিশ্চিত, একটা আল্লাহর কোরআন আর একটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই দুই ভিত্তিকে দুই স্তম্ভকে তো আপনি নিঃসন্দেহে মানেন। সেই হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেই তো এই কথা বলছিলেন যে যে মান লা ইয়াকুদু কাওমুন ইয়াযকুরুন আল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতুল মালায়েকা কাওমুন, এটা এক ব্যক্তিকে কাওমুন বলে না, এক জামাতকে কাওমুন বলে, যার অর্থ হলো কিছু সংখ্যক লোক যখন কোন জায়গাতে আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়, হাফাতুল মালায়েকা, তো আল্লাহর ফেরেশতারা ওই মজলিসটাকে ঘিরে ধরে, নূরের ফেরেশতারা। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের আলোকে বলছিলেন, হাদিসটা পুরো বলেনি, হাফাতুল মালা হাফাতুল মালায়েকা ওয়া গাসিয়াতুর রহমা, আল্লাহ পাকের রহমত তাদেরকে পরিবেষ্টিত করে ফেলে, মানে আল্লাহর রহমতের মধ্যে তারা একদম ডুবে যান। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের অন্তরে আল্লাহ পাক এক নূর নাযিল করে, যে নূরের নাম সাকিনা, যে নূরের কারণে তাদের অন্তরের ভিতরে শান্তি অনুভব হয়, প্রশান্তি উপলব্ধি হয়। ও যাকারাহুল্লাহ ফিমান ইনদা, এবং আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু যে ঊর্ধ্ব জগতে এক মাহফিল বানান, সেই মাহফিলে মহাদ্দিসিন ব্যাখ্যাকারীরা বলছেন যে নবী রসুলদের রূহ সমূহকে আল্লাহ পাক উপস্থিত করেন এবং বড় বড় ফেরেশতাদেরকে ডাকেন, আর তাদের সামনে আল্লাহ পাক এই জিকিরকারীদের সুনাম কি খ্যাতি করতে থাকেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে হাদিস শরীফের আলোকে জিকিরের কথা আছে, তো ফের আমরা এই জিকিরের ব্যাপারে উদাসীন থাকার কি মানি হতে পারে? আমার প্রিয় বন্ধুরা, এই হাদিসকে আপনারা শুনেন নাই যে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মেরাজের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সাক্ষাৎ হলো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আকরি উম্মতাকা মিনিস সালাম। এখানে ইকরা পড়া যায়, কিন্তু আকরে আস্থা, আকরে দেখি হচ্ছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মতকে আমার সালাম বললেন। কে বললেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমরা সেই উম্মত যে উম্মতের নিকটে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সালাম পাঠিয়েছেন। এত বড় সম্মানিত উম্মত, আমাদের কিছু তো ফিকির করা চাই। মানুষ যখন ভুল কাজ করে তো একজনে বলে, হে মিয়া, তুমি চৌধুরী বংশের লোক না, আর এত বড় ভালো খানদানের লোক হয়ে তুমি কি কাজ করছো, সেটা কি তোমার জন্য শোভা পায়? ওই ছেলেটার তখন মাথা নত হয়। আমরা সেই উম্মত যে যাদের নিকট হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মেরাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার পথে সালাম পাঠিয়েছেন, সেই উম্মত হয়ে আজকে আমরা কোন পজিশনে আছি? আল্লাহ তাআলা আমাদেরকে তাকি উম্মতের জিন্দেগি নসিব করেন, তাকি মুমিনের জিন্দেগি নসিব করেন। এবং তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতকে আমার সালাম জানায় বলবেন, জান্নাত জান্নাত খালি পড়ে আছে, শূন্য ময়দান, ওদেরকে বলবেন ওতে এখনই গাছ গাছালি এবং চারা বাগান লাগাইছে। আর ওয়াইন্না বিরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর জান্নাতের মধ্যে চারা লাগানোর পদ্ধতি হলো, এই উম্মত যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবে, তখন জান্নাতের ভিতরে বাগ বাগান লাগতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে যে ঘটনা ঘটলো সেটা এসেই উম্মতকে শুনে দিলেন, যাতে উম্মত আমল করে আর এখান থেকে জান্নাতের বাগ বাগান লাগাইতে থাকে। এই হাদিসে পাকের মধ্যে জিকিরের কথাই তো আছে। এবং আরেক হাদিসে স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, আফজালুল যিকরি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আফজালুল কালাম, আরেক হাদিসে আহাব্বুল কালাম ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। যা আল্লাহ পাকের নিকট সবচেয়ে উত্তম জিকির, উত্তম কালাম হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আরেকটা হাদিস তো গতকাল আমি শুনেছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন সে আসবে, এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিশ্বাস করি, যা তার এই কথাকে অবিশ্বাস করার কি কারণ থাকতে পারে? তাহলে জিকির থেকে আমাদের দূরে থাকার কি যুক্তি থাকতে পারে? প্রিয় বন্ধুরা, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন ফিরে আসলেন, তো ভোরবেলা এটা বয়ান করলেন, তো কাফের মুশরিকরা এটা নিয়ে তীব্র সমালোচনার ঝড় তুললো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে তারা বলল, শুনছো তোমার বন্ধুর খবর? কি, এই রাত্রে নাকি তিনি একদম এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছেন, সেখান থেকে নাকি তিনি একদম সাত আসমান পার হয়ে আল্লাহর নিকট গেছেন, আরশ আজমে পৌঁছছেন, এবং ওখানে সাত আসমানের উপরে যেখানে জান্নাত জাহান্নাম সব দিকে দিকে কমপ্লিট করে তিনি রাত্রি রাত্রি ফিরে আসছেন। বিশ্বাস করা যায়? এইভাবে সমালোচনার সুরে তিরস্কারের সুরে মুশরিকরা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে এই ঘটনা বয়ান করলো, বললেন, তিনি এই কথা বলছেন? বলে হ্যাঁ, যদি বলে থাকেন তাহলে বিলকুল ঠিক বলছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তোমরা তো এই বিষয় কি আমার আমার কাছে বয়ান দিতেছ? আমি তো এর থেকে কঠিন বিষয়ে বিশ্বাস করছি, সেটা হলো মহান রব্বুল আলামিনকে চোখে দেখি নাই, আর তিনি বলছেন এক আল্লাহ, আর আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, সেই কথা না বিলকুল চোখে না দেখে যখন বিশ্বাস করছি, তো তিনি তার দাওয়াতের কারণে, তার বলার কারণে, তাহলে এই কথা, এই সংবাদ তার থেকে অনেক সহজ, এটাকে আমি কেন বিশ্বাস করবো না? শুনতেছেন প্রিয় বন্ধুরা, সেই মুসলমানদের আজকে কি হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্সে হাদিস কোরআনের বয়ান দেওয়ার পরেও অনেক মুসলমান কেন জানি মানতে দ্বিধাগ্রস্ত হইতে থাকে। এই দ্বিধাগ্রস্ততা কোন হেদায়তের নূরের উন্নতির লক্ষণ না, কোন উন্নত শিখের আরোহণের লক্ষণ না, বরং বিপদে থাকার লক্ষণ, যার থেকে আমাদের পরকাল জীবনের কল্যাণের জন্য এখনই আমাদের মুক্তি দরকার, ফিরে আসা দরকার সে ভুল পথ থেকে। যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস শরীফের মধ্যে বলেন,
ওই ফেরেশতারা যারা বিশ্বব্যাপী ভ্রমণ করতে থাকেন, কোথায় জিকিরের মজলিস মাহফিল পাওয়া যায়? যখন এমন একটা জায়গা যেখানে জিকিরের মজলিস চলতেছে, তো ফেরেশতারা সেখানে ঘিরে ধরে এবং এইভাবে উঠতে 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 একদম আসমান পর্যন্ত তারা পৌঁছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফে হাদিস, যে তখন রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা আমার বান্দাদেরকে কেমন রেখে আসলা, কেমন দেখে আসলা? ফেরেশতারা তখন বলেন যে ইয়া আল্লাহ তারাকনাহুম ইউসাববিহুনাকা ওয়াইহমাদুনাকা ওয়াইউকাব্বিরুনাকা কুনু রাবাত ওয়াইহাল্লুনা। হে আল্লাহ, আমরা তাদেরকে দেখে আসলাম কি যে তারা সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তার মানে আপনার পবিত্রতা বয়ান করে, আপনার মহত্ব বড়ত্ব বয়ান করে, আপনি ব্যতীত কোনো মাবুদ নাই সে কথা তারা বলে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই হাদিসে পাকে তো সুস্পষ্টভাবে একদম জিকিরের বর্ণনা দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরে তখন মহান রব্বুল আলামিন বলেন, এটাও আছে হাদিসের এক অংশ, আল্লাহ হে আল্লাহ আপনার মহত্ব, আপনি খুব বড়, আপনার মহত্বের তারা বয়ান দেয়। আল্লাহ পাক তখন বলেন যে হে ফেরেশতারা, ওরা কি আমাকে দেখছিল? হ্যাঁ, এই বান্দারা যে আমার, আমি এক, আমি অদ্বিতীয়, আর আমার এত গুণগান বর্ণনা করতেছে, ওরা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলে যে লা ইয়া রব, হে আল্লাহ এরা তো আপনাকে দেখে নেই। আল্লাহ পাক বলেন যে যদি তারা আমাকে দেখতে পেত তাহলে তারা কেমন করতো? ফেরেশতারা তখন বলেন যে হে আল্লাহ, যে যদি আপনাকে এক নজর দেখত তাহলে আল্লাহ আর কোনো রাস্তায় হাঁটতো না, কোনো দিকে যাইত না, আপনার পাগল, আপনার দেওয়ানা, আপনার জিকিরের বন্দিগির ভিতরে ডুবে থাকত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এরপরে রব্বুল আলামিন জিজ্ঞাসা, নিজের থেকে জিজ্ঞাসা করেন, আচ্ছা তো ওরা কি আমার কাছে কিছু চাইল, কোনো কিছু আমার কাছে পাইতে চায়? তো ফেরেশতারা বলেন যে হ্যাঁ আল্লাহ, যে আপনার নিকট তারা জান্নাত চায়, জান্নাত। তো আল্লাহ পাক বলেন যে ফাহাল রাউল হা, তো জান্নাত কি তারা দেখছিল? তো ফেরেশতারা বলেন জান্নাত তো দেখে নাই। দেখেন এই পুরো ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে আমাদেরকে শোনাচ্ছেন কি উদ্দেশ্যে, যাতে আমরা আল্লাহর জিকিরের প্রতি আকৃষ্ট হই। যে এত বড় মর্তবা এই দুনিয়াতে আল্লাহ পাক দান করেন জিকিরের বরকতে, যে আমরা জমিনে জিকির করতেছি আর আসমানে আরশে আজমে মহান রব্বুল আলামিন আমাদের কথা এইভাবে সুনাম করতেছেন, আলোচনা করতেছেন, এর থেকে বড় সৌভাগ্যের বিষয় কি হইতে পারে? জমিনে বান্দা, মাটির বান্দা জমিনে আল্লাহর নাম নেয় আর আরশে আজমে সেই বান্দার কথা আল্লাহ পাক ফেরেশতাদের মাহফিলে আলোচনা করে। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন যে ওরা কি জান্নাত দেখছিল? না আল্লাহ, জান্নাত তারা দেখে নাই। যদি তারা জান্নাত দেখত হে ফেরেশতারা তাহলে কেমন করতে? হে আল্লাহ, তাহলে তো ওরা জান্নাতের রাস্তায় ছুটতে থাকতো, জান্নাতেরই আমল করতে থাকতো। আল্লাহ পাক বলেন যে আচ্ছা, কোনো বিষয় থেকে পানা চাইল, মুক্তি চাইল আমার নিকটে? তো ফেরেশতারা বলেন যে হ্যাঁ আল্লাহ, তারা দোজক থেকে মুক্তি চায়, দোজক থেকে মুক্তি চায়। তা আল্লাহ পাক বলেন যে ফাল রাউহা, ওরা কি জাহান্নাম দেখছিল? আল্লাহ ফেরেশতারা বলেন তারা তো জাহান্নাম দেখে নাই। তো আল্লাহ পাক বলেন যে যদি ওরা জাহান্নাম দেখতো তাহলে ওরা কেমন করতো? ফেরেশতারা বলেন যে হে আল্লাহ, যদি জাহান্নাম দেখতো জাহান্নামের রাস্তার কাছ থেকে ওরা এমন ভাবে ফিরতো, পিছনের দিকে এমন ভাবে ছুটতো যে পশ্চিম কালো জাহান্নামের প্রতি এক কদম কোনোদিন তারা ফেলতো না। এই বর্ণনা ফেরেশতাদের জবানে শোনার পরে তখন মহান রব্বুল আলামিন তো সবই জানতেন, আগেই জানেন, কিন্তু ফেরেশতারা ওই যে বলছিলেন যে হে আল্লাহ আমরা তো আসি আপনার গুণগান করি, আপনি আবার মানুষ বানাবেন, খলিফা বানাবেন, ওরা তো দুষ্কামি করবে, মারামারি করবে, খুনাখুনি করবে, জমিনের ভিতরে বিশৃঙ্খলা করবে। তা আল্লাহ পাক ফেরেশতাদেরকে এই জন্য জাগায় জাগায় জানি যে মানুষ যখন সুন্দর কাজ করে এগুলো শুনাইতে থাকেন, যাতে ফেরেশতারা দেখতে থাকে যে আমরা কি বলছিলাম আর এখন কি সব দেখি, দেখতেছি আল্লাহ আল্লাহ। শুনতে বন্ধুরা, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা ফাশহাদু আন্নি কদ গফারতু লাহুম, হে ফেরেশতারা যেই বান্দারা এইভাবে আমাকে না দিয়েছে আমার গুণগান করে, আমি এক মাবুদ বলে তারা বিশ্বাস করে এবং ঘোষণা করে, যারা এইভাবে বিনত হয়ে আমার নিকট জান্নাত চায় আর কাঁপতে কাঁপতে আমার নিকট জাহান্নাম থেকে মুক্তি চায়, এই বান্দারা এমন ভাবে আমাকে বিশ্বাস করে, তোমরা থাকতে থাকো, আমি ওদের সকলকে মাফ করে দিলাম। এই সময় এক ফেরেশতা বলেন কি, হে আল্লাহ, শুনতেছেন আপনারা, এই জিকিরের অধ্যায় তো এখানে খতম হলো, কিন্তু এখানে আরেক পার ফেরেশতা জুড়ে দিলেন, হে আল্লাহ, আমার রিপোর্ট কিছুটা ইনকমপ্লিট হয়ে গেল, আমার কথা কমপ্লিট হয় নাই, আর একটু রয়েছে। আল্লাহ পাক বলেন যে হ্যাঁ, কি বিষয় সেটা বলো। ফেরেশতা তখন বলেন যে হে আল্লাহ, ফিহিম রাজুলুন ইন্নামা জাআ লিহাজাতে, হে আল্লাহ, সব তো ওখানে আল্লাহ বলা যে বান্দা সব, কিন্তু একটা লোক ব্যতিক্রম, এই লোকটা নিজের ব্যক্তিগত কাজে এখানে আসছিল, যাওয়ার পথে ফাজ আলাসা মা হোক, যে যা লিহাজাতিন এইটার সঙ্গে ফাজ আলাসা, ওই ফায় কাকি যে ওর সঙ্গে আসছে নিজের কাজে, আর ঘটছে এদেরকে দেখে তাদের সঙ্গে বসে পড়ছে, এই দলের লোক কিন্তু সে না। তো এই শোনার পরে তখন রব্বুল আলামিন বললেন যে লাহু কদ গফারতু, ওই বান্দাটাকে আমি মাফ করে দিলাম। ফের আল্লাহ পাক ব্যাখ্যা করে বললেন যে হুমুল কওম লা ইয়াসকা বিহিম জালিসুহুম, আমার এই কামিল বান্দারা, আমার জিকিরওয়ালা বান্দারা এমন কামিল বান্দা যে ওদের সঙ্গে যারা উঠা বসাও করবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিব, লা ইয়াসকা জালিসুহুম তাদেরকে আমি জাহান্নামে বলব না, অত তারা হতভাগা হবে না। কোরআন শরীফে আল্লাহ পাক দুই শ্রেণী বয়ান করছেন, ফামিনহুম সাকীম ওয়া সাঈদ, ফামাল্লাযীনা সাকু ফাকিন নার ওয়া আমাল্লাযীনা সাঈদু ফাকিন জান্না, যারা ভাগ্যবান তারা জান্নাতি মানুষ, যারা হতভাগা তারা জাহান্নামী দল। এই হাদিসে পাকে হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন যে এরা এমন কামিল বান্দাদের সঙ্গে উঠা বসা করছে, এদের কারণে আমি এই ওদের সঙ্গে উঠা বসাকারীদের কেউ জাহান্নামে ফেলব না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এ তো হাদিসে কুদসি, আপনারা কার কথা শুনবেন, কোন চিন্তাবিদ আর কার যুক্তি শুনবেন যে হাফেজ ইবনে হাজার আসকালানির মতো এত বড় মুহাদ্দিস তিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারীতে বলেন এই হাদিসের ব্যাখ্যা যে ইন্না জালিসাহুম ইয়ানদারিজু মাহুম ফি জামিই মা ইয়াতাফাজ্জালুল্লাহু বিহি আলাইহিম ইকরামান লাহুম, যে হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন এই হাদিসের পাক থেকে এটা প্রমাণিত হয় যে সকল মানুষরা আল্লাহর বিশিষ্ট কামিল বান্দাদের সঙ্গে উঠা বসা রাখে, সম্পর্ক রাখে, তো ওই বড়দেরকে আউলিয়াদেরকে আল্লাহ পাক যেই মর্তবার নেয়ামত দান করবেন সবটা তাদের সঙ্গে সম্পর্ক রাখে, যারা উঠা বসা রাখে যারা তাদেরকেও দান করবেন ওই আউলিয়াদের সম্মানার্থে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সেই জন্য আউলিয়া বুজুর্গার যে সকল কথা বলেন এর পক্ষে কোরআন হাদিসের দলিল প্রমাণাদি তো আছে, কিন্তু আমাদের জানা না থাকার কারণে আমরা একদিন চুপচাপ হয়ে বসে থাকি, বলে হ্যাঁ এটা তাসাউফের কথা, তাসাউফ এটা এই জমানের কথা, ইমাম মালিক রহমতুল্লাহের মতো মানুষ বলছেন বমান বমান তাসাউফ ফাকাদ তাযাম্মাকা, যেই লোক কোরআন হাদিস তো শিখল, আমল তো করলো, কিন্তু তাসাউফ যে জিনিসকে শিক্ষা দেয় সেটা তো অর্জন করলো না, সে তো জিন্দিগ হয়ে গেল, আল্লাহ থেকে দূরে চলে গেল, সে শুনতেছেন কি বন্ধুরা, অন্ধকারের ভিতরে হারায় গেল। তাসাউফ বলতে মানুষ মনে করে এটা কোনো কোনো ব্যক্তির তৈরি কোনো জিনিস। আমার প্রিয় বন্ধুরা, আগেই বলছিলাম যে ইসলামের একটা পরিভাষা, এই পরিভাষাগুলো আগের জমানাতে ছিল না, পরবর্তী যুগে ওলামায়ে দ্বীন এক একটা পরিভাষা পেশ করছেন। তাসাউফ মানে ইখলাস, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়, আল্লাহর জিকির, নির্দাস অন্তর, নিষ্ঠুর চরিত্র, এটা অর্জন করা কোন এক কামেলের সৌমতে সান্নিধ্যে গিয়া তার তালিম তৈরিয়তের মাধ্যমে, যেটাকে কোরআনের ভাষা তাসকিয়া বলা হয় তৈরি জাতিহীন, আর যেটাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদ কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু আলা ওয়া হিয়াল কাল, এই তোমাদের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে যার নাম কল, যেটাকে আমরা হাড় বলি বা অন্তর বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা যদি সুস্থ সুন্দর শুদ্ধ আলোকিত, তাহলে সর্বঙ্গ সুস্থ সুন্দর আলোকিত নূরদীপ্ত থাকবে। আর অন্তর যদি বরবাদ হয়, অন্তর রূপ দুনিয়ার দিকে, অন্তর অহংকার ওয়ালা, অন্তর হিংসা ওয়ালা, অন্তর দুনিয়ার মোহে মোহান্বিত, অন্তর কারোর প্রতি উদাহরণে আক্রান্ত, অন্তর কোনো বেদিতে আক্রান্ত, তাহলে সেটার প্রভাব সর্ব অঙ্গ প্রত্যঙ্গের উপরে পড়বে এবং জীবনের কর্মকাণ্ডের উপরে পড়বে, তখন এই মানুষ জাহান্নামের পথে ছুটবে। এজন্য এই হৃদয়টাকে, অন্তরটাকে খারাপ জিনিসগুলো থেকে মুক্ত করা, পবিত্র করা, এটা আমাদের উপরে ফরজে আইন। অহংকার থেকে অন্তরকে মুক্ত করা, হিংসা থেকে অন্তরকে মুক্ত করা, কুধারণা থেকে অন্তরকে মুক্ত করা, দুনিয়ার হারাম মোহ থেকে অন্তরকে মুক্ত, মুক্ত করা, এটা ফরজে কেফায়া না ফরজে আইন, এটা সুন্নত মুস্তাহাব না একদম ফরজে আইন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য কোরআন শরীফ শুদ্ধ করার জন্য উস্তাদ লাগে, কোরআন শরীফ হেফজ করার জন্য উস্তাদ লাগে, দিনি কিতাবাদি করার জন্য উস্তাদ লাগে, এরকম সুন্দর আখলাক চরিত্র গঠন করার জন্য কোন উস্তাদ লাগে, মুআল্লিম লাগে, শিক্ষক লাগে। এই শিক্ষককে কোন কোন দেশে পীর নাম দিচ্ছে বা শায়েখ মুর্শিদ নাম দিচ্ছে, এর নামে কিছু আসে যায় না। আসল তো আমার কাজ দেখা দরকার, আমার কাজটা কি? কাজ হলো এখলাস অর্জন করা। এখলাস মানে কোন কাজ করবো সেফ আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কেউ জানুক, দুনিয়ার কেউ শুনুক, দুনিয়ার কেউ আমার সুনাম করুক, প্রশংসা করুক, এটার দিকে আমার মন না থাকে, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই কোনো আমল করা। হযরত হাকিমুল উম্মত মাওলানা ফারুক রহমতুল্লাহ আলাইহি বলেন, এখলাস কে সাথ থোড়া সা আমল ভি কবুল হো জাতা হয়, এখলাসের সঙ্গে মানুষ ছোট্ট একটা আমল করে সেটা অনেক বড় হয়ে যায় আল্লাহ পাকের দরবারে যখন সেটা কবুল হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? মিরকাতুল মিসকাত কিতাবে মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি বলেন যে পূর্ববর্তী কোন এক নবীর এক উম্মত রাস্তা দিয়ে কোথাও যাওয়ার সময় সে দেখতে পেল যে টিলার টিলা বালু পাহাড়কে পাহাড়ের মতো, সেই লোকটা রাস্তার মধ্যে বলতেছে হে আল্লাহ, একলা একলা বলতেছে হে আল্লাহ, এই পরিমাণ খাদ্যশস্য যদি আপনি আমাকে দান করতেন তো সবটা আপনার খুশির জন্য সন্তুষ্টির জন্য আমি দান করে দিতাম। আল্লাহ পাক ওই জমানার নবীর নিকট ওহি নাজিল করলেন, হে নবী আপনার ওই উম্মতকে বলেন ও যে একলা একলা গোপনে এটা বলছিল আমি আল্লাহ তো শুনছি, আমি তো দেখছি, এই পরিমাণ দান করার সব আমি ওকে দান করে দিলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই জন্য এক লাখ অর্জন করা কি জরুরি না? এক লাখ কার কাছে অর্জন করব? কোন চোরের কাছে, ডাকাতের কাছে, কোন দুষ্ট দুষ্কৃতিওয়ালা মানুষের কাছে, কোন ভালো মানুষের কাছে যে আল্লাহর ভয়ে কাঁপে, যার অন্তর আল্লাহর মহব্বতওয়ালা, আখেরাতের ফিকিরওয়ালা, জিন্দিগি রসুল্লাহ সাল্লাহ আলাইহি সুন্নতের আলোকে আলোকিত, এইরকম কারো কাছ থেকে শিখতে হবে না, জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, বারবার তিনি আমাকে সংশোধন করবেন, এইরকম ক্ষমতা তার হাতে আমার অর্পণ করতে হবে। রাস্তায় একজন মানুষ আপনাকে দেখে বললো হে মিয়া এটা করলেন করে সেইখানে আপনি তওবা করেন, আর সেই লোক বললো যে আপনি বলার কি আমাকে, কিন্তু স্কুলের টিচার যদি আপনাকে বলে হে ছেলে এর সঙ্গে দুর্ব্যবহার করবে কোনো থাম ওকে গালি দিও না, তো আপনি চুপ হইতে বাধ্য কেন? আপনি যখন স্কুলের ছাত্র, আপনি মাদ্রাসার ছাত্র, তা আপনি উস্তাদকে মানতে বাধ্য। অনুরূপভাবে আমার প্রিয় বন্ধুরা, জীবনের ভুল ত্রুটিগুলো সংশোধন করে দেওয়ার জন্য যোগ্য এখন উস্তাদ দরকার হয়। সে উস্তাদের কাছে আমার নিজেকে উদ্যোগ নিয়ে ক্ষমতা অর্পণ করতে হবে, আমার ভুল ত্রুটিগুলো আপনি ধরায় আনলেন, আপনি আমাকে সংশোধন করে দিলেন। যেমন যে রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে হজ করতেছিলেন, হযরত ফজর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুন্দরী মেয়েরা যাইতেছে, উনি ওই দিকে তাকায় দেখতেছেন, রসুল্লাহ সাল্লাহ ইসলাম তার গর্দানটা ধরে এরকম ঘুরে দিলেন আরেকদিকে। তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘটনা দেখলেন তিনি বললেন হে আল্লাহর রসুল, আপনার চাচা তো ভাই ফজর ইবনে আব্বাসের গর্দান ধরে আপনি যে ঘুরে দিলেন, লিমা লাউমাইতা উনুকা ইবনে আম্মিকা, ব্যাপার কি? রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন এদিকে কিছু সুন্দরী মেরে যাইতেছিল আর ও ওইদিকে তাকাইতেছিল, এই গুণা থেকে বাঁচানোর জন্য ওর গর্দানটা আমি ঘুরে দিলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? একবার এক সাহাবি যিনি বদর যুদ্ধে অংশগ্রহণকারী বড় মর্যাদা সম্পন্ন সেই সাহাবি, বুখারীতে যে হাদিস আছে, ওই সাহাবি নিজের গোলামকে মারতেছিলেন, কালা কুনতু আজরিবু গোলামান লি, আমার এক গোলামকে আমি মারতেছিলাম, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবির নাম, বলেন যে হঠাৎ আমি শুনলাম পিছন থেকে এক আওয়াজ আসতেছে, ইয়া আবা মাসউদ লাল্লাহু আকবার আলাইকা মিনকা আলাইহি, হে আবু মাসউদ তুমি যতটাই গোলামের উপর ক্ষমতা ধর, মহান আল্লাহ এর চেয়ে তোমার উপর বেশি ক্ষমতা ধর। হযরত আবু মাসউদ আনসারী বলেন আমি পিছনের দিকে তাকাইলাম, দেখলাম যে ফাইজা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে তো আওয়াজটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কাঁদে উঠলাম, আমি তখন তওবা করলাম এইভাবে যে আমি বললাম যে হে আল্লাহ রসুল তুয়া হুরুন লিবাদিল্লাহ, এই গোলামকে আল্লাহর জন্য আমি আজাদ করে দিলাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তখন বললেন যে হে আবু মাসউদ লাউলাম তাফাল এই গোলামকে সন্তুষ্ট করার জন্য এই মুহূর্তে তুমি যে আঘাত করে দিলে, এইটা তুমি যদি না করতা তাহলে জাহান্নামের আগুন তোমাকেও গ্রাস করতো। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের জীবনে যখন যেখানে যে কোনো ভুল ত্রুটি দেখতেন তাদেরকে শুধরাইতেন, তাদেরকে সংশোধন করতেন। এটাকে কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ওয়া ইউযাক্কিহি ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাতা। আমার আল্লাহ পাক বলেন, আমার নবী তার সাহাবীদেরকে কোরআনে পাকের তালিম করেন, হিকমত মানে সুন্নাহ তার জীবন আদর্শের তালিম করেন, মানে কমপ্লিট ইসলামের তালিম করেন। এবং ওই ইউযাক্কিহিম, এবং জীবনের যে কোনো ক্ষেত্রে তাদের মধ্যে কোনো ভুল ত্রুটি দেখলে সেটার তাসকিয়া করেন, ইসলাহ করেন, সংশোধন করেন, পরিবর্তন করেন। তো তাসকিয়া নাই কোরআন হাদিসে এটা বলার কোন সুযোগ নাই। আর এই তাসকিয়ার নাম আজকে দুনিয়ার বর্তমান সময়ের বা নিকটবর্তী যুগের ওলামারা না, বরং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই পর্যন্ত এই তাসকিয়ার সাবজেক্টকে তাসাউফ নামে অভিহিত করতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে এই যে এই বিষয়টা নিয়ে কিছু লোক, কিছু মুসলমান ভাইদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকা, যেটা কোনোই কাম্য বিষয় না। একটা এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে থাকি যেটা আমাদের আমল নামকে আরো বিপদগ্রস্ত করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ভুল দান করেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, যারা আমার সীমা অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে, তো তাদের তো ঠিকানা জাহান্নাম। কিন্তু যেই বান্দারা আমি আল্লাহকে ভয় করতে থাকে, নফসের কথা মানে না, মনের খেয়াল আর আবেগ আর যজ্ঞার উপর চলে না, দুনিয়ার কারো দিকে নজর উঠায় না, আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে আর আমি আল্লাহর হুকুমের অধীন জিন্দগি চালায়, আল্লাহ পাক বলেন যে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিঃসন্দেহে তাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আমার ভাইরা সকলে হিম্মত করি যে আমরা ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব, আমরা জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করব, আমরা সুন্নত মোতাবেক নামাজ পড়ার চেষ্টা করব, আমরা সুন্নত মোতাবেক দাড়ি রাখার চেষ্টা করব। অনেক ভাইরা মুসলমান কিন্তু দাড়ি রাখাকে গুরুত্বপূর্ণ মনে করেন না, কোথা থেকে তারা এরকম ভুলের মধ্যে পড়ে গেছেন তা আমরা বলতে পারি না। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, আল্লাহ পাক যত নবী রসুল পাঠাইছেন প্রত্যেক নবী রসুলেরই আদর্শ ছিল যে মোট ছোট করা, দাড়ি বড় করা, হাতের নখ পরিষ্কার করা, বগলের পশম পরিষ্কার করা এবং নাভির নিচে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বয়ান আমাদেরকে দিচ্ছেন এই জন্য যে আমরা যেন এই আমলের দ্বারা নবী রসুলদের সুন্দর জীবনের নিকটবর্তী নিজেদেরকে বানায়, যাতে কাল কেয়ামতের ময়দানে আমাদের নাজাত এবং মুক্তি সহজ হয়ে যায়। আল্লাহ পাক দেখতে পান যে এই বান্দাদের জিন্দেগি এবং এদের এদের চির সুরত্ব আমার নবী রসুলদের সঙ্গে খুব মিলে, অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ভারতে এক ইংরেজি শিক্ষিত ব্যক্তি ইংরেজ আমলে হযরত খাজা আজিজুল হাসান মজদুর রহমতুল্লাহ আলাইহি যখন দাড়ি রাখলেন, তো অফিসের বন্ধুরা তিরস্কার করতে শুরু করলো। হাকিমুল উম্মত থানবীকে তিনি যখন জানাইলেন, হযরত থানবী উত্তরে লিখলেন, খাজা সাহেব ওদেরকে তিরস্কার করতে দেন আর আপনি দাড়ির উপর অটল রাখেন, অটল থাকেন, কাল কেয়ামতের ময়দানে এই তিরস্কারের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে অনেক বড় পুরস্কার দান করবেন। হযরত খাজা আজিজুল হাসান মজদুর রহমতুল্লাহ আলাইহি বললেন, আলহামদুলিল্লাহ, তাহলে আমি দাড়ি রাখলাম। এবং তিনি একটা ফত নিজে সহজাত কবি ছিলেন, তখন তিনি এক কবিতা বললেন যে আমি এই দাড়ি রাখলাম, কেয়ামতের দিন রব্বুল আলামিনের সামনে দাড়ি নিয়ে হাজির হব এবং বলবো, তেরে মেহবুব কি আরব তবাহত লেকে আয়া হো, হাকিকত স্তুতি কর দে মাই সুরত লেকে আয়া হো। হে আল্লাহ, আমি আপনার নবীর দাড়ির মতো দাড়ি বানায় আসছি, হায় আল্লাহ সেটা তো অরিজিনাল এবং খাঁটি, আর আমারটা তার নকল, সে আসলের বদলে নকল, তো হে আল্লাহ আপনি কবুল করেন, আমার মুক্তির ইন্তজাম করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় মুর্শিদ আরেবিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে, নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে, আল্লাহ কে মিলাতে হে সুন্নত কে রাস্তে। আমার প্রিয় বন্ধুরা, সুন্নতের রাস্তা ধরবা, এই সুন্নত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, এই সুন্নত তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। ইহুদি খ্রিস্টানদের তরিকার দ্বারা আমরা জান্নাতের রাস্তা সুগম করতে চাই কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে কামিল নূর এবং কামিল বুদ দান করেন এবং তমাম বিভ্রান্ত থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে নিঃসন্দেহে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে কবুল করেন। এই খাজা আজিজুল হাসান মজদুর রহমতুল্লাহ আলাইহি তিনি যখন দাড়ি রাখলেন, যে তিনি ছিলেন ডিপটি কালেক্টর, সেই ইংরেজ আমলে ব্রিটিশরা যখন ভারত শাসন করত ওই সময়, একবার ডিপটি কালেক্টর কালেক্টরদের বিরাট একটা সম্মেলন হচ্ছে, সেখানে সকলেই আইসা যার যার সিটে বসে গেছে, যার যার চেয়ারে বসে গেছে, ভাইসরয় উনিও হাজির, কিন্তু খাজা আজিজুল হাসান মজ্জু তিনিও একজন ডিপটি কালেক্টর, যিনি দাড়িওয়ালা, বাকি সব দাড়ি ছাড়া। খাজা সাহেবের আসতে একটু দেরি হয়ে গেছে, তো তিনি যখন আসছেন যে ভয়সরয়, যে ইংরেজের ভয়সরয়, উনি দাঁড়ায় গেছেন খাজা সাহেবের সম্মানার্থে, এবং তাকে ওই সাধারণদের পাশে বসতে দিলেন না, একটা চেয়ার আনায় একদম নিজের পাশে বসাই গেলেন। পরে মিটিংয়ের এক পর্যায়ে কোন ডিপটি কালেক্টর উঠে দাঁড়া প্রশ্ন করলেন, মাননীয় ভয়সরয়, আমরা সকলে এখানে ডিপটি কালেক্টর, আমাদের সকল ডেপুটি কালেক্টরের জন্য এখানে এই সারিতে চেয়ার দেওয়া আছে, আমরা যেখানে সকলে নিজ নিজ আসন গ্রহণ করলাম, খাজা সাহেব তিনিও তো আমাদেরই একজন, কিন্তু আপনি তাকে আলাদাভাবে নিজের কাছে নিয়ে বসাইলেন, তার এই বিশেষত্বটা কি সেটা আমরা বুঝতে পারলাম না। ভয়সরয় তখন বললেন, না, তোমাদের মধ্যে এবং তার মধ্যে পার্থক্য আছে, তোমরা আমরা ইংরেজদের গোলামীকে প্রাধান্য দান করত, আমরা দাঁড়িয়ে রাখি না, তোমরাও দাঁড়িয়ে রাখো না, আমাকে আমাদেরকে খুশি করার জন্য তোমরা এই সুরতার ভূষা, এই ব্যাস ভূষা ধারণ করত। আর এই মানুষটাকে দেখলাম যে তিনি মুসলমান, অরিজিনাল মুসলমান, তিনি আমাদের পরোয়া করেন নাই, তার নবীর ভালোবাসাকে তিনি প্রাধান্য দান করছেন, এজন্য তাকে সম্মান করা আমাদের কর্তব্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা, লিল্লাহি ইজ্জতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জত তো আল্লাহর হাতে, ইল্লা ইজ্জত আল্লাহর রসূলের জন্য, ইজ্জত আল্লাহ ও রসূলকে মানবে ওয়ালাদের জন্য। আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে আমেরিকাতে একজন শিখ সেনাবাহিনীতে ভর্তি হওয়ার চেষ্টা করলেন এবং তিনি সেখানে ইন্টারভিউ দিলেন, ইন্টারভিউতে তিনি একদম কামিয়াব, কিন্তু যিনি ইন্টারভিউ গ্রহণ করলেন সে অফিসার বললেন যে আপনার তো সবই ভালো, তবে আপনি শিখ আর আপনার মুখ ভর্তি দাড়ি, এই কারণে সেনাবাহিনীতে চাকরি হবে না। তো উনি বললেন যে আমি এরকম লক্ষ লক্ষ চাকরি বিসর্জন দিতে পারি, কিন্তু আমার ধর্মগুরু গুরু নানকের দাড়ি আমি বিসর্জন দিতে পারি না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার মুর্শিদ রহমতুল্লাহ আলী বলেন, মুসলমানরা দুনিয়ার সকলের উপরে আমরা আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি, তবেই তো আমরা মুসলমান, দুনিয়ার কোনো কিছুকে আমরা এতটা গুরুত্ব দিই না, বরং সব কিছুর ঊর্ধ্বে আমরা আল্লাহ রসুলকে জানি। তো একজন শিখ তার ধর্মগুরুর ভালোবাসার শ্রদ্ধার কারণে সে যদি কোনো ক্রমে যে দাড়ি বিসর্জন দিতে রাজি না, লাখ চাকরি বিসর্জন দিতে রাজি, দাড়ি বিসর্জন দিতে রাজি না, তাহলে তুমি আমি মুসলমান হইয়া রসুল্লাহ সাল্লাহ আলসেন দাড়িকে কিভাবে বিসর্জন করতে পারতেছি, কিভাবে আমাদের জন্য হিম্মত হচ্ছে। এরপরে ওই শিখটা ওই রুম থেকে বের হয়ে গেলেন, তারপরে বাইরে অফিসের মধ্যে দেখতে পাইলেন বিরাট ছবি দাড়িওয়ালা। ওই শিখ জিজ্ঞাসা করলেন, ইনি কে? ওরা বলল, ইনি যিশু, মানে হযরত ঈসা আলাইহিস সালাম। বলে, তার মুখে দাড়ি? হ্যাঁ, আমাদের নবী তো তিনি, তার মুখে, সব নবীর মুখে দাড়ি থাকে, আমাদের নবীর মুখেও দাড়ি আছে। আচ্ছা, এই লোক আবার সে আগের ইন্টারভিউ রুমে গিয়ে ঢুকলেন এবং ওই অফিসারকে পত্র বললেন যে বাইরে দেখলাম এক দাড়িওয়ালা ছবি আছে, এটা নাকি যিশুর ছবি, আপনাদের ধর্মের নবী। বলে, হ্যাঁ, তিনি আমাদের ধর্মের নবী, ঈসা আলাইহিস সালাম, আমরা যাকে যিশু বলি। তো তার মুখে দাড়ি সেটা অপরাধ হলো না, আর আমি মুখে দাড়ি রাখলাম, অপরাধ হয়ে গেল, আমার চাকরি হলো না। অফিসার মাথা নিতে বললেন, বললেন চলো তোমাকে চাকরি দিয়ে দিলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তার ধর্মের আদর্শ এবং ধর্মগুরুর মর্যাদাকে সমুন্নত রাখার উচিলায় তার চাকরির মর্যাদা পর্যন্ত নসিব হয়ে গেল। তার স্বার্থে কোন কারণে মুসলমান আজকে আমরা আমাদের মুখে দাড়ি রাখতে লজ্জাবোধ করি, কালকে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এ দাড়ি মুন্ডন অবস্থা আমরা উঠব কিভাবে? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুনা, তোমাদের মৃত্যু হবে ওই রঙে যেই রঙে তোমরা জীবন যাপন করো। আর হাসরের মাঠে উঠবে তোমরা ওই রঙে যেইভাবে যেই রং নিয়ে তোমরা মৃত্যুবরণ করো, যে হালতে তোমরা মৃত্যুবরণ করো। তাহলে হাদিসের আলোকে দাড়ি মুন্ডানো অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে হাসরের মাঠে তো দাড়ি মুন্ডানো অবস্থায় উঠতে হবে। এই হালতে আমরা মহান আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে? আর প্যারা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শাফাত পাওয়ার জন্য আমরা হাজির হব কিভাবে, প্রাপ্তি হব কিভাবে? প্রিয় বন্ধুরা, আজকে সময় থাকতে আমাদের কি এটা চিন্তা ভাবনা করা উচিত না? অনেক বন্ধুরা কেন যে কোন কোন বড় আলেম দিনের কাছ থেকে খবর পাইলেন যে কিছুমাত্র একটুখানি যে সামান্য সামান্য একটু হালকা হালকা আধা কর এক কর পরিমাণ থাকলেই যথেষ্ট হবে, খালি দেখা গেলেই হবে। আমার প্রিয় বন্ধুরা, যারা আপনারা এটা বুঝছেন যে এটা ইমাম মালিক রহমুল্লার কথা না, এটা ইমাম শাফি রহমুল্লার কথা না, এটা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমুল্লার কথা না, এটা হযরত ইমাম আবু হানিফার কথা না, দুনিয়ার কোন দিগ্গজ আলেম দিনের কথা না, জানি না আপনারা কুচ্ছে কি কথা পাইছেন, এইরকম একটা কথা। অথচ প্যারা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শিক্ষা দিচ্ছেন না উজুর যে সুন্নত গুলো, উজুর যে আমল গুলো, পুরো চেহারা ধোয়া, চেহারা পূর্ণ ধোয়া, একটু যদি খালি থাকে উজু হবে না, হাত পূর্ণ ধোয়া একদম তনয় পর্যন্ত, পা পূর্ণ ধোয়া টাকনু সহ, তনয় সহ ধোয়া, টাকনু সহ ধোয়া। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজুর এই তরিকা বাতলাইতে গিয়ে বলছেন যাদের দাড়ি থাকে তো তাদের জন্য সুন্নত তরিকা হল যে যখন চেহারা ধুবে তখন ওই সময় এক এরকম এক কোষ পানি হাতের মধ্যে নিয়ে নিচের থেকে দাড়ির ভিতরে এইভাবে দিয়া ফের আঙ্গুল দিয়ে এইভাবে খেলাল করা এবং এই কথা বলা, হা কাজা আমরানি রব্বি, এটা আল্লাহ রসুলের হাদিস শোনাচ্ছি আপনাদেরকে যে হা কাজা আমরানি রব্বি, এইভাবেই নির্দেশ করছেন আমাকে আমার রব্বুল আলামিন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এইভাবে খেলাল করতে যে বললেন যে দাড়ি যদি একদমই আধা ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ থাকে ওটার ভিতরে নিচের থেকে এরকম আঙ্গুল ঢুকে খেলাল করবেন কিভাবে আমার প্রিয় বন্ধুরা আমাকে বুঝায় বলেন। তাহলে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যে উজু যে শিক্ষা দিলেন সে দাড়ির খেলাল করার এই সুন্দর যদি আদায় না করা হয় সে উজু কমপ্লিট হলো না ইনকমপ্লিট হলো? তাহলে আমরা কি রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামকে মডেল মানি না? লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বদিকে দিক দিগন্তে তোমাদের জন্য চমৎকার নিখুঁত নির্দা উত্তম মডেল মজুদ নমুনা মজুদ। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন আমাদের জীবনটাকে, কর্মটাকে, আচরণকে, সিরত সুরত সবকিছুকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মডেল মোতাবেক সাজানোই কি আমাদের কর্তব্য না? যে নাকি যুক্তির যাতা করলে পিষ্ট হইতে থাকা আমাদের কর্তব্য, সেটাই কি আমাদের সফলতার পথ হবে? আমার প্রিয় বন্ধুরা, এগুলোকে ভাবতে বলি। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ঘটনা, একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সে তদানীন্তন পারস্যের দুইজন দূত যখন হাজির হল মদিনা মুনাব্বারাতে, দুইজনেরই মোজ বড় বড় আর দাড়ি একদম মুন্ডানো, রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং তিনি অত্যন্ত কষ্টের সাথে বললেন, যে রাগান্বিত হয়ে বললেন, মান আমারা কুমা বিহাজা, তোমাদেরকে এইভাবে নির্দেশ করছে কে? তারা বলল আমার না বিহাজা রব্বুনা কিসরা, কিসরা মানে পারস্য, আমাদের পারস্যের রব আমাদেরকে এইভাবে করার জন্য নির্দেশ করছেন। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল উত্তরে বললেন ওয়ালাকিন আমারানি রব্বি বেফায় রেহিয়াতি ও কাছে সারিনি, কিন্তু আমার রব তো আমাকে নির্দেশ করেছেন দাড়ি বাড়ানোর জন্য, মোট ছোট করার জন্য। শুনতেছেন কি বন্ধুরা, এগুলো তো সব রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন অবস্থা থেকে আমার মুসলমান ভাইদেরকে শোনাচ্ছি। আমার প্রিয় বন্ধুরা, ইহুদি খ্রিস্টানদের জীবন আমাদের মুক্তির সনদ না, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই আমাদের জন্য মুক্তির সনদ। করিম কুমতুম কাফে বুর আল্লাহ ফাত্তাবিউন ইহবিবকুমুল্লাহ, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন হে রসুল আপনি ঘোষণা করে দেন না যে যদি তোমরা আল্লাহকে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক চাও, আল্লাহর নৈকট্য চাও, তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমাকে ফলো করো, আমার ফলোয়ার হো জীবনের সবকিছুর ক্ষেত্রে। আমার প্রিয় বন্ধুরা, এই বিষয়টাকে হালকা করে দেখার সুযোগ কোথায় আছে? যখন আমরা সাহাবিদেরকে অনুসরণীয় মনে করি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্দেহে ইসলাম মানার ক্ষেত্রে, আল্লাহর রসুলের অনুসরণের ক্ষেত্রে সারা দুনিয়ার সকলের চেয়ে অগ্রগামী। একবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে সওয়ার, তার গোলাম তার পিছনে বসা, কোথাও চলছেন তিনি, সফরে যেতেছেন, সফরের দিকে সফরের মধ্যে আছেন, হঠাৎ করে এক জায়গা এই বিখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে উমর তিনি উটের থেকে নামলেন, রাস্তার পাশে এমন ভাবে বসলেন যে মনে হচ্ছে তিনি পেশাব করতেছেন, পেশাব করবেন, কিন্তু আবার একদম উঠে গেলেন, বসলেন তৎক্ষণাৎ উঠে গেলেন, আবার উটের পিঠে চড়লেন। তার যে সাথী, তার গোলাম, তিনি তাকে বললেন যে হে আব্দুল্লাহ ইবনে উমর, কি বিষয়টা? আমি তো কিছুই বুঝলাম না। আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি নবীর সাহাবি, আমি তো মনে করছিলাম যে আপনি এখানে উটের থেকে সফরের হালতে নামছেন তো জরুরি কোনো কাজে, আমি ভাবছিলাম আপনি পেশাব করবেন, কিন্তু আপনি পেশাব তো করলেন না, বসলেন তো উঠলেন, আবার উটের পিঠে চললেন, এই কাজটা কেন করলেন আমি কিছুই বুঝতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি না বুঝলে কি হবে, আমি তো বুঝছি, সেটা হলো এই যে এই রাস্তায় আমি একবার আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর করতেছিলাম, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম উটের পিঠে তিনি ছিলেন, হঠাৎ নামলেন, ঠিক যেই জায়গাটা আজকে আমাকে বসতে দেখলাম, আমার রসুলকে দেখলাম তিনি এখানে বসলেন, আবার এখান থেকে উঠলেন, আবার উটের পিঠে চড়লেন। আমি মনে করছিলাম তোমার মতো যে হয়তো তিনি পেশাব করবেন, কিন্তু পেশাব করেন নাই, বসছেন, তার পরক্ষণে উঠে গেছেন। তার জীবনের সেই আদর্শটাকে ফলো করার জন্যই আজকে ঠিক আমি কেমনটাই করলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এমন একটা বিষয়, এটার উপর আমল না করলে কোনো গুনাহ তো হইত না, এটা কোনো ফরজ ওয়াজিব বিষয় তো ছিল না, কিন্তু সেই বিষয়টার অনুকরণে নিজেকে ধন্য মনে করাও কর্তব্য মনে করলেন এবং সফলতার পথ মনে করলেন, সফলতার সনদ মনে করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সব নবী রাসূলদের চেহারা দাঁড়িয়ে ছিল, হ্যাঁ, আর সুন্দর চেহারা ছিল, দাড়ি নিয়ে তাদের চেহারা সুন্দর ছিল, কোন নবী রসুলের চেহারা আল্লাহ পাক অসুন্দর করেন নাই, দাড়ি যদি অসৌন্দর্যের কোনো বিষয় হতো কোন নবী রসুলের মুখে আল্লাহ পাক দাড়ি রাখতে দিতেন না, কিন্তু সেই দাড়িটা নিয়ে পর্যন্ত আমরা প্রশ্ন আর বিতর্ক তৈরি করতেছি, এটাই কি ঈমানের পথে অগ্রগতির আলামত? আমাদের আমার প্রিয় বন্ধুরা অনুরোধ করব, আমরা আমাদের নামাজকে সুন্দর করি, আমাদের আমলকে সুন্দর করি, আমাদের জীবনকে গুণামুক্ত করার চেষ্টা করি। এক একটা গুণা থেকে বাঁচা লাখ কোটি নফল এবাদতের চেয়ে বেশি বড়। আমি গতকালই হাদিস শরীফ পড়ছিলাম, যে কয়টা বলি ভাই, উফু ইয়া আল্লাহ, বল ভাই আমি তো জানি না যে কয়টা বলি। আল্লাহ তাআলা আপনাদের কি উচ্চ মর্যাদা দান করেন ভাই। আমাকে সেজন্য এসব কালকে শুনেছিলেন যে আমাদের এখানে মুসলমান ভাইরা এরকম যে আলোচনা করলে জুমে বসে শুনতে পারেন। আপনারা আলহামদুলিল্লাহ এত বেশি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে জুমে বসেছিলেন, যার কারণে আমার খেয়ালই হয়নি যে এখন বারোটাও বাজতে পারে, সাড়ে বারোটা তো দূরের কথা। যাই হোক, তো আমার কথা সংক্ষেপ করি, তো এই হাদিসটা আমি যেহেতু পড়ছিলাম কালকে, আর পুরোটা পড়ি নাই, বস ওই একটা অংশই বলছিলাম, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি সব গুনাহ থেকে বাঁচো, দূরে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতওয়ালা। সব লোকদের মধ্যে যে গুণামুক্ত সে ইবাদতে সবচেয়ে অগ্রগামী, এ হাদিসের আলোকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, অনেক মানুষ এরকম আছে দুনিয়ার ইবাদত সব করে কিন্তু চোখ হেফাজত করে না, জবান হেফাজত করে না, গুনার কাছ থেকে বাঁচে না, এই লোক কোনো ক্রমে অগ্রগামী না। ঢাকাতে দেখা হলো এক বন্ধু মানুষ, তো হাসতে হাসতে আমাকে এসে দোয়া দিলেন এবং বললেন, আর খুব গরম মুসাফা করলেন এবং বললেন যে দোয়া করবেন, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ এই 10 বার হইতেছে আমার, 10 বার মানে হজে যেতেছে, কিন্তু আল্লাহর বান্দার এখনো মুখে দাড়ি নেই। আরে জালেম, তুমি পয়লাবার হজ করছো এটা ফরজ, বাকি সবগুলো নফল হজ, এরকম লক্ষ কোটি নফল হজের চেয়ে তোমার দাড়ি রাখার মর্তবা বড়, কারণ দাড়ি রাখা তো ওয়াজ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হানাফি মজাব ওয়াজ, কোনো কোনো মস্তানিয়া তো একটু মতভেদ আছে, যেমন ইমামের পিছনে আলহামদুলিল্লাহ সূরা পড়বো কি পড়বো না, এই একটা বিষয় হঠাৎ ঢুকলো এখানে, কিন্তু এটার উপর আলোচনা করলে তো অনেক সময় লাগবে। কারো যদি শুনতে ইচ্ছা করে প্রাইভেসিতে বসবেন, তো আমি শোনাবো ইনশাআল্লাহ তাআলা। অনেকে মনে করে হানাফিরা জোরসে এসে করছে আরম্ভ করলে আমল, আরে ভাই আল্লাহর বান্দা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ, ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহ যখন মৃত্যু হয়, ইন্তেকাল হয়, তখন ইমাম শাফি রহমুল্লাহর জন্ম, আর ইমাম মালিক রহমুল্লাহ ইমাম আবু হানিফার সমসাময়িক, আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ ও শিষ্য, আর ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম আবু হানিফার শিষ্য, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ এর শিষ্য। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একমাত্র তাবেঈ চার ইমামের মধ্যে, আর তো কেউ একজনও তাবেঈ না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যদি তাবেঈ ধরেন, বাকি দুজন তো তবে তাবেঈ, তারা তো তাবেঈ না। যে সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, দীন ইমানের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ জমানা আমার জমানা, এরপরে এরপরের জমানা, এরপরের জমানা। তার মানে সাহাবাদের জমানা, তাবিদের জমানা, তবে তাবিদের জমানা, তিন জমানাতে রসুল্লাহ সাল্লাহ আলাইহি খায়রুল কুরুন বলছেন। আর সেই সময় আসছেন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন কয়েকজন সাহাবি পর্যন্ত, আর তাবিরা তো অনেকেই ছিলেন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। তো তার ব্যাপারে এমন এমন কথা, যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ পাক আমাদের সকলকে ভুল পথ পরিহারের তৌফিক দান করে। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান্নাস, সব গুনাহ থেকে বাঁচা সবচেয়ে বড় ইবাদত। আজকে দুর্বলতার জমানায়, ব্যস্ততার জমানায়, কমজোরির জমানায় আমরা তো এত বেশি আমল ইবাদত করতে পারি না। আমার প্রিয় বন্ধুরা, অন্তত গুনাহ থেকে বাঁচতে পারলে সেটা আমাদের জন্য মস্ত বড় ইবাদত হবে। আল্লাহ পাক সেই গুনাহ থেকে বাঁচার হিম্মত তৌফিক আমাদেরকে দান করে। অনেক মুসলমান ভাইয়েরা নামাজ বাদ দিয়ে টেলিভিশনে বসে থাকেন, আপনি বলেন এটা কি আপনার জন্য কল্যাণকর, এটা আপনার জন্য সম্মানজনক, এটা আপনার জন্য বরকত নাজিল হওয়ার রাস্তা, রহমত নাজিল হওয়ার রাস্তা, এই আমল কি জান্নাতের গেট খুলে দিবে, এই আমলটা জাহান্নামের আগুন নিভিয়ে দিবে? প্রিয় বন্ধুরা, দূর পথ থেকে ফিরে আসছি আল্লাহ পাকের হুকুমের অধীন সুন্দর জীবন সাজানোর আর কি চেষ্টা করি, এখনই তওবা করি, এখন থেকে সুন্দরভাবে জীবনকে গড়ি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন এবং কবুল করেন। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم. দোয়া করেন ভাই সকল, এটা একটা ব্যবসায়ী এলাকা মনে হয় না? সুবহান, অনেক ভাইদের কুরবানি হয়ে আল্লাহ তাআলা যারা আজকে কুরবানি স্বীকার করছেন, ব্যবসায়ীতে দোকানপাট বন্ধ রেখা দিনের কথা শোনা দিনই মাহফিলকে যারা অগ্রাধিকার দিচ্ছেন, আল্লাহ তাআলা দুনিয়া আখেরাতে সীমাহীন বরকত তাদের সকলকে দান করেন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك ومن النار. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا، وكره إلينا الكفر والفسوق والعصيان، وكره إلينا الكفر والفسوق والعصيان، وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. رب اغفر وارحم انت خير الراحمين، رب اغفر وارحم انت خير الراحمين، رب اغفر وارحم انت خير الراحمين. আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আয় আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেন, আয় আল্লাহ আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, আয় আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, আয় আল্লাহ আমাদেরকে কামিল ঈমানি জিন্দেগি নসিব করেন। আপনার মহব্বত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদেরকে খুব দান করেন, অন্তরকে নূর দ্বারা আপনি পরিপূর্ণ করে দেন, জিন্দেগিকে সুন্নতের নূরে আপনি আলোকিত বানায় দেন, তমাম গুনাহ থেকে হিম্মত তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ হালাল রুজি রোজগারের হালাল রোজগারের রাস্তা আমাদের জন্য খুলে দেন, আমাদের রোজগারে খুব বরকত সৃষ্টি ফরমান, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত সৃষ্টি ফরমান, আমাদের অসুস্থ লোকদেরকে আপনি সুস্থ করে দেন, ঋণ দর্শকদের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, যারা বেকার করে আছে তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, আল্লাহ সম্মানজনক কোনো রোজগারের ব্যবস্থা করে দেন, আল্লাহ এই মাঝমাতে যারা শরীর হয়েছেন সকলকে কবুল ফরমান, সকলকে আপনি মাফ করে দেন, এই মাহফিলে যারা আয়োজক ব্যবস্থাপক তাদেরকে দুজাহানি সম্মানিত করে পুরস্কৃত করেন, আরো বেশুমার দিনে খেদমতের জন্য তৌফিক দান করেন, আল্লাহ আপসে খুব মজবুত ভাবে জুড়ে থাকার জন্য, মহব্বতের সাথে জুড়ে থাকার জন্য তৌফিক দান করেন, পারস্পরিক সহযোগিতাকে আরো ত্বরান্বিত করেন, আরো আল্লাহর ভিতরে বরকত দান করেন, উন্নতি অগ্রগতি নিশ্চিত করেন। আল্লাহ এই মাহফিলের খাতিরে যে সকল ভাইয়েরা আজকে এই ব্যবসা বাণিজ্য দোকানপাট ইত্যাদি ত্যাগ স্বীকার করছেন, কোরবানি স্বীকার করছেন, আল্লাহ তাদের সকলের দোকানপাটের ব্যবসা বাণিজ্যে আল্লাহ অকল্পনীয় বরকত আপনি নিশ্চিত করেন, বেশুমার বরকত দান করেন, তাদের দিনই জিন্দিগিতেও তারা কি নিশ্চিত করেন, মালে দৌলতেও তারা কি উন্নতি অগ্রগতি আপনি নিশ্চিত ফরমান। আল্লাহ এই মাহফিলে তারা অংশগ্রহণকারী যারা এখানে বয়ান করলেন বা শ্রবণ করলেন সকলকে আপনি কবুল করেন, আল্লাহ আমাদের সকল সকলের জিন্দিগির গুনাহ মাফ করেন, আল্লাহ আমরা আপনার নিকট তওবা করি এবং ক্ষমা চাই, হে করিম মালিক আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদেরকে আপনি মাফ ফরমায়া দেন। আল্লাহ ওয়াহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনি যে সকল আয়াতে কারিমা নাযিল করছেন সেগুলোর ক্ষেত্রে সাহাবায়ে কেরাম বলছিলেন যে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা কি শুধু ওয়াহদীর জন্য না সব মুসলমানদের জন্য? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বল্লিল মুমিনিনা আম্মা, কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনদের জন্য এই আয়াতে পাকের ঘোষণা এবং সুসংবাদ। হে আল্লাহ আপনি বলছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না, আমরা আল্লাহ আপনার ঘোষণা আপনার হুকুমের কারণে হে আল্লাহ আমরা কেউ আপনার মতো দয়াভরের রহমত থেকে নিরাশ না, হে আল্লাহ আমরা আপনার রহমতের দিকে তাকায় আছি, হে দয়াবান হে মেহরবান, হুকলে সান ইমাম দাদর কুয়েতু সায়ন লিল্লাহ জামাল রুয়েতু দস্তে বুসা জানে যে জম্বির মা আফিরি বদস্ত বরবাদ হুয়েতু, হে আল্লাহ আমরা মিসকিন আমরা অপরাধী আমরা গুনাগার, আপনার দুয়ারে হাতির হয়েছে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, হে আল্লাহ আমাদের কাউকে আপনি খালি ফেরেন না, হে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সব গুণা আপনি মাফ করে দেন, ইলাহি আব্দুকাল আসি আতাকা মুকিররাম যুনুব ওয়াকাদ দাআকা فَإِن تَغْفِرْ فَأَنْتَ أَهْلُ لِذَاكَ وَإِن تَطْرُدْ فَمَنْ يَغْفِرْ سِوَاكَ, হে আল্লাহ যদি আপনি মাফ করে দেন তা আপনাকে বাধা দেওয়ার কেউ নাই, আপনি যদি আমাদেরকে তাড়াইয়া দেন তা আমাদের জন্য কোনো গতি নাই, আমাদের জন্য কোনো ঠিকানা নাই, হে করিম মালিক হে মেহরবান হে দয়াবান, আপনি রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমাদের সকলকে মাফ করে দেন, আমাদের জন্য জান্নাতের রাস্তা সুগম করে দেন, আসান করে দেন, নেক আমলের তৌফিক আমাদেরকে দান করেন, সব গুনাহ থেকে হিম্মত তৌফিক আপনি আমাদের নসীব ফরমান, নফসের ধোকায় শয়তানের ধোকায় পড়ে যত ভুল ত্রুটি আমাদের দ্বারা হয়ে গেছে নিজ দয়া হে করিম মালিক হে আরহামুর রাহিমিন আপনি আমাদের সকলকে মাফ করে দেন, আমাদের জন্য জান্নাতের ফয়সালা করেন, আমাদের মা বাবার জন্য জান্নাতের ফয়সালা করেন, আমাদের আওলাদ ফজলের জন্য জান্নাতের ফয়সালা করেন। আল্লাহ এই বৃহত্তর এই তমাম সন্দীপ জুড়ে হাতিয়া জুড়ে যেখানে যেখানে আল্লাহ আপনার বন্দা মন্দিরে শুয়ে আছেন মুসলমান নরনারী সকলকে আপনি মাফ করে দেন, সকলকে জান্নাত দান করেন। আল্লাহ আল্লাহুম্মা রাহমাত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আসলি উম্মাত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ফরিজ আন উম্মাত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উম্মতের উপরে হে আল্লাহ আপনি রহমত নাযিল করেন, হে আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদের সকল পেরেশানি আপনি দূর করে দেন। হে আল্লাহ যে সকল জায়গাতে বিশ্বযুগী আমাদের মুসলমান ভাই বোনেরা জালিমদের হাতে দুশ্মনদের হাতে নির্যাতিত নিষ্পেষিত, আমাদের নির্যাতিত নিষ্পেষিত ভাই বোনদেরকে জালিমদের হাত থেকে হে আল্লাহ আপনি উদ্ধার করেন, হে আল্লাহ আপনি উদ্ধার করেন, হে আল্লাহ আপনি উদ্ধার করেন, হে আল্লাহ তাকে সম্মান তাদের সকলকে সম্মানের সাথে শান্তিময় পরিবেশে নিরাপদে বসবাস করার হে আল্লাহ বীজ কুদরতে আপনি ব্যবস্থা করে দেন। হে আল্লাহ আমাদেরকে মাফ করেন, সকল নেক আশা আপনি আমাদের পুরা করেন, সকল নেক মকসুদ পুরা করেন, আমাদের ঘরে ঘরে শান্তি নাযিল করেন, রহমত বরকত নূর নাযিল করেন, আমাদের ঘরকে নামাজিদের ঘর বানান, সিদ্ধাওয়ালার ঘর বানান, আমার ঘর বানান, আপনাকে মহব্বত জানানো বানান, আপনার আশিক দেওয়ানের না, আল্লাহ আমাদের খানদানের মধ্যে কোনো নমরুদ না পয়দা হয়, কোনো কাফের মুশরিক না পয়দা হয়, কেয়ামত পর্যন্ত আমাদেরকে আমাদের খানদান সকলকে আল্লাহ ইমান ইসলামের উপর কায়েম থাকার জন্য আপনি কবুল ফরমান, আপনার কোনো দুশ্মন আমাদের খানদানের মধ্যে পয়দা না হয়। আল্লাহ এই মেহরবান মালিক, দুনিয়ার যে কোনো প্রান্তে যে কোনো মুসলমান আছে সব মুসলমানকে শান্তিময় এবং ইজ্জতওয়ালা জিন্দেগি দান করেন, সকল মুসলমানকে হেদায়ত হেদায়তের নূরে কামিল নসীব করেন, যারা যে কোনোভাবে গুমরাহিতে বা বিধাতে আক্রান্ত হয়ে গেছে আল্লাহর ওই সকল ভাই বোনদেরকে গুমরাহি থেকে এবং সব বিধায়াত থেকে সমস্ত গরহিত কাজ থেকে আমাদের সকলকে নাজাত দেন এবং হেফাজত করেন। আল্লাহ কামিল হেদায়ত আমাদের সকলকে নসীব করেন। সত্যকে সত্য জানার এবং সত্যকে মানার এবং গ্রহণ করার তৌফিক আমাদের সকলকে দান করেন। আল্লাহ যেটা বাতিল বিভ্রান্তি সেটা গুমরাহি, সেটা গুমরাহি এবং বাতিল জানার এবং বুঝার তৌফিক এবং বুঝ আমাদেরকে দান করেন এবং তার থেকে বিরত থাকার দূরে থাকার তৌফিক আমাদেরকে দান করেন। আমাদেরকে হকের উপরে কবুল করেন, হেদায়তের উপরে কবুল করেন। আমাদের ঘরওয়ালাদেরকে খানদানকে সকল আপন জন প্রিয়জন এবং খানদানকে আপনি হক হেদায়ত এবং সিরাতুল মুস্তাকিমের জন্য কবুল করেন। আল্লাহ এই মাহফিলের যারা ব্যবস্থাপক তাদের উপর বিশেষ রহমত নাজিল করেন, এই বাজারের উপর বিশেষ রহমত নাজিল করেন। আল্লাহ সমগ্র হাতিয়াকে নদীর ভাঙন থেকে আপনি হেফাজত করেন, বেসুমার বরকত দ্বারা আপনি এই অঞ্চলকে আপনি সমৃদ্ধ করেন। আল্লাহ তমাম দোয়া মোনাজাতকে আল্লাহ আপনার বহু বড় নামের উচিত আপনি কবুল করেন, জরুর জরুর কবুল করেন, জরুর জরুর কবুল করেন। আল্লাহ এত রাত পর্যন্ত আপনার বন্ধুরা এখানে এইভাবে শৃঙ্খলার সাথে জুড়ে বসে আছেন, আল্লাহ সিরে আপনার মহব্বতে সকলে বসে আছেন। আল্লাহ আপনি সকলকে ভাগ্যবান বানায় দেন। আল্লাহ আমাদের কাউকে আপনি হতভাগা রাখেন না, আমাদের কর্মদেশে আমরা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়ে আল্লাহ আমাদেরকে ইমানের সাথে চিন্তা রাখেন। যখন দুনিয়ার থেকে উঠাবেন ইমানের সাথে আফিয়তের সাথে আপনি দুনিয়ার থেকে উঠায়েন। আল্লাহ আমাদের সকলের জন্য আফিয়তের ফেসলা করেন, জিন্দা রাখেন আপনার বানায়, যখন উঠাবেন তো আপনার বানায় আপনার রহমতের কোলে আপনি তুলে নিয়েন। রব্বানা 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 তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ نے بنگلہ اردو پرتی بیان بشر جے کونو پرانتو تھیکے نیومیتو نیز نیز موبائل ایر واٹس ایپ پاور جنو جوگاجوگ کرن ای نمبرے 01715818970 مفتی شہید السلام قاسمی لائیو بیان سنار لنک mixlr.com/khanka-dd spelling mislr.com/kanqah-bd অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং বাংলার সাথে উর্দু বয়ান পেতে আগ্রহী কিনা। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরতওয়ালা দামত বরকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সে নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে। মহিলাদের জন্য স্বতন্ত্র গ্রুপ রয়েছে যাতে শুধুই মহিলাদেরকে অ্যাড করা হয়।